This track was downloaded from fusionbd.com.
তো ঘরে ঢোকার সময় গেঞ্জির কলারটা ধরে ও আমার এইভাবে বলতেছে, জাস্ট তুই আমাকে ভালোবাসিস কি না? আমি কোনো কথা বলছি না। আবার বলতেছে, কথাকে কানে শুনিস না, তুই আমাকে ভালোবাসিস কি না? তখন আমি মুখ থেকে নিজের অজান্তেই হোক আর জানতেই হোক না কেন বললাম,
কি বলেছিল শাহজালাল? অদ্ভুত এক জীবনের গল্প, ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে আজ রাত 11:20 বরাবরের মতোই আরজে কিবরিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে, দ্য ক্লোজার দ্য পিকচার। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর এখানে এসে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার নিশ্চয়ই আপনার জানা আছে, তারপরও আরো একবার বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলার পরে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করার কথা বললে আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি শুভ ঘোষণা আমরা দিতে চাই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে হ্যালো 8920 প্রায় 125-এর ঊর্ধ্বে মানুষের জীবনের গল্প এখানে প্রচার করেছে। হ্যালো 8920 শুনে অনেকে ইন্সপায়ার হয়েছেন তাদের জীবনের কঠিন পথকে মসৃণ করবার জন্য, নষ্ট জায়গা থেকে জীবনকে ঢেলে সাজানোর জন্য অনুপ্রেরণা পেয়েছেন। আমরা সেই সব মানুষদেরকে, সেই সব বন্ধুদেরকে স্পেশালি হাইলাইট করতে চাই হ্যালো 8920 তে, যারা হ্যালো 8920 শুনে সমাজে কোনো না কোনো ভালো কাজ করেছেন, নিজের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করেছেন এবং একটি হলেও ছোটখাটো হোক কিংবা বড় হোক উদাহরণ রেখেছেন সমাজে, তার পরিবারে কিংবা ব্যক্তি জীবনে ভালো কাজ করে। আমরা আপনাকে স্পেশালি ওয়েলকাম করছি। যদি আপনি হ্যালো 8920 শুনে কারো জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে কোনো ভালো কাজ করে থাকেন এবং ভালো কাজ করার জন্য কারো সহযোগিতা করে থাকেন, যে কোনো ধরনের পজিটিভ কাজ, আপনি আসতে পারেন আমাদের এখানে অতিথি হয়ে। সেজন্য একই নিয়ম, আমাদেরকে সেটা জানাতে হবে। আমাদের ফোন নাম্বারটি আগের নাম্বারই 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করে আপনি যে কাজটি করবেন, আপনার নাম এবং সেল নাম্বারটি বলার পরে আপনি কি ভালো কাজ করেছেন এবং কোন পর্ব শুনে কোন অতিথির জীবনের গল্প শোনার পরে আপনি সেই ভালো কাজটি করতে অনুপ্রাণিত হয়েছিলেন, সেটা জানিয়ে আমাদেরকে জানান। আমরা খুব শীঘ্রই আপনাকে যোগাযোগ করব এবং আপনাকে আমরা উদাহরণ হিসেবে আনতে চাই আমাদের হ্যালো 8920 তে। যারা এই কাজটি করবেন তাদেরকে দিয়ে মূলত আমাদের অনুষ্ঠানটি শুরু হবে খুব শীঘ্রই। কথা অনেক হয়েছে, চলুন এবার আমার অতিথির সাথে পরিচিত হওয়া যাক। আপনার নামটা একটু বলবেন?
আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজালাল আহমেদ, এসেছি মাদারীপুর থেকে।
হ্যালো 8920 নিশ্চয় শোনা হয়?
হ্যাঁ অবশ্যই শুনি।
আচ্ছা, কিছু বেসিক জিনিস জানার আছে প্রথমে আমার, সেটা হচ্ছে আপনার বয়স কত এবং আপনি কোথায় থাকেন?
আমার বয়স হচ্ছে 28, আমি বর্তমানে ঢাকা মোহাম্মদপুরে আছি।
প্রিয় শ্রোতা, 28 বছরের শাহজালাল আজকে এখানে আছেন জীবনের গল্প বলার জন্য। চলুন আমরা শুরু করতে চাই, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকেই শুরু করতে চাচ্ছি।
ফাইন।
আমি যখন থ্রিতে পড়তাম তখন আমার বাবার চোখের সমস্যা হয়, চোখে দেখত না।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তখন ছিলাম 2 ভাই বোন।
আচ্ছা।
চোখে দেখত না, কাজ করতেই পারত না। এখন আমাদের খাওয়া পড়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে, চাচারা তেমন সুবিধা পাচ্ছে না।
বাবা অন্ধ হয়ে গিয়েছিল কি কারণে?
কারণ ছিল উনি একদিন বাঁশ কাটতে গিয়েছিলেন।
আচ্ছা।
বাঁশের কঞ্চি আছে না, কঞ্চি ওনার চোখে আঘাত করছিল
বাম চোখে।
হ্যাঁ, তো ওখান থেকে যেমন মিটি মিটি করে মানে আস্তে 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 ঘাবড়ে যায় আর কি, মানে উনি ফলো করেনি ততটা।
দুই চোখে নষ্ট হয়ে গিয়েছিল নাকি?
না, নষ্ট বলতে কি, চোখে দেখতো না, মানে যা দেখতো মানে আপসা আপসা দেখতো, মানে
দুই চোখে একই অবস্থা।
হ্যাঁ, দুই চোখে একই অবস্থা হয়ে
গেছিল। উনি আসলে কি কাজ করতেন?
কৃষি কাজ করতেন।
ওহো, ঠিক আছে। তারপর
তখন আমাকে দিয়ে দেওয়া হইলো আমার ছোট চাচার সাথে যে খাওয়া পড়া। তারপর আমার ছোট বোন কে দিয়ে দেওয়া হইলো আমার বড় খালুর ধারে। ছোট ছিলাম মানে আমার বোনটা থাকতে পারত না, আর আমি তো বাড়ির উপরে ছিলাম, কিন্তু দেখা যেত কি প্রচুর কাজ করাইতো আমার ছোট চাচার। অনেক কাজ ছিল, আমার দাদি ছিল, দাদি মূলত এটা করাইতো, দাদি এবং দাদা, তখন দাদাও ছিল, যে আমার এখন প্রচুর ক্ষুধা লাগছে, আমি বলতে পারতেছি না, মার কাছে আইসা পড়তাম মাঝে মাঝে, আমার ক্ষুধা লাগছে।
আপনাকে কোথায় দিয়েছিল?
আমার ছোট চাচার মানে
কাছে দিয়েছিল। আর আপনার বোন কে?
আমার বড় খালুর কাছে।
দুইজনকে দুই জায়গায় দিয়ে দিয়েছে।
হ্যাঁ, এদের খাওয়া।
আপনার আব্বু আম্মুর খাবার দাবার কিভাবে আসতো?
এই যে দেখা যায় আমার বড় চাচা একবেলা দিত, বা আমার মেজ চাচা একবেলা দিত, বা আমার বড় মামা একবেলা দিত, এইভাবে চলতে।
সবাই মিলে আপনারা একসাথে থাকতেন?
না, একসাথে না, সবাই আলাদা ছিল, কিন্তু অচল তো, এখন চলতে পারে না। বাবা চলতে পারতেছেন, তাই একটু করুণা বলেন বা সাহায্য বলেন যেটাই বলেন না কেন,
বিভিন্ন জায়গাতে
খাবার আসতো বা দেখা যেত মা পাশের বাড়িতে পেঁয়াজ কাটতো, দশরা কেটে দিলে একরা দিত, দশরা হয়তো একটু বিক্রি করতো, এইভাবে চলতো আর কি। তারপর ও থাকতে পারে নাই, ও চলে আসছে, আমি আমার চাষার ধারে থাকতাম, আমার দাদি আমাদের অনেক কাজ করাইতো, আমার এখন ক্ষুধা লাগছে, আমার মা বলতো কি যা এই কাজটা করে দিলে এখন তোর খেতে দিবে, তো আমি যাইতাম আমার এই কাজটা করার জন্য, কিন্তু কাজটা সেরে যাইতাম না, যত তাড়াতাড়ি যাইতাম তত তাড়াতাড়ি উনি করতে আমার আরেকটা কাজ পাঠিয়ে দিত।
আপনি বলতেন না যে আমার ক্ষুধা লাগেছে,
আমি ভয়ে মানে কি কারণে যেটা বলতে পারতাম না।
আচ্ছা,
তবে কি দাদি আমাকে খুব ভালোবাসতেন এবং দাদাও আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমি বলতে পারতাম না। তারপরে এভাবে গেল, কিছুদিন যাওয়ার পরে আমার বাবা মোটামুটি ভাবে সুস্থ হলেন, আমিও ফোরে পড়ি, তো মোটামুটি রেজাল্ট ভালোই, তা আর্ট করতে পছন্দ করতাম, আর্ট করতাম, তো আব্বা খাতা এনে দিতেন, আমি স্কুলে যাইতাম, এক পেজ লিখতাম, দশ পেজে আর্ট করতাম, কিন্তু ক্লাসমেট বা জুনিয়র সিনিয়র যারা আসলে আমার খাতা ছিঁড়ে নিয়ে যেত।
কেন ছিঁড়ত?
ওই নিয়ে ওদের বাড়ির ঘরের দেয়ালে টানে, তো
মানে আপনার আর্ট গুলো ছিঁড়ে নিয়ে যেত।
হ্যাঁ, ছিঁড়ে নিয়ে যেত।
কি আর্ট করতেন আপনি?
ফুল, পাখি, গরু, কারো কাছ থেকে শিখিনি, একটা জিনিস দেখতাম, আজকে যেমন গরু চড়াইতে গেছি, তো গরু তো কিভাবে ঘাস খাচ্ছে, মানে আমি বসে থাকতাম, তো গরু দেখতাম, ওটা আমার ভিতরে খুব একটা নাড়া দিত যে এইভাবে আমি এটা করবো আজকে স্কুল গিয়ে।
কোন ক্লাসে তখন এটা আপনি?
ফোরে।
হুবহু হতো ওরকম?
একটা হুবহু হতো, তখন খাতা নিয়ে যেত, খাতা কিনে তো আব্বা কুল পাইতো না, খাতা যায় কোথায় বলতেও পারতাম না, আর যারা নিত তাদের সাথে আমার ঝগড়াও লাগতো না,
আপনি কিছু বলতেন না,
বলতামও না। আর একটা আনন্দের ব্যাপার হলো কি, আমি রিডিং করার আগে খুব স্পষ্ট ভাষায় বলতে পারতাম, তো স্যারে এবং ছাত্র সবাই আমাকে খুব ভালোবাসত। তো টিফিন দিতে একটা সময়, টিফিন দিলে আমরা করতাম কি, ফ্ল্যাগ বাসে গোল করে বসে যেতাম যে আজ আমি গল্প বলবো, বা তখন কণ্ঠটাও ভালো ছিল, গান বলো, কবিতা আবৃত্তি করো, মানে সময়টা এইভাবে পার হইত আমাদের।
আচ্ছা আচ্ছা।
প্রাইমারিতে পড়া অবস্থায় কাজ করতেছিলাম, যেমন বারোটা বাজে ক্লাস শুরু হইতো, দশটা বাজে স্কুল যেতাম, সকাল থেকে দশটা অব্দি কাজ করতাম, চারটার দিকে আসতাম, চারটার দিকে আইসে বিকেল আবার গরুর ঘাস কাটতাম, ঘাস কাটতে আনন্দ পেতাম, আর সুন্দর করে কাটতে পারতাম, যে আমি কোন কাজ করবো কেউ যেন খুঁত না ধরতে পারে, এটাই ছিল আমার টার্গেট।
আচ্ছা,
এভাবে চলতেছিল, ভাই পরীক্ষা দিতেছি, তখন ভালোই, আব্বা চোখে দেখেন, চোখে ডাক্তার দেখাইছেন, কাজ করতেছেন, তখন ফাইভ ভিত্তি পরীক্ষা দিলাম আমাদের স্কুল থেকে, একটা কোচিং এর দরকার ছিল বা প্রাইভেটের দরকার ছিল, ওটা আমার পক্ষে হয় নাই, বাট ভিত্তি পরীক্ষার রেজাল্টটাও তেমন আসে নাই। যখন পঞ্চম শ্রেণী শেষ করলাম 1998, তখন আমার আব্বা চিন্তা করলেন, মানে আমার তখন ও আব্বার চোখের ইসের থেকে মানে আমার একটা ভিতরে একটা হিট করে যে অনেকে দাঁড়ে দাঁড়ে আমার আব্বা গেছেন, মানে সুচিকি সেটা পান নাই, তো তখন থেকে হিট লাগছিল ভিতরে যে আমি যদি কোনোদিন লেখাপড়া করে বড় হতে পারি তাহলে একজন চোখের ডাক্তার হব।
ওকে, দ্যাটস ভেরি গুড এইম।
কারো কোনো চোখের সমস্যা হইলেই কথা আমি তার দিকে ছুটে যেতাম যে আপনার এখানে কি হয়েছে, এটা হইলো কেন, মানে এই প্রশ্নগুলো করতাম, আবার তার সাথে সাথে ও ডাক্তার কাছে যেতাম।
আচ্ছা আচ্ছা,
জানার জন্য ডাক্তার কি বলে। তখন পঞ্চম শ্রেণী শেষ করার পরে আব্বা বললেন কি, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো, আমি তোমাকে হাফেজ বানাইতে চাই, তুমি কি বলো?
আচ্ছা,
যে আমার একটা স্বপ্ন যে আমার বড় ছেলে হাফেজ হবে, তা আমি আব্বার কথায় রাজি, আমাকে মাদ্রাসায় ভর্তি করা হলো। আমার মাথায় একটা জিনিস সবসময় কাজ করতো যে আমার আব্বা এখানে আমার পাঠাইছে কি কিসের জন্য, আমি হাফেজ হবো, আমাকে হাফেজ হতেই হবে। এভাবে পড়তেছি, মাদ্রাসায় ভর্তি হইলাম, অনেক জায়গার অনেক লোক আসে, আমার ওখানে থাকতে হবে, এই প্রথম বাড়ি ছেড়ে কোথাও থাকা।
জি,
তাই কিছুদিন ভালো লাগতেছিল না, অথচ ওই মাদ্রাসায় আমার চাচাও ছিল, একদিক দিয়ে আবার ভালো লাগতো কি, টাইম মাফিক খাবার দাবার, পুকুরটা বাধাই করা, গোসল করতে কি মজা,
সবাই মিলে একসাথে,
হ্যাঁ, মসজিদ কি পাকার, ঘুমাই কি সুন্দর জায়গায়, টাইলস করা জায়গা, সবাই মিলে একসাথে খাওয়ার দাওয়ার করা, মানে খুব একটা মানে আনন্দ লাগতো তখন। দুই তিন দিন যাইতে দেখি আমি সবার সাথে মিশে গেছি, যে আসে তারাই বন্ধু বানাই নেই, আসো একটা কি, আমি লিখতে পারতাম, মানে কখনো হুজুরের সামনে যে দাঁড়ায় বলতে পারতাম না, বুক কাঁপত, ঠিক আছে, মুখ দিয়ে ফুটে বলতে পারতাম না, কিন্তু হাতে ফুটে দিতে পারতাম। এভাবে একটা বছর লেখাপড়া করি, কোরআন খতম করা হয় হ্যাবজনা রিডিং, কিন্তু এক বছরের মধ্যে পরীক্ষা হলো, বার্ষিক পরীক্ষা আসলো, তখন মাদ্রাসায় ছাত্র ছিল 2500।
জি,
2500 ছাত্রের মধ্যে আমার রোল নাম্বার আসে 1।
2500 ছাত্রের মধ্যে আপনার রোল নাম্বার হলো
1?
ইউ ওয়্যার ব্রিলিয়ান্ট। ওকে,
আমি কখনো কল্পনা করি, আমি ছুটিতে বাড়িতে আসছি, বাড়ি থেকে গেছি আবার 9 দিন লেট করে, পরে যায় ভোরে যায় দেখি কি আমাদের এলাকার আমি 1 নম্বর, আর একটা ছেলে ছিল রেজাল্ট করে নাম ও 2 নম্বর। আমি তো হতবম্ব হয়ে গেছি কি আমি না অন্য কেউ, যখন বাড়িতে এসে জানালাম যে আমার এলাকাবাসী মানে তুলকালাম, মাদ্রাসা থেকে আমাকে পুরস্কৃত করা হলো।
কি দেওয়া হয়েছিল আপনাকে?
পাগড়ি দেওয়া হয়েছিল, জুব্বা দেওয়া হয়েছিল, পায়জামা দেওয়া হয়েছিল, এ নিয়ে আমি বাড়িতে আসলাম। কিন্তু এর মধ্যে যখন ওই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তখন আমি একটু মাদ্রাসা ছিলাম, মাদ্রাসা থেকে মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তার উপরে দ্বিতীয় তলা জায়গাটা কিছুটা ফাঁকা থাকে, তখন ওই মসজিদটা একতলা বিশিষ্ট ছিল, আর এখন 3তলা হয়েছে। তো ওই মসজিদের ওই জায়গাটার উপরে যে রাত্রে মিটি মিটি জ্যোৎস্নারাত, ওখানে বসে আমি কোরআন পড়তেছিলাম, আর ডান পাশে ছিল একটা কিতাব, দুই সাইডে দুইটা মম ধরাইছি, আসিম করে বসে পশ্চিম দিকে মুখ করে কোরআন খুলে পড়তেছি। সূরা জিন সূরাটা পড়তেছিলাম 29 নম্বর পারা, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে গা, তাই পড়তেছি মানে চোখ বুঝে পড়তেছি, ঘুম চোখে প্রচুর ঘুম, কারণ এই দিন আগে কিছুদিন আগে পরীক্ষা গেছে, ঘুমাইতে পারি না ঠিক মতন। আর মাদ্রাসার লেখাপড়াটা হচ্ছে রাতে বিশেষ করে বেশি হয়, তো পড়তে পড়তে হঠাৎ করে ঘুমিয়ে পড়ছি, মানে মুখ উপর করে কোরআনের উপর পড়ে গেছে, তো ওইভাবে ঘুমিয়েছিলাম। তো ঘুমানো অবস্থায় স্বপ্নের যোগে আমি যা দেখলাম তাতে দেখা গেছে যে একটা লোক মসজিদে অনেক বড়, দক্ষিণ সাইড থেকে দক্ষিণ সাইডেও আছে আপনার হিন্দু বাড়ি শ্মশানঘাট, আর উত্তর সাইডেও আছে হিন্দু বাড়ি শ্মশানঘাট, তার মাঝখানে মাদ্রাসাটা করা হয়েছে। তো ওখান থেকে দেখতেছি প্রচুর বড় একটা লম্বা মানুষ, এই পর্যন্ত সাদা দাড়ি আর লম্বা কুর্তা পরা, সৌদি আরব মানুষ যেরকম পরে ওইরকম পরা, আসতেছে হাতে কি যেন সুন্দর উপর দিয়ে হাইটা আসতেছে মানুষটা। আমি দেখতেছি আমার ভয়ে শরীর থর থর করে কাঁপতেছে, যে কি দেখতেছি আমি, মানে খুব ভয় পাচ্ছি। স্বপ্নের ভিতরে আমি উপলব্ধি করতে পারতেছি আমার শরীর কাঁপতেছে, কিন্তু উনি আসতে আসতে আমার বাম পাশে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে উনি ঘুরে আসলেন আমার ডান পাশে, ডান পাশে এসে বাম হাতটা আমার এই ঘাড়ের উপরে রাখলেন, হাতটা মনে হইল লোমর্ষ এবং পাহাড় মনে হয় যে আমার পিঠের উপরে রেখে দিল, হাতটা সরাইয়া একটা কিছু আমার ওই বইয়ের উপরে রেখে উনি উদাও উদাও বলতে কি যে রাখতে না রাখতে মসজিদে আজান শুরু হয়েছে ফজরের। আজানের সুর যখন কানে গেছে ঘুম ভেঙে গেছে, নাড়া দিয়ে উঠছে এভাবে যে আমার নামাজ পড়তে হবে, এখন চলে গেলাম, যা কিছু ছিল এ নিয়ে স্বপ্নের কথা ভুলে গেলাম,
মুহূর্তের মধ্যে
ভুলে গেলাম, করে নিচে চলে গেলাম, ট্যাঙ্কের মধ্যে রেখে নামাজ পড়তে দাঁড়াইলাম। নামাজ শেষে ভোরবেলায় পড়তে হয়, তো ভোরবেলায় একটু পড়ার জন্য ট্যাঙ্কটা খুললাম।
প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে হ্যালো 8920 তে রয়েছে শাহজালাল, তার জীবনের গল্প নিয়ে, তাকে দেখার জন্য হোক বা তার যে রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে সেখানে কোন প্রশ্ন করার জন্য হোক, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 HELLO 8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
ট্যাঙ্ক খুলছি, দেখি কি ট্রাঙ্কের মধ্যে থেকে কেমন যেন একটা ফ্লেভার সুঘ্রাণ বেরিয়ে আসতেছে। আমি তো এপাশ এপাশ করতেছি, এই ঘেরানটা তো আগে কোথাও ছিল না বা আমার এখানেও ছিল না, কোত্থেকে আসতেছে? ওই ট্যাঙ্ক আশপাশের লোকের ট্রাঙ্ক গুলো আছে এগুলাও দেখতেছি, কোত্থেকে আসছে না। ট্যাঙ্কটা যখন আটকে দিচ্ছি তখন ফ্লেভারটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন খুলে দিচ্ছি তখন আবার ফ্লেভারটা ছড়িয়ে আসছে। আমি আশ্চর্য, তারপর সব বের করলাম, কি কি আছে আমার, কিতাব আছে, বই আছে, কোরআন আছে, আতর টাতর আছে, কিন্তু
এটা তো আতরের ঘ্রাণ হতে পারে
না, আতর ঘ্রাণটা বের করছি কিন্তু আতর ঘ্রাণ না। আমি তারপর থেকে অনেক কিছু ইউজ করছি কিন্তু ওই রকম ঘ্রাণটা দেখি নাই। খোলার পরে যখন দেখলাম যে আমার যা কিছু ছিল তার চেয়ে একটা কিছু বেশি,
ট্যাঙ্কের ভিতরে একটা কিছু বেশি আছে,
বেশি,
আচ্ছা,
একটা কিছু বেশি হচ্ছে ছোট্ট একটা বই, সমস্ত লেখাগুলাই ছিল আরবি লেখা, কিন্তু জের জবর পেশ নোক্তা এসব কিছুই ছিল না। আর এই সব ছাড়া যারা পড়ে তারা হচ্ছে কিতাব লাইন পড়েন, আমি হেফজ লাইনে পড়তেছিলাম, আমি বুঝতেছিলাম না। তো বইটা যতই খুলি ততই মানে ফ্লেভারটা মানে আসা যাওয়া করে, তো আমার মাথায় খটকা লাগলো, এটা আসলো কোত্থেকে? হঠাৎ মনে পড়লো স্বপ্নের কথা, তো উনি কি রেখে গেলেন নাকি? ওই মুহূর্তে আমি সব প্যাক আপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে আসলাম।
কেন কেন মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কেন?
বাড়ির উদ্দেশ্যে, এমনি তো মাদ্রাসা বন্ধ, আমার বাড়িতে আসতে হবে। আর ওইটা পাওয়ার পরে কেমন যেন একটা আমার ভিতরে ফিল হইতেছিল, আমি কারোর এটা বুঝাইতে পারিনি আজও পর্যন্ত, যে এরকম ফিল
হইতেছিল।
বাড়ি চলে এসে ওইটা রাইখে দিলাম যতন করে, কারো কাছে কিছু বলতেছি না, এবং ভাবতেছি এটা কি। আর আমার মুভমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, যে আগে কেমন ছিলাম এখন আর এরকম দেখা যাচ্ছে না, মানে সবাই উপলব্ধি করতে পারতেছে না। বিকেলবেলা বাড়িতে গেছি, রাতে ঘুমাইছিলাম, কোন নামাজ টামাজ পড়ি নাই, সকালে ডাকও দিয়েছি আমি উঠি নাই। তো সকালবেলা শীতের দিন ছিল, তখন আমার মা এবং চাচিরা আমাদের দরজার সামনে বসে পাট খুলি বেড়া ছিল, ওটার সামনে বসে রোদ পোহাচ্ছে আর শীতল পাটি পোনাচ্ছে। তো এমতো অবস্থায় একটা লোক আসছে অপরিচিত, এসে বলতেছে শাহজালাল কি বাড়িতে আসছে কালকে? হ্যাঁ আসছে। কয় ও কোথায়? কত ঘুমাচ্ছে? কয় একটু ডেকে দেবেন। আপনি কে? আমাকে আপনি চিনবেন না, ও আমাকে চিনবে, তাহলে একটু ডেকে দিন, ও তো রেজাল্ট ভালো করছে এবার, এটা শুনছেন কিনা? হ্যাঁ শুনছি, তো এই জন্য আসলাম আর কি, উঠাই দেন। তো উঠাই দিছে মা, আমি ওর চোখ ডলতে ডলতে বেরিয়েছি, কে বললো আসেন। তা আমাদের বাড়ির উত্তর সাইডে নদী, ছোট্ট একটা নদী, দুই মিনিট লাগে পার হইতে, আর তার আগে কিছু ধানি জমি আছে, তো ওখান দা উনি নামায় নিয়ে যাচ্ছে আমাকে।
আপনি দেখা করে তার সাথে কথা বলবেন না, তাকে চিনবেন না?
আমি বেরিয়েছি বলে সে আমাকে সালাম দিছে, আমি সালামের উত্তর নিছি, জিজ্ঞেস করলো যে কেমন আসো? হ্যাঁ ভালো আছি। তা আসো তো, তোমার সাথে আমার একটু কথা আছে। কথা আছে বেশ ভালো, মানুষ তো নামতেছি তার সাথে, আর কোথায় নিয়ে যাবে? গ্রামাঞ্চল? মানে ওইরকম কোনো কিছু মানে ভয় ভীতি আমার ভিতরে তখন ছিল না, মানুষ তো।
ওকে,
নেমে গেলাম, নেমে যেতে 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 মানে হাঁটতেছিলাম পশ্চিম দিকে মুখ করে, শিশির ভেজা ঘাস, পা জড়িয়ে যাচ্ছে শিশিরে, খালি পাইছিলাম, সেও খালি পায়, আমিও খালি পাই, তার পায়ের দিকে আমি ফলো করিনি, না আমি খালি পাইছিলাম, কিন্তু আমার পায়ে কাঁধে আমি ধরুন আপনি কই নিয়ে যাইতেছেন, ভালো জায়গা রাখে আপনি আমার কাদার মধ্যে নিয়ে যাইতেছেন সাত সকালবেলা ঠান্ডা, আসো একটু সামনে আসো কথা আছে, তুমি যা পেয়েছ এটা সবসময় লুকিয়ে রাখবে, কাউকে বলবে না, মুভমেন্টটা চেঞ্জ হইতে পারে, কি বলতেছেন আমি কিছু বুঝি না, আমি আর কথা শুনতেছি অবাক দৃষ্টিতে, কিছু তোমার এখন বুঝতে হবে না, তোমাকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মেনে চলো, বাট তোমার কোনো ক্ষতি হবে না, ভালো হবে আশা করি, কি বলতেছেন আমি তো কিছু বুঝি না, এই কথা বলতে না বলতে উনি আমার করলেন কি, বড় একটা জঙ্গল আছে ওই ধারের কাছে নিয়ে গেলেন আমাকে, ওই নিয়ে আসো একটু কলাকলি করি, কি আমার এখন ভয় লাগতেছে যে আপনার কথা শুনে আমার ভয় লাগতেছে, ভয়ের কিছু নাই, উনি আমার আঙুল দিয়ে কি দিক যেন ইশারা করলেন, দেখো তো এটা কি, মানে আমি ওদিকে তাকাইতে উনি আমাকে ধরে ফেলছে, ধরে ফেলে হালকা আলতো ভাবে একটা চাপ আমি অনুভব করছি যে আমার একটা চাপ দিল, চাপ দেওয়ার পরে ওখান থেকে আর কিছু আমি জানি না যে আর কি হয়েছে, পরবর্তীতে আমি আবিষ্কার করি আমাকে বাড়িতে, কিন্তু আবিষ্কার করার পরে যা উপলব্ধি করতে পারে আমার ফ্যামিলিরা যে আমার মুভমেন্টটা পুরোপুরি চেঞ্জ, খেতে দিলে খাই না দিলে খাই না, কারোর সাথে তেমন কোনো কথা বলি না, মন মতো চলতেছি, তবে খারাপ কিছু করতেছি না, আগে যে হই হুল্লোড় মাদ্রাসা থেকে আসলে মানে মুরব্বীদের সাথে এরা নিয়ে যাইতো একটা কিরাত গাও একটা গজল গাও নামাজ পড়াও, যাচ্ছি না তাদের কাছে ধারে কাছে যাচ্ছি না, মানে মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, মাদ্রাসায় খুলছে ওখানেও যাওয়ার কোন হদিশ নাই, এই মুভমেন্ট গুলা সবার কাছে নাড়া দেয় এবং সবাই আমার পিড়াপিড়ি করে, বাট আমার মাদ্রাসায় নিয়ে যায় আমাকে এক হজুরের কাছে, দেখেন তোর কি হয়েছে, তো সে নাকি বললো যে জিনের আসর হয়েছে, তো চলে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, জীবনের গল্প আপনারা শুনছেন এবং এখানে একটা কথা বারবার আমরা বলতে চাই, বিশ্বাস এবং অবিশ্বাস প্রত্যেকটি আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আমরা এখানে জীবনের গল্প যেভাবে প্রচার করছি সেগুলোকে সায়েন্টিফিক্যালি প্রুভ করা আমাদের পক্ষে অসম্ভব, অতীতের বিভিন্ন ঘটনা দাঁড় বেয়ে 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 বর্তমানের কাছে চলে আসে, আজকে বর্তমান যে শাহজালাল যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন বা তার যে অবস্থান সে অবস্থানটি আমাদের কাছে প্রমাণযোগ্য, কারণ সেগুলোর সমস্ত ডকুমেন্টস নিয়ে তারপর আমরা তাকে হেলো 920 তে নিয়ে এসেছি, কিন্তু যেই শাহজালালের বর্ণনা আমরা শুনছি সেই ছোটবেলার বর্ণনা টাইম মেশিনে চড়ে গিয়ে সেখানে প্রুভ করার কোন সুযোগ আমাদের নেই, আপনি বিশ্বাস করলে বিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা, আপনি অবিশ্বাস করলে সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, ফিরছি ঠিক তিন মিনিট পর।
Hello 8920 Close up The closer, the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ FM 89.2 ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিব। আর এখানে একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে যে হ্যালো 8920 তে নতুন একটি সেগমেন্ট যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যারা হ্যালো 8920 কোন একটি জীবনের গল্প শুনে সমাজে কোনো ভালো কাজ করেছেন কিংবা নিজের ব্যক্তিগত জীবনে কোনো ভালো কাজ করেছেন, পরিবারের ক্ষেত্রে করেছেন, জীবনটাকে পাল্টানোর জন্য একটা নতুন চিন্তাভাবনা করেছেন, তারা আমাদের হ্যালো 8920 তে অতিথি হয়ে আসতে পারেন। তাহলে যেটা করবেন আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনার কি পরিবর্তনটা এসছে সেটা সংক্ষিপ্ত করে বলবেন এবং কার জীবনের গল্প শুনে আপনি এই চিন্তাভাবনাটা করেছিলেন সেটা আমাদেরকে বলতে হবে। ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668। আবারও বলছি 9115668। এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপরে আপনার যে ঘটনাটি আছে সেটা বলবেন। মনে রাখবেন যে ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং ফোন করার পরে মিনিট তিনেকের মতো সময় আপনাকে দেওয়া হয়, তিন মিনিটের মধ্যে আপনি কি ভালো কাজ করেছেন বা কি পরিবর্তনটা আপনি এনেছেন হ্যালো 8920 শুনে সেটা আমাদেরকে খুব সংক্ষিপ্ত করে বলতে হবে। একই সাথে যারা জীবনের গল্প বলতে চান তারাও একইভাবে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। আর আমাদের যে অতিথি আছে আজকে তাকে নিয়ে কোন প্রশ্ন করার থাকলে, একই সাথে হ্যালো 8920 মেম্বার হতে চাইলে, পুরনো যেসব গল্প আপনারা হ্যালো 8920 শুনতে পেরেছেন ডাউনলোডে রাখতে চান কিংবা শুনতে পারেননি সেগুলো কপি করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 এর মেম্বার। ওকে শাহজালাল, ফিরি, তারপর কি হলো? আপনার হুজুর বলছিল যে আপনাকে জেনে ধরেছে।
হ্যাঁ, হুজুর বলেছিল আমাকে জেনে ধরেছে, ঠিক হয়ে যাবে। তো হুজুর কাছে নিয়ে গেল, রাখলো একদিন। একদিন রাখার পরে দেখা যাচ্ছে মানে পানি যে যত দূর আনতে চাই তত দূরই খাইতেছি, খাবার আমার যে যত দূর দিতে চাই আমি তত দূরই খাইতেছি।
একটা অ্যাবনর্মাল অ্যাটিটিউড গ্রো করেছে আপনার মধ্যে।
হ্যাঁ, মানে খাবার মানে যা কিছু হোক না, যে যত দূর দিচ্ছে আমি তত দূরই নিচ্ছি।
আচ্ছা,
মানে সবাই হুলস্থুল লেগে গেল বাতাসের ভিতরে। তখন হুজুরের কাছে আবার নেওয়া হইলো। নেওয়া হওয়ার পরে যেমন উনি এবার মানে মম সুই আরো ইত্যাদি আনছে।
আপনার তো এগুলো মনে আছে, আপনার কি একটা জিনিস মনে আছে যে আপনি আর দশজন মানুষের চেয়ে একটু আলাদা আচরণ করতেছিলেন?
না, এটা আমি শুনছি তখন।
শুনেছেন আপনি?
হ্যাঁ।
আচ্ছা,
যে আমাকে কেন কি করা লাগে যে এই ঘটনাগুলা অনেক আমার শোনা, প্রত্যেকটা আমার মনে নেই।
মনে নেই? আচ্ছা, তো সুইয়ের কথা। হ্যাঁ,
তারপরে আমি নাকি সেই সুই গরম করছিল আমার আঙ্গুলের এই চারির ভিতরটা ঢুকাবে ভয় দেখায় মানে জিন তারা আর কি। কিন্তু আমি নাকি করেছিলাম কি সেই সুই ধরে হুজুরের পায়ের বৃদ্ধ আঙ্গুলের ভিতর দিয়ে ঢুকাই দেয়া তিনতলা থেকে লাফ দা পড়ে গেছিলাম
ওখান থেকে।
হ্যাঁ, ওখান থেকে আমাকে ধরা হয়েছিল নাকি সাত আট জন লোক দিয়ে রশিদা বেঁধে, তারপর মানে সব ছিঁড়ে বেড়ে তিনতলা থেকে লাফ দা নিচে নেমছি, তো হারিয়ে গেছি ওখান থেকে।
হারিয়ে গেলেন মানে?
মানে সেখান থেকে আর কোন খোঁজ নেই আমার।
হু, আপনি যে ঘটনাটা বলছেন এই ঘটনার কেউ সাক্ষী আছে?
আমার মা বাবা চাক্ষুষ প্রমাণ।
আপনার বাবা মা তো এখনো বেঁচে আছেন?
হ্যাঁ, এখনো বেঁচে আছেন।
ঠিক আছে, আমরা আপনি যেটা বললেন সেটার একটা প্রমাণ নিতে চাই। প্রিয় শ্রোতা, আমরা কানেক্ট করছি ফোনে এবং এই পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলব। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
মুজিবুর সাহেব বলছেন?
জি জি,
আমি আরজে কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে। আমরা আসলে এখানে জীবনের গল্প প্রচার করি, তো শাহজালালের জীবনের গল্প আমরা শুনলাম। ছোটবেলার একটা সময়ের কথা আমরা শুনলাম যখন ওকে মাদ্রাসাতে ভর্তি করেছিলেন আপনারা। ওই সময়টাতে ও বলছিল যেটা আসলে নিখোঁজ হয়ে যেত মাঝে মাঝে আপনাদের বাড়ি থেকে। কাহিনীটা কি ছিল একটু আমাদেরকে বলবেন খুব সংক্ষিপ্ত করে?
মাদ্রাসা দিয়েছিলাম
জি,
তখন জেনারেল।
আচ্ছা,
জেনারেল বাড়ি থেকে উদা হয়ে যেত, আর বেশি পাইতাম না, বহু জায়গা তালাশ তালাশ করতাম পাইতাম না। আর বসুত একদিন আইতো।
আচ্ছা, তো আসলে জিজ্ঞেস করতেন না কোথায় গিয়েছে কি করেছে?
না, হে কিছুই কইতো না, থুম ধরে থাকতো, কারোর সাথে কথাবার্তা বা করো না, থুম ধরে থাকতো।
এমন কোন আচরণ কি করতো যেটা দেখলে আপনাদের খুব ভয় লাগতো বা অন্য রকমের অদ্ভুত কোন আচরণ?
না না, হে হে করতো না, ওই নামাজ রোজা ঠিক মতো পড়তো, আর ফুল জিনিসটা খুব ভালো বেশি বাসতো।
ফুল
ফুল? হ্যাঁ।
তো জিনের আচরণ ছাড়ানোর জন্য কিছু করেছিলেন আপনারা?
হ্যাঁ করছিলাম, এক খুজুর ব্যবস্থা করছিলাম। হুজুর আবার বলল না, বেশি ব্যস্ত করলে ক্ষতি হবো, আর ভাবেও থাক।
আচ্ছা আচ্ছা,
ওর নাকি ভালো জিনিসই আছে, খারাপ না, বসবেন না, ভালো জিনিস আছে। পরে যদি আপনার ভালো বেশি ভালো কথা চান তখন তো ক্ষতি হয়ে যাবো।
আচ্ছা,
আমাদের ঠিক আছে থাক। সেই অবস্থায় থাকতো, মাদ্রাসা ঢুকে পেলাম না, আমি আবার চার্জ মিস্ত্রির কাম করি, আমার লোক কিছু কাজ শিখলো, শিখার পরই এই বাড়ি থেকে আবরুদ্ধ হয়ে গেল। প্রায় বছর খানি বছর দিয়ে রইল, এখন ওই ফার্নিচারের কাম শিখা, এই আমাদের ঢাকা যে কন্ট্রাক্ট জারি করা ধরলো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এমনি ছেলে হিসেবে কেমন, আপনাদের সেবা যত্ন কেমন করে?
না, হে হে আছে, হে হে বাত আছে। এই সময় ফোন দিয়ে কেউ আব্বা নামাজ পড়ছেননি, খাওয়া দাওয়া করছেননি, আমার নিকে দোয়া করবেন, দোয়া করেন, আমি আসি।
জি, আপনাকে অনেক ধন্যবাদ মুজিবুর সাহেব, আমাদেরকে সময় দেবার জন্য, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ওকে, ফোন কলে আমরা শুনলাম এবং বারবারই আমরা বলি প্রিয় শ্রোতা, বিশ্বাসটি আপনার, সুতরাং সেই জায়গাটা থেকে আপনি চিন্তা করে দেখুন যে আপনি বিলিভ করবেন কি করবেন না। তবে অবশ্যই ইসলাম ধর্মে পবিত্র কোরআন শরীফে রয়েছে জিনের অস্তিত্ব, সুতরাং সেই জায়গাটা থেকে আমাদেরকে অবশ্যই জিনের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। ওকে, যেটা আপনি বলছিলেন, হ্যাঁ,
দুদিন পরে দেখে আমি বাড়িতে,
নাগালের আপনার কোনো খোঁজ ছিল না, দুদিন পরে আবার বাড়িতে চলে
এসেছেন।
আপনি জানেন আপনি কোথায় ছিলেন?
না ছিলাম,
আপনিও জানেন না?
না, আমি নিজেও জানি না।
আচ্ছা,
তারপর বাড়িতে আসার পরে যেমন ভাই আবার পীর সাহেবের কাছে নিয়ে গেল বা অনেকে দেখা যায় উল্টো আচরণ করতো, আমি তার প্রতি জবাব দিয়ে দিতাম। মানে সমাজে মানে মানে ভুল ত্রুটি মানুষ তো করে অবশ্যই, ভুল হইলে মানে দাম দাম করে মেরে দিতাম, এতে বড় আর ছোট নেই। আমার স্পষ্ট মনে আছে আমি আমার বড় বোনের পাকেটে ফেলছিলাম,
পাকেটে মানে মানে
পটি দিয়ে এক কূপ দিয়ে পাকেটে ফেলছিলাম,
পুরো পাই কেটে ফেলেছিলাম
না, এখানে কেটে গেছিল, অনেক দূর পর্যন্ত কেটে গেছিল। এবং আমাদের এলাকার একজন মাতবর আছেন, উনি একটু ব্যঙ্গ করে কথা বলছিল, ওনাকে দাবড় দিয়েছিলাম।
মানে পুরো এলাকার উঠে গিয়েছে যে আপনার সঙ্গে জিন আছে?
হ্যাঁ, জিন আছে।
এবং আপনি অদ্ভুত
আচরণ করেন, পাগল বলতো,
পাগল বলতো সবাই।
তারপর আমাকে বেঁধে রাখা নাই, পরবর্তীতে জানতে চাইছে আমার কাছে আসলে কি। যখন একটু নর্মাল হয়ে আসলাম তখন ওই ঘটনাটা মায়ের কাছে, নানির কাছে, দাদির কাছে সম্পূর্ণই খুলে বললাম মাদ্রাসার। ওইটা ওইটা বলার পর থেকে একেবারে খোঁজ নাই এখন আমার, জীবন সব উলট পালট, যেখানে নিতে আছে তাকেই মারতেছি।
যখন আপনি এটা বললেন আপনার ট্রাঙ্কের ভিতর থেকে ওই ছোট বইটার প্রমাণ তারা চাইল না?
হ্যাঁ, প্রমাণ চাইছে, আমার মা দেখছেন, আমার বাবা দেখছেন, কিন্তু ওইগুলা পরে আমি পুড়ে ফেলাইছি, কিন্তু আমার নিঃশ্বাস ছাড়া এগুলো তারা আর কেউ দেখেন, দেখছেন
বই
বই আমার মা দেখছেন, আমার বাবা দেখছেন, আমার ছোট ভাইয়েরা দেখছেন।
ওই বইয়ের ভিতরে কি লেখা ছিল সেটা উদ্ধার করতে পেরেছে?
সেটা কারো দেওয়া হয়নি এবং উদ্ধারও করা যায়নি।
আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি বইটা পুড়িয়ে ফেলেছেন।
হ্যাঁ, পুড়িয়ে ফেলেছি।
কেন পুড়িয়ে ফেললেন?
পুড়িয়ে ফেলছি এই কারণে যে ও আমাকে বলেছিল যে বলিস না তোর ভালো হবে, যখন আমি বলে ফেলেছি তখন ওর সাথে আমার সাথে মানে অ্যাবনর্মাল মানে আফসার মতন মানে কিছু কথা হয়তো, মানে তখন আমি খুব ভয় পাইতাম। আর ছোটবেলা থেকে জিনের গল্প, ভূতের গল্প দাদির কাছ থেকে অনেক শুনতাম, তখন থেকে একটু একটু সাহসও থাকতো ভিতরে, আর এটুক বিশ্বাস থাকতো যে জিন জাতি মানুষের কোন ক্ষতি করতে পারে না দুইটা কারণে, একটা হচ্ছে আয়তুল কুরসি, আরেকটা আছে এইটা জানা।
আয়তুল কুরসির ক্ষমতা সম্পর্কে আমারও নিজেরও জানা আছে, আয়তুল কুরসি খুবই শক্তিশালী একটা দোয়া। ঠিক আছে, যেটা বলছিলেন যে পুড়িয়ে ফেললেন, তা কেন আসলে
পুড়িয়ে ফেলছি কি কারণে তা আমি নিজেও জানি না, তবে এত জানি তখন আমি একটু নর্মাল ভাবে ছিলাম যে সবাই বলতো যে এগুলো খুব খারাপ, এটা এটা ঠিক আছে, লোক সমাজে একটা দুর্নাম ছড়াই বললাম যে আমি পাগল। তখন মস্তিষ্কে একটু একটু কাজ করতাম, এরকম ছিল।
তখন তো লেখাপড়া বন্ধ করে দিয়েছেন?
লেখাপড়া তো হয় না তো তখন। একটা বছর পরে আমি মোটামুটি ভালোভাবে সুস্থ জীবনে ফিরে আসলাম।
আপসে আপসে কি কথা বলতেন তার সঙ্গে?
সে বলতো বলছিস কেন, তোর না বলছিলাম বলিস না, আর তুই তো পড়েছিলি, অনেক কথা বুঝতাম অনেক কথা বুঝতাম না।
তুই তো পড়েছিলি মানে?
তুই তো পড়েছিলি মানে এখানে একটা কথা আছে কি, কোরআনের ভিতরে আছে ছোড়া জিন, একাধারে কেউ যদি 1000 বার পাঠ করেন জিন নাকি তার বশ হয়, কিন্তু এটা তো আমি জানতাম না।
আপনি কি এতবার পড়েছিলেন?
আমার মনে হয় যে এর বেশি পড়া হয়ে গেছে।
কেন পড়া হয়েছে?
পড়তেছিলাম যে কি কারণে।
আপনি এর আগে জানতেন যে ছোড়া জিন?
না, এর আগে অতটা জানতাম না, যতটা তার কাছ থেকে জেনেছি বা পরবর্তীতে জেনেছি, কিন্তু তখন অতটা জানতাম না। পুড়িয়ে ফেলার পরে এই যেমন আমার জীবনের ঘটনাটা অন্যদিকে মনে হলো, এই পাচ্ছে আমাকে, এই পাচ্ছে না, এই দেখতেছে আমাকে এই বাজারে, এই দেখতেছে ওই বাজারে, এরকম হচ্ছে। মানে আমাকে ধরার জন্য আমার আব্বা এমন কোন কাজ নাই যে না করছেন আমাকে সুস্থ করার জন্য। আর আমার স্পষ্ট মনে পড়ে এখন, আমি যখন ছোট ছিলাম তখন বুঝি না কিছু, আমার আব্বা আমাকে 3 মাইল পথ দূরে একটা বাজার ছিল, সে বাজারে কাঁধে করে নিয়ে যেত, নিয়ে যায় মিষ্টির দোকানে বসাই দিত, বাবু তুমি মিষ্টি খাও আমি বাজার করে আসি। আর সেই মা বাবা
আমরা জানি না কেন আপনি সেটা বলছেন যে আসছি মা বাবা। আমরা একটু সামনের দিকে যেতে চাই, এক বছর আপনাকে কেউ খুঁজেই পাইনি, ব্যাপারটা কিরকম ছিল?
পুরোপুরি একেবারে এক বছর নিখোঁজ ছিলাম না, ওই দেখা গেছে 2 দিন বাড়িতে থাকতাম, তারপর 2 মাস আবার নিখোঁজ হয়ে থাকতাম। কত খোঁজাখুঁজি করতো, কত জায়গায় খোঁজাখুঁজি করতো, আবার খুঁজতে খুঁজতে আমার ভাই ছিল তখন, আমার ভাই, আমার বাবা, মানে এদের পায়ে পাথর বয়ে গেছে গা, হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে। আর তখন তো টাকা পয়সা তেমন ছিল না আমার বাবার।
কেবল 2 মাস পরে যখন আপনি হঠাৎ করে বাড়িতে আসতেন, আপনার তো কিছুই মনে থাকতো না?
না,
কিন্তু আপনাকে তো জিজ্ঞেস করতো কই ছিল একদিন পরে, আপনি বলতে পারতেন না?
এমনকি একদিন 3-4 জন লোক আমাকে ধরছিল, আমি তাদের নিয়ে সাঁতরে চলে আসছি নদী।
অদ্ভুত। ঠিক আছে, তারপর?
তারপর যখন একটা বছর এইভাবে গেল, তারপর দেখা যায় মোটামুটি সুস্থ হয়ে আসলাম। এখন আব্বা জিজ্ঞেস করলো স্কুলে পড়বা না মাদ্রাসায় লেখাপড়া করবা, কিন্তু আমার কোনটাই ভালো লাগতেছিল না, ঘুরে বেড়াবো, দেখতেছি অনেক পোলাপানে খেলতে যায়, খেলতে যেতাম বা মাছ ধরতে যেতাম। আমার এই পড়ালেখার প্রতি আর কোনো মনে নাই।
আচ্ছা,
যে আমাকে পড়তে বলে মনে হয় আমার চরম শত্রু, আর পিটাই আমি। আব্বা এখন বলতেছে এখন কি করবি তাহলে কাজ শেখ। মামা বলে
পড়াশোনা তো হলোই না,
তা কাজ কর। কি কাজ করবো? বিভিন্ন কাজে দিল আমাকে, কোনো কাজে টিকলাম না। নাকি টেকার পরে আব্বা এই কাঠমিস্ত্রি কাজ করতেন, এই কাজ করবি? বিনা দ্বিধায় স্বীকার করলাম। হ্যাঁ,
বাবা কাঠমিস্ত্রির কাজ করতেন?
হ্যাঁ,
কৃষি কাজ করতেন, পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন।
কৃষি কাজ আগে করতেন, পরে যেমন এটা শিখছেন, তারপরে যেমন পরে আব্বা কথা ছিল আমার সাথে কাজ চল। হ্যাঁ, বিনা দ্বিধায় চলে গেলাম কাজে। প্রথম দিন কাজে গেলাম, কাজে যাচ্ছি আব্বার সাথে, আব্বা আগে আগে, আমি পিছিয়ে পিছিয়ে। একটা বাড়িতে যাচ্ছি তো সেখানে ঘর তুলতে হবে।
আপনার বাবার চোখের তখন কি অবস্থা?
চোখ ভালো।
তারপরে কি দৃষ্টি ফিরে পেয়েছে?
হ্যাঁ, দৃষ্টি ফিরে পেয়েছে। এখানে একজনের দয়ায় বা যা বলা হয় দয়া এবং সাহায্য বলে হিসেবে চোখটা ভালো হয় আর কি।
এখনো কি সে চোখে দেখে তাহলে?
হ্যাঁ, চোখে দেখে এখন। মানে একটু প্রবলেম হয়েছিল এটা ইদানিং,
কিছু মাঝে মাঝে প্রবলেম হয় কিন্তু দেখে চোখে।
হ্যাঁ, চোখে দেখে আর কি। কাজে যাচ্ছি আব্বার সাথে, একটা পরিচিত বাড়ি চিনতাম বা আমাকে চিনতো, বাড়িতে কাজে নিয়ে গেল তো সর্বপ্রথম নিয়ে আমাকে একটা মাটির গর্ত করতে দিল, যে বাবু তুমি এখানে গর্তটা করো। তো আনন্দ করতেছি গর্তটা, সাবল দিয়ে কোয়াইতেছি, ও কি ফিলিংস, আমার ভিতরে কাজ করতেছে। তাই আজকে কাজে আসছি প্রথম, তাও একটা খেলনার মতো একটা কাজ পাইলাম। যখনই মনে করেন যে সকালবেলা খেতে দিল তখন আরো ভালো লাগলো, এবং খাবার তো আমি কখনো মনে পড়ে না যে এত সুন্দর খাবার, দুইটা খাওয়াইতো, দুইটা আর দশটা খাওয়া ভালো লাগতো। পরের বারে পিঠা নাকি খাইতে নাকি
মিঠা,
ঠিক আছে তাই খাবার তো ভালোই লাগে, মা কি রান্নে, মা কি রান্না করে তার চেয়ে তো ভালো লাগে। তখন আরেকটা ফিল হলো কি যে আমার প্রথম রোজগার হলো পঞ্চাশ টাকা হাজিরা,
প্রথম দিনই
পঞ্চাশ টাকা হাজিরা, আমি তো মহা খুশি। তখন দশ টাকা চালের কেজি,
পাঁচ কেজি চাল রোজগার করে ফেলেছেন।
কে পারে আমাকে ছয়া, কে আমাকে ধরে, কে কে আমাকে ধরে, বাচ্চা যে কটা আছে সবাই আমার আব্বারা বলতো মরা, কারণ চই দেখতো না তো মরা বলতো, অনেকে অনেক ঢেড়টা কথা বলতো, এবং আমার খুব পেন লাগতো তখন যখন পঞ্চাশ টাকা হাতে পেয়েছি, কে ছয় আমাদের।
দিস ইজ দ্য আলটিমেট ফিলিংস প্রিয় শ্রোতা, জীবনের প্রথম রোজগার আমার মনে হয় যারা করেছেন, যারা আজকে এই জীবনের গল্প শুনছেন হ্যালো ইট নাইন টু জিরোতে, তারা সবাই জানবেন যে জীবনের প্রথম রোজগারের অর্থের এটার যে আবেদন, এটার যে মূল্য, এটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি আবেদন। সেটা যেভাবেই হোক না কেন, অবৈধ উপায়ে হলে সেটা অন্য বিষয়, কিন্তু বৈধ উপায়ে যত কষ্ট করেই হোক না কেন, এটার যে আনন্দ সেটা একেবারে পুত পবিত্র আনন্দ। যাই হোক, তারপর
কাজ করতে লাগলাম আর মনে মনে আঁকতে লাগলাম যে আমার যতগুলো কথা বলছে এগুলো ফেরত দিবো আমার কর্মের মাধ্যমে। একদিন মরা বলছিল তাদেরকে দেখাই দিব যে কাজ তো করতেছি, ওরা এক লাখ কামাই করে আমরা দুজন কামাই করি, আর কয়েকদিন পর যখন ছয় মাস কাজ করলাম আব্বার বেতন আমার বেতন সমান, কে খায় আমাদের টাকা, এখন যা স্বপ্ন আছে সব মিটাবো, এত অনেক কিছু না খাইয়া রেছি, খাইয়া রেছি অনেক কিছু পড়তে পারি না, এমন ঈদ গেছে এক ঈদের কাপড় দিয়ে তিন বছর ঈদ করছি, সেই দিনগুলো চোখের সামনে ভেসে আসলো, আর এখন আমাদের আর কোনো অভাব নাই,
সুখের দিন,
এখন সুখের দিন, ছোট ভাই লেখাপড়া করতেছে, ছোট বোন লেখাপড়া করতেছে, তারপর আরেকটা বোন হয়েছে উনিও ভালো, ছিনসাম পরিবারের একটা সংসার,
বাপ আর ছেলে মিলে কাজ করে যাচ্ছেন। আপনি সবার বড় ছেলে?
হ্যাঁ আমি সবার বড় ছেলে, আর সমাজের ভিতরে আমার কোন ব্যাড রেকর্ড নেই, আমি কোন অন্যায় কাজ করতাম না, আর আমার একটা সুনাম আছে আমার সমাজে তৎকালীন সময়ে। তো কাজ করতেছি, তো হঠাৎ একদিন কাজে যাওয়া হইলো, আমাদের বাড়িটা কি আমাদের এপারের থেকে এপারে চলাচলটা বেশি, আমাদের বাড়ি থেকে ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াতটা হয়, তো ওই বাড়িতে আব্বাই কাজ পাইলো, গেলাম কাজে, তো ওখানে কাজ ছিল বড় একটা ঘর, ঘরের যে সামনে একটা ডিজাইন করা ভেলকি হয়, ভেলকি করতে হবে আর পাটাতন করতে হবে, গেলাম কাজে, আমার ভিতরে অন্য কোনো কিছু কাজ করে না, শুধু কাজ আর কাজ, কাজ করবো টাকা কামাবো। তো কাজে গেলাম, কাজ করতেছি, প্রথম বাড়িতে সকাল দশটার দিকে খাবার দিল, খাই আসলাম ভিতর থেকে, বাড়ির পিছনের দিকে কাজ করতেছিলাম বাসতলায়, তো দুপুরের সময় পানি খেতে মন ছিল না, আব্বা বললাম আব্বা পানির দরকার ছিল, তা আব্বা কারো যেন ডাক দিল যে পানি দিয়ে যা, তো দেখতেছি পানি নিয়ে একটা মেয়ে আসতেছে, পানি এবং একটা মগ, আব্বাকে এসে বললো কাকা এই যে পানি, তখন আমি বললাম এখানে নেন, আনলো মগটা ওনার হাতে দিল, ঢালেন, কি ঢালতেছে পানি, পানি পড়তে আছে, আব্বা তো এক সাইডে কাজ করতেছে, আমি এক সাইডে পানি ঢালতেছে, আমি তাকাই রেছি হাত দিক, পানি ঢালতেছে পানি খাচ্ছি।
রাইট, আপনার তখন বয়স কত?
এটা হচ্ছে 2005 এর কথা।
আপনার জন্ম
86 হবে,
1986 সালে, তার মানে আমরা বলতে পারি যে আপনার তখন 19 বছর বয়স, একটু বেশি হয়ে গেল না?
এরকমই আইডি কার্ড আছে আর কি।
প্রিয় শ্রোতা, এখানে যে গল্পে আমরা চলে এসেছি সেটা হচ্ছে 19 বছরের জীবনের গল্প, কারণ 2005 যদি হয়ে থাকে ওর জন্ম তারিখ হচ্ছে ওর আইডি কার্ড অনুযায়ী 1986 সালের পহেলা মার্চ, তার মানে 19 বছরের বয়স যখন তখনকার, মাঝখানের একটা লম্বা সময় আমরা পার করে ফেলেছি। আমি শুধু একটু পেছন ফিরে জানতে চাই, আপনি কত বছর বয়সে বাবার সাথে কাজে লেগেছিলেন?
2001।
তার মানে 1986 থেকে 2001, তার মানে বলতে পারি যে আপনি কাজে লেগেছেন হচ্ছে প্রায় 15 বছর বয়সে, চার বছর পরের ঘটনা এটা। ঠিক আছে, তো মেয়েরা পানি ঢালছে, পানি খাচ্ছে, মেয়েদের দিকে আপনি তাকিয়ে
আছেন, পানি ঢালতেছে, গ্লাস ভরে আমি খাচ্ছি, আমি আবার গ্লাস পাততেছি, আমার লাইফে ওই দিনই প্রচুর পানি খাওয়া, এক জগ পানি খাওয়া, তারপরও বলি পানি আনেন, আব্বাই তো আব্বার দিকে কাজ করতেছে, যে আর আমার ওই রকম কোন ছিল না যে কারো মেয়েদের দিকে তাকানো বা এইডা হেডা, মানে আব্বাই এই জন্য খুব নিশ্চিন্ত ছিল, এবছর ছেলেরা গ্রামাঞ্চলে অনেক কিছুই করতো,
কিন্তু আপনি সন্তুষ্ট ছিলেন।
হ্যাঁ,
আসলে কারণটা কি ছিল
যে আমার কাজ করতে হবে?
না না, আপনি যে পানি খাচ্ছেন
সেটা তো বলবো,
জি
বলবো, পানি ঢালতেছে আর আমি একটা জিনিসই দেখতেছি, ওর ফেসটা আমি দেখতেছি, ওর ফেসের ভিতরে কেমন যেন একটা মায়া, গোলাকার ফেস আর গায়ের রংটা কালো।
আপনি এর আগে জীবনে কোন মেয়েকে এভাবে ফিল করেছেন
না?
সো দ্যাট ইজ ইউর আলটিমেট ফার্স্ট ফিলিংস, রাইট? প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আমরা এই জন্যই বলে থাকি, প্রথমেই বলেছি যে আজকের জীবনের গল্পটি, এবং সবসময় এটা হয় হ্যালো ইট নাইন টু জিরোতে, নাটক এবং সিনেমাতে দেখে অনুমান করা সম্ভব যে আজ থেকে পাঁচ মিনিট, এখন থেকে পাঁচ মিনিট পরে কি ঘটতে যাচ্ছে, কিংবা এন্ড অব দ্য স্টোরি কি হতে পারে, কিন্তু জীবনের গল্প বা জীবনের গল্পের বাঁক এতটাই বেশি অপরিচিত যে আপনি জানেন না দশ মিনিট পরে জীবনের গল্পে কি অপেক্ষা করছে আপনার জন্য, কোথায় ছিলাম আমরা, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এবং শেষ পর্যন্ত শুধু একটা কথাই বলতে চাই, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেটাও আপনি অনুমান করতে পারবেন না। আমরা ঠিক 12:06 ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর এই বন্ধুটিকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিম মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2 এ। আমরা হ্যালো 8920 তে নতুন একটি সেগমেন্ট যোগ করছি। আমরা বিশ্বাস করি হ্যালো 8920 শততম পর্ব পার করে আজকে অনেক দূর এগিয়ে এসছে আপনাদের ভালোবাসায়, এবং এই হ্যালো 8920 জীবনের গল্পগুলো যেগুলো প্রচারিত হয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলেছে। যারা মনে করেন হ্যালো 8920 কোনো একটা গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং আজ থেকে অনেকদিন আগে শুরু করেছিলেন সেই ভালো কাজটি করা এবং আপনি এখনো করে যাচ্ছেন, সেটা নিজের ব্যক্তিগত জীবনে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, কোন একটা ঘটনা যেটা শোনার পরে আপনি কোন একটা ভালো কাজ করেছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাকে আমরা বিশেষভাবে হ্যালো 8920 তে পরিচয় করিয়ে দেব। যোগাযোগ করার নিয়মটি একইভাবে, আপনি আমাদেরকে ফোন করবেন 9115668 এ। আবারও বলছি নাম্বারটি 9115668। এখানে ফোন করার পরে আপনি কোন ভালো কাজটি করেছিলেন এবং কার জীবনের গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন সেটা খুব সংক্ষিপ্ত করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যদি আপনি জীবনের গল্প এখানে এসে বলতে চান সেক্ষেত্রে একইভাবে আপনি আমাদেরকে ফোন করবেন আমাদের এই ফোন নম্বরে। ফোন করার পরে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে এবং আপনার সঙ্গে যোগাযোগ করার কথা বলবেন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, ফেসবুকে চলে আসুন আমাদের আজকের এই অতিথিকে দেখার জন্য। আমাদের অতিথি শাহজালাল ফেসবুকে রয়েছেন এই মুহূর্তে এবং তার ছবিও দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে প্লিজ আপনারা লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়া মানেই হচ্ছে আপনি হ্যালো 8920 টিম মেম্বার হয়ে গেলেন। ফাইন, যে জায়গাটা আমরা ছিলাম শাহজালাল ভাই, তারপর
আমি দেখতেছি ওকে, মানে এর আগে অনেক দেখতাম, অনেকে বলতো যে মেয়েটা কি সুন্দর, ঠিক আছে, চেহারা মধ্যে ফেকাশে, অন্যগুলার কথা বলতেছি, কিন্তু ওর যে চেহারাটা কালো ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা বানিশ করি, বানিশ করার পরে গেলেস মারি, তো গেলেস করলে দেখা যায় ওটার মধ্যে চেহারা দেখা যায় নিজের। আমার মনে হচ্ছিল ঠিক ওই রকম তার চেহারাটা গেলেস মারতেছে আর আমি আমার চেহারাটা দেখতেছি।
That is the ultimate beauty of the story. See, আমার কাছে অদ্ভুত লাগছে, বিকজ আমি ভাবছি বলি হয়তো এরকম হচ্ছে, একজন কবি যদি বর্ণনা করেন একটা মেয়ের সৌন্দর্য তাহলে তার বেস্ট উপায়টা হবে একটা কবিতা। একজন বৈজ্ঞানিক যদি একটা মেয়ের চেহারার সৌন্দর্য বর্ণনা করেন তাহলে তার জন্য বেস্ট উপায়টা হবে তার কাজের মধ্যে সেটাকে প্রকাশ করা। একজন লেখক যদি একটা মেয়ের চেহারার সৌন্দর্য বর্ণনা করেন তাহলে তার বেস্ট উপায়টা হবে তার লেখনী। একজন কাঠমিস্ত্রি তার জীবনে প্রথম ভালো লাগার মেয়েরটির চেহারা বর্ণনা করছেন এবং সেটা তার কাজের মধ্য দিয়ে। রবার্ট ফ্রস্টকে একবার একটা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার যখন কবিতা লেখার অনুভূতি হয় তখন আপনার কি রকম অনুভূতি হয়। রবার্ট ফ্রস্টের অনেকেই ফ্যান আছেন আমি বিশ্বাস করি, যারা আজকে রেডিও অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে রবার্ট ফ্রস্ট তিনি মাটি নিয়ে লিখতেন, প্রকৃতি নিয়ে লিখতেন। তিনি এত সুন্দর করে ওই সাংবাদিককে উত্তর দিয়েছিলেন যে আমার যখন একটা কবিতার অনুভূতি হয় আমার যেন মনে হয় যে একটা জমির মাটির ঢেলা আমার গলায় এসে আটকে আছে, আমি ওটা না উগড়ে দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। দেখুন একটা মানুষ কতটা বেশি পরিমাণে ন্যাচারাল হলে এই ধরনের উদাহরণ আসতে পারে। উনি উদাহরণটাও দিলেন সেটাও প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে। এই ব্যাপারগুলোকে হয়তো ভাবে ভাবার সুযোগ আছে, আমার খুব ভালো লাগলো যে কারণে একটু বেশি বলে ফেললাম, খুব ভালো লেগেছে আপনার উদাহরণটা। বলুন তারপর।
তারপরে পানি জগ এনে রেখে চলে গেছে দ্বিতীয়বার, এখন কেমন যেন মনে হইতেছে আর একটু থাকতো তো, কিভাবে দেখা যায়, ও তো এদিকে আসে না, এখন দেখার জন্য ওর বাড়ির ওর ফুপু বলেন, ওর ছোট বোন বলেন, ওর পাশের বাড়ির লোকজন, এদের সাথে বাউ করতেছি।
আচ্ছা, ওকে কি চিন্তা লাগে থেকে যেহেতু আপনাদের গ্রামেই বা আশেপাশে ছিল
না? আগে কখনো এমন ভাবে দেখা হয় নাই, বা যদিও দেখতাম না দেখার মতন, ঠিক আছে, কিন্তু ওর বাপ চাচারা আমাদের চিনত, বাট আমরা ওদের চিনতাম আর কি, ওদের বাড়ির ঘাটা দিয়ে আমাদের যাতায়াত। তো তখন কি করবো, ঘরের পিছনে কাজ করতেছি, সামনে যাওয়ার ইয়া নাই। তো ওর বাড়ির পাশে একটা ছেলের নাম ছিল আবুল, তারাই দেখলাম যে আবুল এরকম এরকম একটা মেয়ে দেখলাম, তো মেয়েটার নাম কি, ও তো পাখি,
মেয়েটার নাম পাখি।
হ্যাঁ, আমি ও পাখি কয়েকত্র কিছু কইছে, আমি না না এমনি। এখন ওদের কাছাকাছি যেতে এখন কি করতেছি, কাজ করতেছি, কাজের মধ্যে কাঠের মধ্যে আট করতেছি,
কাঠের মধ্যে আট করছেন?
হ্যাঁ, আট করছি, কাজের ফাঁকে একটা কিছু আট করে রাখলাম, বা এখানে একটা কিছু আট করে রাখলাম, মাটির মধ্যে আট করে রাখলাম, যা এসো দেখে পরবর্তীতে। আর আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল আমার আট জিনিসটা যে ছোটবেলা থেকে অনেক কারাগারি লাগাই দিত, ঠিক আছে, ও এটার প্রতি মুগ্ধ হবে।
আচ্ছা আচ্ছা,
তো ঠিকই, যাও হওয়া তাই কাজ, ও আসতো পানি নিয়ে আসতো, ওর দুপুরে ডাকতে আসতো, আমার আব্বাকে কাকা বলতো কাকা খেয়ে যান,
ওদের বাড়িতেই কাজ করছে।
হ্যাঁ, সকাল সন্ধ্যা তো যাইতাম খাইতাম, তো এইভাবে ওদের সাথে ভালো একটা পরিচয় হয়ে গেল। ওর ফুপুর সাথে ফুপু বলতাম, ওরাও আসতো, অনেক ধাঁধার আসর বসতো এই কাজের মধ্যেই। কিভাবে যে এত তাড়াতাড়ি এদেরকে আমি কাছে নিয়ে আসছি সেটা বলতে পারছি না।
ধাঁধা কি মনে আছে?
হ্যাঁ মনে আছে,
একটা শুনতে পারি আমরা।
ফুপু এসে বলছিল, এই পণ্ডিত বলতো, ছেলে ধরো ছেলের মা, এই ছেলে তো আমার না, ছেলের বাবা যার শ্বশুর তার বাবাই আমার শ্বশুর, এরা দুইজনে সম্পর্কে কি?
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কাকে বলেছিল আপনাকে?
আমাকে বলেছিল।
ছেলে ধরো,
ছেলে ধরো ছেলের মা, ছেলের মা উত্তর দিচ্ছে, এই ছেলে তো আমার না, ছেলের বাবাই যার শ্বশুর তার বাবাই আমার শ্বশুর।
প্রিয় শ্রোতা, আমরা এই রিডলটা আপনাদেরকে দিতে চাই, আমরা উত্তরটা এখন দিব না, উত্তরটা আমরা শেষের দিকে নিয়ে আসি। এই রিডলটা আমরা ফেসবুকে আপনাদেরকে দিচ্ছি, আমরা চাই যে আপনারা এটা সমাধান করুন, কিন্তু প্লিজ ডোন্ট কনসেন্ট্রেট অন রিডল। আমার মনে হয় যেটা যে ওর স্টোরিটাও শোনা দরকার। হ্যাঁ, তবে সবাই একটু পার্টিসিপেট করি, দেখা যাক ওখানে কি ধরনের ব্যাপারটা দাঁড়ায়। আপনারা যেটা শুনেছেন আরো একটু বলবেন?
হ্যাঁ
বলেন।
ছেলে ধরো ছেলের মা, বুঝে বলে দিন, বুঝবে না। এক পথিক মানে একটা মেয়ে ছেলেকে দেখতেছে পুকুর পারে, তো ছেলেটা ভাবছে পুকুরে পড়ে যাবে, এজন্য ওই পথিক বলতেছে ছেলে ধরো ছেলের মা, কিন্তু ওই মেয়েটা উত্তর দিচ্ছে, এই ছেলে তো আমার না, ছেলের বাবাই যার শ্বশুর তার বাবাই আমার শ্বশুর। এখন ওই ছেলেটা আর মেয়েটা সম্পর্কে কি?
যাই হোক, আপনারা ফেসবুকে আসলে এই রিডলটার উত্তর দিতে পারবেন, এবং যারা উত্তর দিতে পারবেন তাদের মধ্যে থেকে আমরা দুইজনকে বের করব, যারা পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, বিউটিফুল, ফাইন, লেটস সি কারা পারেন সবার আগে সঠিক উত্তর দেওয়ার জন্য। এবং যারা পার্টিসিপেট করতে চান তারা চলে আসুন এক্ষুনি ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগে বলে দিয়েছি, www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং রিডলটিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। ওকে, হ্যাঁ বলেন। তারপর
তারপরে বলে দিলাম, কি রে তুই এক সেকেন্ডও ভাবলি না? না ভাবার কি আছে, বলে দিলাম। আর আমিও কিন্তু সুরছি আন্দাজে ডিল হয়ে গেছে।
আচ্ছা,
এরকম বসতো, এই কিছুক্ষণ পরপর একটা নিয়ে আসতো, এমনি করে সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। বাবার দিক না ঝুঁকে আমার দিক ঝুঁকে আছে সবাই, যে আমি যতটুকু কাজ করতাম মানে খুব নিপুণ হাতে করার চেষ্টা করতাম, যে আমার একটা ইয়ে ছিল যে আমার কাজে যেন কেউ কোনো ভুল না ধরতে পারে, যে এই কারণে এই ইয়াটা কাজ করতো। পৃথিবীতে অনেক অনেক সফলকামী মানুষ আছে, আমিও তাদের মধ্যে, এদের তো কোনো ভুল ছিল না, তাহলে আমার থাকবে কেন, এরাও মানুষ আমিও মানুষ, এই জিনিসগুলো মাথায় থাকতো, তাই এইভাবে কাজগুলো করতাম। তাই মানুষ বাবার চেয়ে আমার কাছে ভিড় জমাইতে, যে আমার হাতের কাজটা কি চিকন। পরে একদিন মেয়েটা এসে আমাকে বলল, ভাইয়া আপনি তো খুব সুন্দর আর্ট করেন, তো আমার কি কি কিছু আর্ট করে দিবেন? এই কথা শোনার পরে মানে আমি তো একেবারে আকাশ ছুঁয়েছি, কি আর্ট করে, আমি তো এই আশাই আছি, কি আপু কি সে কি আর্ট করবেন, এমন সাদা সাদা দুইটা বালিশের কভার আছে ফুল আর্ট করে দিবেন, আর একটা কালো শাড়ি আছে দিবেন আর্ট করে? অবশ্যই, অফকোর্স দিব, কখন কবে, আপনার যখন সময় হয়। তখন চিন্তা করলাম যে এখান তো কাজ করতেছি আমি, কাজ করা অবস্থায় যদি আট করে দেই তাহলে পরবর্তীতে আসতে পারবো না, কাজ ছুটি হয়ে গেলে বা একটা রোজগার দেয়া হইতে। হ্যাঁ, তাহলে কাজের পরে তোমাদের বাড়ির কাজ শেষ হয়ে যাবে, তারপরে এসে দিয়ে যাব, এটা বের করলাম। পরে কাজ শেষ হইল, পরে একদিন আসছি, আসার পর দেখি ওর মা সামনে, সালাম দিলাম, কেমন আছেন? ওর খুব রাগায় আসলো সবাই, এখন তো সবাই চিনে, কি জন্য আসছিস? আসছিস ভালো হয়েছে, অনেকদিন ধরে কাম করে গেলে অনেক মায়া মহাবাদ হয়েছে, অনেকদিন ধরে আস না তো ব না, একটু কাজ আছে তো, আমার কাজ আছে, কাজের খুব তাড়া, ঠিক আছে আসছি, একটা কারণ একজনের কথা দিয়ে গেছি, আর না করলে আবার কিরকম হয় কি, এরকম এরকম আমার বলছিল, দুটা বালিশের কাপড় আটকর হবে, এজন্য আসছি আর কি। এমন দিকে সে যেন কোথেকে আসছে, হ্যাঁ হ্যাঁ বলছিলাম আসেন আসেন, নিয়ে গেল ভিতরে। সে যে রুমে থাকে তাদের ঘরের পিছের বারান্দা, এক সাইডে একটা চৌকি আছে, এক সাইডে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, সেই চৌকিতে নিয়ে গেল। তো বালিশের কাপড় বের করে দিল, কলম দিল, পেন্সিল দিল, কি কি লাগবে বললো, আমি বললাম কলম হলেই চলবে, কাবার দেন। ইতিমধ্যে সে করছে কি জানে, আমি বেশি পানি খাই, একজন পানি আগে আইনে রাখছে, বসেন আমি একটা জিনিস নিয়ে আসি, মানে পানি আর একটা গ্লাস নিয়ে আসছে, বসছে দুজন মুখোমুখি। তা আমি আট করতেছি, হ্যাঁ একটু ওদিকে তাকায় আমার কলমের দিকে, আমার তো আর চোখে চোখ যায় শুধু চেহারার দিকে, তা আট করতেছি, কয় আপনি আট করেন, আমি আরেকটা কিছু নিয়ে আসি, তো বসে থাকতাম আমি ওকে তুমি করেই বলতাম যে তুমি বসো, আমি আট করি, আচ্ছা ঠিক আছে, আবার বসাতে মজু হতে যে এখানে কিভাবে দিব, মানে আমার লং টাইম পার করার দেওয়া হয়েছে কথা, মূল কথা, তো এখানে কিভাবে দিব একটা করতাম আন্দাজে, ঠিক আছে হইতো না, হয় না হয় না এটা করেন, আপনি তো ইয়ার কি করতেছেন, পায়জামা করতেছেন, করেন ঠিক মতন। পরে দিন দুইটা করে দিয়ে আসলাম, এখন রয়েছে একটা শাড়ি, পরে আবার চলে আসলাম। ওই বালিশের কাপড় আট করার সময় তাকে আমি বলেছিলাম, সে আমাকে বলল যে আপনি যে ফুল আট করেন আপনার আটগুলো খুব সুন্দর, যে আমি তখন বলেছিলাম যে আমার আটের চেয়েও আমার কাছে আর একটা জিনিস সুন্দর, এতদিন আমার কাছে আমার আটটাই আমার কাছে সুন্দর ছিল, আমার কাজটাই আমার কাছে সুন্দর ছিল, কিন্তু এখন থেকে আরেকটা জিনিস আমার এই জিনিসটাকে টপকে উপরে চলে গেছে, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, সবকিছুর চেয়ে বেশি ভালো লাগে সেটা। বললো কে? আমি তখন বললাম যে আমি ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি, যা বলো সরাসরি বলবো, কয় কি বলেন, তোমাকে আমার ভালো লেগে গেছে, আর এটাকে ভালোবাসা বলে না কি বলে তো আমি জানি না, তবে জানি তোমাকে আমার খুব ভালো লাগে, মনে হয় তুমি আমার অনেক দিনের পরিচিত, আমি অনেক বাড়িতে কাজ করছি, অনেক বাড়ি মেয়ে দেখেছি, অনেক ঘাটের বাণী খাইছি, কিন্তু কোথাও যে ঠেকি নেই, সে ঠেকে গেছি, সে শুধু নিশ্চুপ হয়ে আমার কথাগুলো শুনছিল, তার একটা টার্গেট ছিল, যদি রাজি থাকে তো হ্যাঁ না একটা কিছু অবশ্যই বলবে, না যদি বলে থাকে তাহলে তার মুভমেন্টটা একটু অন্যরকম হবে, সে আমার কথাগুলো শুনে আমার চোখের সামনে এখনো হাসছে, সে মুস্কি একটা হাসি দিয়েছিল, এই হাসিটা দিয়ে সে বের হয়ে যায় আমার ওখান থেকে, আমি তখন নিজেই হাসতেছিলাম, ভিতরে সবকিছু খেলাইতেছিল যে হাসি দিল তাহলে রাজি, তো কি করা যায় এখন, চিঠি দিয়ে মনের কথাগুলা জানাবো, তারপরে কিভাবে কি করব, মানে এই ভিতরে এই টেনশন গুলো হইতেছে যে আমি কি করতেছি বা কাজ করতেছি, ওর কথা মনে পড়তেছে, বাড়ি যাচ্ছি পথে দেখে দেখি ওর কথা মনে করতে করতে একবার পথে হাঁটতে হাঁটতে আমি পুকুরের মধ্যে চলে গেছি, এরকম হয়েছে কি আমার নিজেই মাথায় থাপ দেখ কি করতেছি, নৌকা পাইতেছি যেমন ঘাটে গেছে কি আরেক ঘাটে, তো এখন কিভাবে বলি, মানে যতই দিন যাচ্ছে সময় যাচ্ছে ততই মনটা উতলা হচ্ছে, যে ওর কাছ থেকে সরাসরি হওয়ার শব্দটা আমি জানতে চাই,
রাইট,
ওকে বিয়ে করাটা এখন আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে ও আমার লাইনে থাকুক, পরিকল্পনা যেটা ছিল সময় হলে গার্জিয়ান দিয়ে আনুষ্ঠানিকভাবে যদি ও রাজি থাকে আমি রাজি থাকি তাহলে করা সম্ভব, এটা চাচ্ছিল, মানে বিয়ে করবো না কি করবো তা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। পরে এইভাবে যাচ্ছে, যাওয়ার পরে যেমন ওর একটা বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল, ওদের হাত করলাম, তো অনেক ক্যাসেট দেওয়াইলাম, গান শোনো, গান শুনতো, শুনে শুনে আবার বলতো এই ক্যাসেটটা নিয়ে আসেন, তো এইভাবে চলতেছে। একদিন ওদের বাড়িতে পিকনিক, ফুবু আমাকে দাওয়াত করলো যে শাহজালাল আমাদের বাড়িতে পিকনিক করতে চাই রাতে, আমরা আমরাই এর মধ্যে অতিথি হিসাবে শুধু তুই আর কেউ না, তবে কিন্তু বাবা একটা কথা, তোমাকে কিন্তু নাচতে হবে। আমি এটা আবার কোন জ্বালার মধ্যে বললাম, তা আচ্ছা ঠিক আছে পিকনিক আসবো, রাত্রে কাজ সেরে আসছি ওদের বাড়িতে, তো সবার কাছ থেকে ২০ টাকা করে চাঁদা নিলাম, আমার কাছে ১ টাকাও নেই, তো আমি আমার মেজ বোনের কাছ থেকে ১০০ টাকা নিলাম, ১০০ টাকা দেওয়ার পরে ১০০ টাকা দিয়ে দিলাম। তো পাক করতেছে আমি করেছি কি, ওদের একটা বাংলা ঘর ছিল যাকে গ্রামাঞ্চলে কাচারি ঘর বলা হয়, তো আমি ওই ঘরের মধ্যে যে শুয়ে আসি, মানে ওরা সবাই আমার খুঁজতেছে, কই বাড়িতে সেট বাজতেছে নাচবে ছেলেটা, ওরা খুঁজতে খুঁজতে যায় ওই ঘরের মধ্যে আমার পাইছে, তো ও নিয়ে গেছে দুইটা মেয়ে, একটা হচ্ছে ওর ফুপু আর একটা ছোট বোন, যাই করতেছে কি রং লিপস্টিক মানে মেয়েদের সাজনা বলতে যা বোঝায় ওইগুলা নিয়ে গেছে, এই ঠোঁটে দে আমার হাসি পায়, আমার ঘুমে বান্ধরে বসে আছে, জড়ি আছে, জড়ি দিতে আছে, যেভাবে মেয়েরা সাজে ওইভাবে সাজে,
আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না,
আমি সাড়া দিচ্ছি না, একটা মশাই কামড়াই পা ফুলে গেলাইতেছে, তারপর লড়া দিতেছি না, যখন দিয়ে যাওয়া ধরছে তখনই হাত ধরছে, কিন্তু হাতটা ধরছে ছোট বোনের, ছোট বোনের হাত ধরে আমার দিছো না আমি তোমার দিয়ে দিতেছি, ঠিক আছে ওর ধরে মানে আমার এই গালের থেকে ওর গালে লাগাই দিছি, ছাড়েন আমার তারা ছাড়েন যে আমি আব্বাকে কিন্তু ডাক দিলাম, এইভাবে উঠে গেছি ঘুমের তালে, বড়বাবু খুঁজতেছে, যাই ওখানে দাঁড়াইছেন সবাই আমার দিকে আসতেছে, কিছু আসতেছি আমি জানি আমি না জানানো ভান করতেছি হাসিগির লেগা। পরে বড়বাবু আমাদের কিন্তু নাই কেনে করি কি কি করলো কে মানে সেভ একটা বোকা সাজলাম ওই
জায়গায়
ওদের হাসানোর জন্য। যাক ওদেরকে পিকনিক হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু পিকনিকের মধ্যে একটু খটকা লেগে গেল। কি লাগলো যে পিকনিক করে একটা গল্প করতেছে সবাই, আমার কথা লাগলো কি আমি ওর পাশে পাশে থাকতাম, ওর পাশে অন্য কোন পুরুষ দেখলে মানে আমার কাছে খুব খারাপ লাগতো,
জেলাস ফিল করতেন।
তো দেখতাম কি সেই শাড়িটা পরছে, আমার কাছে খুব ভালো লাগতাম দূর থেকে দেখতাম,
যে শাড়িটা আপনি নকশা করে দিয়েছেন।
ও অ্যাভয়েড করে চলতো আমাকে, দূর থেকে ওর মুসকে মুসকে হাসি দিত বা অঙ্গভঙ্গি করতো, মানে ভিতরটা মানে খুব খারাপ লাগতো। যাই হোক পরে আমি তাকে একবার মানে আর বান্ধবীর মাধ্যমে সরাসরি বলাই ফেলি যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি আর চিঠিও দে। এই যে ফিল্মসটা সম্পর্কটা মাসখানিক এরকম হবে আর কি, মানে ওর প্রতি এতটাই দুর্বল হয়ে পড়ি আমি যা বলা বাহুল্য। বলা ভরার পর ওর কাছ থেকে না সহ্য করতে আসে তখন ভেঙে পড়ি। এটা কি বললো,
তিন মাস ধরে আপনার মনের ভিতরে আপনি অনেক স্বপ্ন তৈরি করেছেন এবং তিন মাস পরে না উত্তর আসলে ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। তার আগে আমি একটু জানি ইকোনমিক স্ট্যাটাস, আপনাদের পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা ছিল এবং তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা, এটা কি সেম ছিল নাকি আপনাদের
চলা? অর্থনৈতিক হিসাবে তৎকালীন সময় ওদের চেয়ে আমরা ভালোই ছিলাম, কারণ আমরা দুই বাপ্পুতে কাজ করি, ওর বাপের কোন তখন ইনকাম ছিল না,
কিন্তু ওদের বাড়িতে আপনারা কাজ করছেন, সেই অর্থে আপনাদের সোশ্যাল স্ট্যাটাস কম ছিল কিনা, সামাজিক স্ট্যাটাস কম ছিল, কিন্তু অর্থের অবস্থা ভালো ছিল। ওকে,
সামাজিক স্ট্যাটাস কম ছিল কিন্তু ওর বাবা গ্রামের মাতবর,
গ্রামের মাতবর ছিল এবং আপনারা আলটিমেটলি এক অর্থে দিন মজুর বলা যেতে
পারে। তখন একেবারে ভেঙে বললাম যে কি এত সুন্দর করে স্বপ্ন সাজাইলাম। পরে এক পর্যায়ে ওর সাথে আমার সাথে ফেস টু ফেস কথা হয়, আমি বলছিলাম তোমাকে যে আমি ভালোবাসি এটা প্রমাণ করতে তুমি আমার কি উদাহরণ দেখাইতে বলো, আমি তাই দিতে পারবো, মরে যাওয়া এটা করা ওটা করা সব পারবো। তখন একটা অঙ্গভঙ্গি করছিল যে মরে যাওয়াটা সহজ কথা না, এটা মুখে বলা সহজ কিন্তু করা কঠিন। আমি বলছিলাম যে আমি শাহজাওয়া আমার এক কথায় একশো কথার সমান, যে তুমি আমার যে প্রমাণ দেখাতে পারবা আমি সেটাই পারবো, প্রয়োজনে বিষ খাবো। তখন অঙ্গভঙ্গিও করছিল আর একটা কথা বলেছিল যে বিষ খাওয়ার মানুষ চিনলাম না, পাখি তুই আমার চিনলি না আমি তোরে দেখাইতেছি। তৎকালীন সময় আমার মা অসুস্থ ছিলেন, আমার মাকে ঢাকা আনা হয়েছে, তার চিকিৎসা চলতেছে। দিনটা ছিল শুক্রবার, আমার বাড়িতে আমি আমরা ভাই বোন আর কি কয়েকজন আর ছোট্ট একটা ভাই আছে, তখন কথা বলতে পারে আর কি, এরাই বাড়িতে আর সবাই ঢাকায় মায়ের পিছনে। শুক্রবারের দিন ছিল, হাতে একটা ঘড়ি ছিল আব্বার ঘড়ি, এই ঘড়িটা নিয়ে বিক্রি করি, টাকা নেই বিষ কিনবো।
ঘড়ি বিক্রি করে সে টাকা দিয়ে আপনাকে বিষ কেনার চিন্তা ভাবনা করছেন?
হ্যাঁ, তারপরে ঘড়িটা বিক্রি করতে যা পারিনি কিনছে নাকি, আর যা দাম করছে তাতে হবে না বিষ। কিন্তু আমি একদিন আব্বার সাথে রাগ করে গিয়ে অন্যত্র কাজ করছিলাম, সেখানে ১৪০ টাকা পেয়েছিলাম, ওই লোকটা করেছে ওই দিন সকালবেলা ডাক দিয়ে টাকাটা দিছে আমারে। পেয়ে গেছি একটা বাজারে, সেখানে এসে মানে প্রত্যেকটা দোকানে যাচ্ছি কেউ দিচ্ছে না, সবাই আমাকে চিনে আর দূর দূর করে তারা দিতেছে, সরেন্দ্র স্যার তুই এই শব্দে কি করবি। গেলাম আমার পৌরসভায়, সেখানেও দিচ্ছে না, পরে মিথ্যার আশ্রয় নিলাম, পরে দিছে। তো কিনে যখন আসি তখন ওর সাথে আমার সাথে দেখা হয় পথে, পকেট থেকে বের করে দেখাই, বলছিলাম না আমার এক কথা একশো কথা সমান। তারপর পাটের দিন ছিল, এই পর্যন্ত বুক পর্যন্ত পাট ছিল, নদীর পাড়ে আসলাম, অনেক লোকে পাট নিড়াচ্ছে কেউ জিরাচ্ছে, আমি একটা সরাসরি একটা পাট ক্ষেতের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে গোড়ায় বসে কিছু কান্না করলাম, বিষের বোতলটা খুললাম, নাকের গড়ে নিলাম, খেয়ে ফেললাম। খেয়ে পড়ার পরে কিছুক্ষণ ওখানে দম ধরে বসে থাকি, একটু খিস দিয়া শরীর দিয়া ভিতর যে কেমন হইতেছে তা আমি আপনার বুঝাইতে পারবো, ভালো লাগতেছে না, শরীর দিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে, অস্থির অস্থির লাগতেছে, পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, পানি খাবো কোথেকে। পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে ঢুকে যাই সরাসরি, সরাসরি ঢুকেই বললাম কি ফুপু বাড়ি আছেন? উঠানে একটা বেঞ্চ ছিল, বেঞ্চের উপরে যাই বসছে এভাবে।
ফুপু মানে কি ওদেরই বাড়ি? এটা
ওদের বাড়ি না,
অন্য কারো
বাড়ি।
অন্য
কারো বাড়ি। তো উনি কি পানি খাবি? আমি হ্যাঁ একটু পানি দেন। উনি পানি নিয়ে কাছে আসতেছেন আর বলতেছেন তোর মারে ঢাকা নিয়ে গেছে, কি খবর কি খবর বার্তা, কি পাইলি না পাইলি, কি হয়েছে?
মা তখন ঢাকাতে?
হ্যাঁ আমার মা তখন ঢাকাতে
ট্রিটমেন্টের জন্য।
হ্যাঁ ট্রিটমেন্টের জন্য। আমি কই হ্যাঁ আসে ভালোই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমার একটু পানি দেন। তো পানি নিয়ে আইসা উনি আমার পানি দেন, পানি খাইতেছি, উনি আমার পাশে বয়ে মার কথা খোঁজ নিতেছে আর বলতেছে তুই এত শুকাই গেছো স্কিন লেগে, দুদিন আগে তো ভালো ছিল, শরীর অসুস্থ ছিল। আমি হক ফুবু, এর মধ্যে একটা নিঃশ্বাস আসছে, তখন উনি গন্ধ পাইছে, তুই কি খাইছিস? উনি আমার দরজি পাকড় করে কি খাইছিস এরকম লাগতেছে কেদারে, আর এত বিশ্রী গন্ধ কেন? তখন ভাবলাম, তখন আমার জ্ঞান আছে যে এখন যদি ফুবু ধরে আমাকে তাহলে যেভাবে ওকে হাসপাতালে নিবে। দিলাম ওখান থেকে ফুবুর কাছে সুইটা দৌড়, ওদের বাড়ির দিকে দৌড়, নদীর পাড়ে বসে খাইছি, নদীর থেকে ওদের বাড়ির দিকে দৌড় দিছি। ফুবু করছে কি নদীর পাড়ে গিয়ে আমাদের ওই পাড়ের লোকজন তখন পাট ছোট ছোট পাট নিচ্ছে আর কি, তখন বলতেছে কি এ তোমরা কে কোথায় আসো রে, অমুকের ছেলে যেন কি খাইছে। এই শুনে নদীর পাড়ে ছিল আমার কাকিরা ছিল আমার ছোট বোন ছিল, এই কান্না করতে করতে নদী পার হয়ে এবার চলে আসছে। ইতিমধ্যে ওদের কাছে আমরা আবার টাকা পাওনা ছিলাম, ওর বাবা দেখি কি গাভীর দুধ দোয়াচ্ছে আর কি, তোর বাবা যেমন আমার দেখে ডাক দিয়ে খাড়া করেছে। ও আমি আবার বলছি কি কাকা আমি অনেকদিন কাম কাজ করছি ঠিক আছে, অন্যায় ত্রুটি পায়ে থাকলে আমার মাফ করে দিলাম, যাইতেছি গা। অনেক কথা বলছি উনি আমার বেরে করেছে, দাঁড়া কই যাস তুই, তুই কই যাস আর এইভাবে কথা বলতেছিস কে? তোর মা তো ঢাকা নিয়ে গেছে, তোর বাবা আমার কাছে কিছু টাকা পাবে, টাকা গুলা নিয়ে যা, আমি না যার টাকা তার কাছে দিয়ে আমি যাইতেছি গা। একথা বলতে না বলতে ওখানে একটা বটগাছ আছে, তিনটা চারটা পল্টি খেলাম, পড়ে গেলাম, মুখ থেকে যা বের হবার তা বের হচ্ছে, এবং তারা বুঝতে পারছে এবং ওর ভাই ধরলো আমাকে।
তখনও কি আপনার সেন্স আছে?
হ্যাঁ তখন আমার সেন্স আছে। আর একটা চাচা আসলো, সে ভাই আমাকে ধরলো, ধরে আমি ভ্যান খুঁজতেছে পাচ্ছে না, তখনও জ্ঞান হচ্ছে কিন্তু আমার ভিতরে জল উপরে যাচ্ছে, আমার হাত এদিকে যাচ্ছে, পাও দিকে যাচ্ছে, দ্রুত গতিতে আমাকে বাজার স্টানে আনা হলো, ওখান থেকে একটা টেম্পোর ভিতরে উঠাই দিল। তখন ছোট বোনটা চলে আসছে আর আমার কাকি চলে আসছে, আইসা আমার পাইছে, এসে নিয়ে গেল আমার পুরসভায় হাসপাতালে, হাসপাতালে নিয়ে এখন এখানে আবার আরেক সমস্যা, থানায় জিডি করো তারপরে চিকিৎসা। কিন্তু একটা লোকের কথা না বললেই নয়, তার অবদানের জন্য আজ আমি শাহজালাল, সেও শিলা, সে আমার এলাকার সরোয়ার ভাই, যে সম্পূর্ণ টাকা পয়সা হেল্পটা তার ছিল, তখন ট্রিটমেন্ট করলো, ওয়াশ করাইলো, আর ওয়াশ করার পর ওই সময় আমার জ্ঞান ছিল না, আমার সেন্স ছিল, আমাকে যখন টেম্পোতে উঠায় ওই পর্যন্তই, তারপর নিজেকে আবিষ্কার করি চার দিন পরে হাসপাতালের বেড়ে, দেখে আমার নানি আমার পায়ের কাছে বসে আছে, আমার বোনে বসে আছে, আমার মা তো অসুস্থ, জীবন ফেরত পেলাম, সাত দিন পরে রিলিজ দিল। এখন ভ্যানে করে ওদের বাড়ির সামনে দিয়ে আসতেছি এবং ওদের বাড়ির সামনেই নেমেছি, যাদের পথে এলাকার মানুষ সবাই কিরাতেছে, এক একজনে এক এক ভাবে ঢিল ছুটতেছে আমাকে, মানে কথার ঢিল, কি অমুকের মেয়ে বিয়ে করবা নাকি, বিয়ে করার জন্য এটা করছো নাকি, এটা করছো নাকি, এটা বলতেছি, যে যার মতো বলতেছে, নোংরা নোংরা কথা বলতেছে, আমি শুনতেছি শুধু আর কিচ্ছু না। এট ফার্স্ট ওদের বাড়ি ঘাটে যখন আসলাম মহেন্দ্রগড়, সবাই আসছে, তার মধ্যে ও আছে, ওকে দেখে আমি একটু হাসছিলাম, কিছু বেশিক্ষণ দাঁড়াইনি চলে গেলাম বাড়িতে। অনেকেই অনেক ভাবে আমার কাছ থেকে জানতে চেত আমার বিষ খাওয়ার রহস্যটা কোথায়, কারো কাছে মুখ খুলিনি, শুধু জানতো চারটা লোক, আমার পক্ষ থেকে আমি, ওর পক্ষ থেকে ও সহ তিনজন, এই চারজন, অনেকে জানতে চাইতো বলতাম না, বললে হয়তো কোনো ক্ষতি হতে পারে, বলিনি। তো এখন ওকে আবার প্রপোজ করলাম, অস্বীকার করলো, এর চেয়ে আর কিভাবে প্রমাণ দেখাবো, ঠিক আছে তুমি তোমার মতে থাকো আমি আমার মতে থাকি, তবে একটা কথা বলে যাই আজ তোমাকে, আমি শাহজালাল, আমার এক কথা একশো কথা সমান, যে আমি তোমাকে পাওয়া বা না পাওয়া সেটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার পক্ষ থেকে তোমাকে জীবনের শেষ প্রান্তে গিয়ে হলেও বোঝাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, যে জিনিসটা তুমি এখন বুঝতে পারতেছ না বা বুঝলে না, এই জিনিসটা তোমার আমি একদিন বোঝাবো, আর এর জন্য যে লাইন আমার অবলম্বন করতে হবে আমি সেটাই করব, এটা বলে চলে আসি। তারপর থেকে শুরু করি যে কিভাবে এটাকে প্রকাশ করা যায়, আমার ভালোবাসার কথাগুলো কিভাবে ছড়ানো যায়, মাথায় ঢেউ খেলতে থাকে, হঠাৎ করে বুদ্ধি পেয়েও যায় যে উপন্যাস লিখব,
উপন্যাস লিখবেন,
হ্যাঁ, এবং যে কথা সেই কাজ, বসে গেলাম উপন্যাস লিখতে, কেউ জানে না, রোজার মাস ছিল, একটা হুজুরের সাথে থাকতাম রাত্রে, উনি কোরআন পড়তেন আমি লিখতাম, এক মাসে লিখে কমপ্লিট করলাম, তখন তত লেখা বিষয়ে ততটা বুঝতাম না, ওই যে মাথায় উঠছে লিখব এবং প্রকাশ করতে হবে, কিভাবে একটা বইয়ের গায়ে দেখলাম একটা কোম্পানির নাম, ফোন করলাম, সে বলে দিল ঢাকায় এভাবে আসে, তখন ৫,০০০ টাকার বিনিময়ে আমি বইটা প্রকাশ করলাম 2006-এর ১লা ফেব্রুয়ারিতে। তখন বইটা নিয়ে যখন দেশে যাই আমি নিজে সহাতেই বইটা ওদের আমি দেই,
ওদের বাড়িতে,
হ্যাঁ ওদের বাড়িতে দেই, এবং তখন আমি কাজ করতেছিলাম ওদের বাড়ির পাশেই, তোরা বইটা পাইয়া পরে, যেহেতু পেজ কম ছিল, ৪৬ পেজের বইটা ছিল, অপর সাইডে আমার ছবি ছিল, তোরা বইটা পড়ে মানে একজন আমাকে বলল যে তোমাকে অমুক লোকে ডাকতেছে, মুখে যা বলো যা একটু পরে আসতেছে, হাতে একটা কাজ ছিল, সে যা কি বলছে না বলছে জানি না, ইতিমধ্যে দেখি সে হুর হুড়ায় চলে আসছে, এসে আমার আব্বা, আমি কাজ করতেছিলাম, আমার আব্বার সামনে থেকে আমাকে ধরে নিয়ে যায়, ওদের বাড়িতে নিয়ে যায়, নিয়ে এলোপ্যাথারি ভাবে মার, যাকে বলা হয় মারতেছে উঠোনের মধ্যে, অনেক মানুষ জমা হয়ে গেল, কি কারণে মারতেছে, কি কারণে, সবে জিজ্ঞেস করতেছে, কিচ্ছু বলতেছে না, আমার বাবা এটা দেখে যায় তার ধরলেন, দাঁড়ান ভাই আমার ছেলে কি অন্যায় করছে সেটা আমাকে বলে আমি বিচার করবো, কারো কথা আব্বাকে ধাক্কা দা সরাই দিল, আমাকে মারতেছে, তা আমি ওকে যখন মারতেছে তখন আমি বুঝতে পারতেছি যে আমাকে কি জন্য মারতেছে,
কি জন্য মারছে,
হয়তো এই বইটা লিখছি, বইটার মধ্যে ওর নামটা দেওয়া ছিল শুধু আর কিচ্ছু না, হয়তো এই কারণে, আবার অনেক আশপাশ বলতেও আছে, তো আমি ওর মুখ থেকে উহ আহ শব্দ পর্যন্ত বের হয়নি, মারতেছে মার খাচ্ছি, আর
কে মারছে আপনাকে,
মেয়ের চাচা,
আপন চাচা,
ছোট চাচা,
তার আগ পর্যন্ত কি কেউ জানতো যে আপনি ওর জন্য বিষ খেয়েছিলেন, কেউ জানতো না, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট ফ্ল্যাশ আউট যে সবাই বুঝে গেল যে আসলে কাহিনীটা আসলে কি, ওকে,
তো মারতেছিল কিন্তু ও বারান্দায় দাঁড়িয়েছিল একটা খুঁটিকে হেলান দিয়ে, আমি ওর দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে, পরে নামি দামি লোক যারা ছিল এরা আসলো, আসার পরে যেমন সারাই নিয়ে গেল আমাকে, তারা বলতেছে এখন একটা বসার আলোচনার মাধ্যমে আসতেছে, যেহেতু মানহানি হয়েছে তো এক কাজ করেন আপনাদের মেয়েটা আমাদের ছেলের জন্য দিয়ে দেন, তখন আমাকে অনেকে বিয়ের কথা বলতেছে, যেহেতু প্রকাশ হয়ে গেছে বিয়ে করে ফেল, কিন্তু তখনও বিয়ে করার আমার কোন ইয়া ছিল না যে আমি বিয়ে করবো না, তারপর যখন প্রস্তাব পাঠাইল একে একে তিনবার, তারা একই কথা বলতেছে আমার বাপের নাম ধরে যে অমুকের ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য কি মেয়ে পেলে রাখছি নাকি, আমার বাড়ির কামলা যে তার ছেলের কাছে দেবো আমার মেয়ে, কথাগুলো উনি ঠিকই বলেছিলেন। তখন তার বাড়ির কামলাই ছিলাম আমরা, তার দেশে থাকতে ভালো লাগতেছে না, চলে আসলাম ঢাকায়। তখন ঢাকা চিনি না, হাব্বা বুঝি না, নতুন। এখন শুরু করলাম গান লেখা, জীবনের শেষ প্রান্ত গিয়ে হলো আমি আর বোঝাবো যে আর আমি কতটা ভালোবাসতাম, আর এর জন্য বেছে নিলাম এই পথটা। সারাদিন কাজ করতাম আর যতটুকু পারতাম সব সময় লেখার তালে থাকতাম।
ঢাকায় চলে আসলেন, কোথায় থাকলেন এই সময়টাতে?
মোহাম্মদপুরে।
কি করেন আপনি এই সময়টাতে?
ওই কাছের কাছে করি, এটা তো 2006 এর ফেব্রুয়ারির পরে,
2006 এর মার্চের দিকে,
মার্চ এপ্রিল হবে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। বন্ধুটিকে আপনি যদি দেখতে চান এবং যে রিডলটা আমরা দিয়েছিলাম ওর জীবনের গল্প থেকে, সেই রিডলের ব্যাপারটা যদি এখনো অংশগ্রহণ করতে চান, আমরা একটু পরে সে উত্তরটা বলে দেব। তো চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিম মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আজকে জীবনের গল্প নিয়ে আমাদের সঙ্গে রয়েছে শাহজালাল। শাহজালালের জীবনের গল্পে ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি, তাকে দেখার জন্য কিংবা তাকে কোনো প্রশ্ন করার থাকলে কিংবা তার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম ওখান থেকে ফিরে আসতে চাই।
হ্যাঁ, মোহাম্মদপুর এলাকায় এসেছি, তো এখানে যেমন কাজ করতেছি আর যে গীতিকা চর্চা কেন্দ্র এটা করতেছি আর বিভিন্ন কোম্পানিতে দৌড়াদৌড়ি করতেছি যে কোথায় গেলে আমার গানগুলো রেকর্ড হবে, কোন শিল্পী গাবে। তবে এক পর্যায়ে আমি অনেক দৌড়াদৌড়ির ক্ষেত্রে কোন লাভ হচ্ছে না, তবে সেই কোম্পানির ম্যানেজার উনি বললেন যে এখানে কিছু গান রেখে যান, যদি কোন সুরকার বা গীতিকার আসেন বা কোন শিল্পী আসেন আমি তাদের হাতে ধরাই দেব, যেভাবে আপনি দৌড়াচ্ছেন এভাবে পাবেন না কাউকে। তো ওনার কথা মতো ওখানে আমি 75টা গান রেখে আসি। তো হঠাৎ একদিন ফোন দেওয়ার পরে উনি আমাকে মানে একটা গুড নিউজ দেয় যে আপনার গানগুলা অমুক সুরকারে নিছেন, উনি দেখবেন। তাহলে অমুক সুরকারে নিছেন, উনি দেখবেন। বেশ, আমি তাকে ফোন করলাম যে ভাইয়া এরকম এরকম পাইছেন? হ্যাঁ পাইছি, তুমি আমার বাসায় আসো। তো বাসায় গেলাম, বিভিন্ন মানে গীতিকারের সাথে সাক্ষাৎ হলো, সুরকারের সাথে সাক্ষাৎ হলো, অনেকেই মানে পা থেকে মাথা অব্দি তাকাইতো আর বলতো কি এটা তুমি লেখো নাই, কারণ তোমার কথার সাথে আর তোমার সাথে কোনো মিল নেই। একজন আমাকে ঠাস করে প্রশ্ন করে বসছিল যে গান তুমি লেখো, তোমার লেখাপড়ার যোগ্যতা কি? বললাম অসম্ভব, প্রশ্নই আসে না তোমার গানের গুলা। তখন বললাম যে আমার উপন্যাস বের হয়েছে যে এরকম এই কোম্পানি থেকে। প্রশ্ন করলো যে তুমি গান লেখো কিভাবে লেখো বা গল্প লেখো কিভাবে লেখো, ভালো কবিদের কোনো বই পড়ছো? আমি কই না, ভালো কবিদের বলতে বই প্রাইমারিতে যা পড়তাম এই পর্যন্ত কবিতা টবিতা এই আর এর বাইরে যা পড়তাম টুকটাক ম্যাগাজিন এটা সেটা এই। কয়ে তাহলে তো এই গান তোমার প্রশ্নই আসে না যে তোমার, তুমি অন্য কারো গান চুরি করে আনছো। আমি তাকে বলছিলাম স্যার গান লেখার মধ্যে আর বই পড়ার মধ্যে কোনো সম্পর্ক নাই, পার্থক্য শুধু এতটুকুই যে
This track was downloaded from fusionbd.com.
বই পড়লে ভালো ভালো ভাষা শেখা যায়, ভালো ভালো কথা শেখা যায়, জ্ঞান পাওয়া যায় বই পড়লে। আর গান লেখা, কবিতা লেখা, গল্প লেখা সম্পূর্ণই আবেগ। যাই হোক, এইভাবে বিভিন্ন কোম্পানিতে দৌড়ে দৌড়ে করতে গিয়ে আমার কিছু গান মার যায়, যাকে বাট খাওয়া বলে। পরবর্তীতে জানতে পারি যে হয়তো আমার গানগুলো কপি করে রাখে আমার পাণ্ডুলিপি আমার ফেরত দিছে। কিন্তু নেক্সট টাইমে দেখা গেছে এই গানেরই কিছু কিছু গান মার্কেটে বের হচ্ছে। দুঃখের বিষয় হলো আমার কাছে কোনো এভিডেন্স ছিল না যে আমি তাদেরকে যে ধরবো। কিছু কিছু লোক আছেন, আমার পরিচিত আছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এখন। আমাকে চিনবেন আপনারা, আপনাদের সম্মান আছে সমাজে, আমি আপনাদের সম্মান ক্ষুণ্ণ করতে চাই না, কারণ আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি। আপনাদের মধ্যে যদি সামান্যতম বিবেক বোধ থেকে থাকে, তাহলে আমি শাহজালাল বলছি, আপনারা যে কাজটা আমার সাথে করেছেন সে কাজটা কি ঠিক করেছেন?
এমন কোন গান কি আছে যেটা বাজারে এসছে আপনার নামে আসেনি কিন্তু অনেক পপুলার হয়েছে এরকম?
হ্যাঁ আছে। এখন যদি বলি যে এই গানটা আমার, কালকে সকালে দেখব কি তারাই লাঠিসোঁটা নিয়ে আসছে আমাকে, আমার এভিডেন্স চাইবে। কই তোমার এভিডেন্স? আমি দেখাতে পারবো না, বাধ্যতামূলক আপনিও আমাকে চড়াবেন কালকে সকালবেলায়। আমার সবচেয়ে বড় কষ্ট হলো আমি জন্মদাতা, আমার সন্তানকে আমি স্বীকৃতি দিতে পারছি না। এটাই ছিল আমার সবচেয়ে ভিতরে সবচেয়ে বড় কষ্ট।
একটা গান কি বলবেন আপনি যে গানটা আমার?
যেমন একটা গান আছে, প্রতিদিনই আশায় থাকি ফিরে যদি আসো তুমি, বাজবে না মরে যাব, ওপারে চলে যাব।
এটা আপনার গান?
হ্যাঁ এটা আমার লেখা গান। এই গানটা এইভাবে লেখা ছিল, বাজবে না মরে যাব পরপারে চলে যাব। আর এখানে একটু কথা কাটাকাটি হয়েছে, বাজবে না মরে যাব ওপারে চলে যাব। তারপর যাকে এভাবে চলতেছিল, তারপরে একসাথে চারটা উপন্যাস বের হওয়ার কথা ছিল, পারিনি অর্থের কারণে, ব্যাক করতে হয় আমাকে দেশে। ব্যাক করে গিয়ে দেশে কাজ করা শুরু করি, আবার একটু লেখাপড়া করার চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি আবার নতুন করে এসএসসি পরীক্ষা দেব। তো হঠাৎ একদিন ওর এক বান্ধবীর সাথে আমার দেখা হয়। আমি তাকে জিজ্ঞেস করি সে কেমন আছে, সে বলল যে তার তো বিয়ে হয়ে গেছিল, এটা জানতেন? হ্যাঁ এটা জানতাম, কিন্তু সে তার স্বামীর বাড়িতে নাই। কেন নাই?
আপনি কি জানতেন তার বিয়ে হয়ে গেছিল?
হ্যাঁ, ঢাকা আসার পরে যখন বিয়ে হয় তখন জানতে পারি একজনের মাধ্যমে যে ওর বিয়ে হয়ে গেছে।
ওকে,
তো জিজ্ঞেস করলাম, পরে শেষে বললাম যে আমি ওকে একটা চিঠি দিতে যাই, আপনি কি দিবেন? আচ্ছা দিয়েন, দেব। তো আমি একটা চিঠি ওকে দিলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন আছো, আমি ভালো আছি, এইভাবে এইভাবে চলছে আমার জীবন, যদি কথা বলার ইচ্ছা থাকে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার যদি কন্টাক্ট নাম্বার থেকে থাকে তাহলে তোমার বান্ধবীর মাধ্যমে আমাকে দিও। পরবর্তীতে আমার চিঠিটা পড়ছে, পড়ার পরে নাম্বারটা দিছে বান্ধবীর কাছে। ওই দিনই বিকেলবেলায় ফোন করলাম 5টার দিকে, 27 জুলাই। ফোন করে বললাম, আপনি কি পাখি, আপনি কে? আমাকে বললো, আপনি কে? আমি তো শাহজালাল বলছিলাম, আপনি কোন শাহজালাল? আমি বললাম, আপনি কোন শাহজালালকে চিনেন? আমাদের এখান থেকে এক শাহজালাল ছিল, আমরা চিনতাম, উনি উপন্যাস লিখছিলেন, মার খাইছিলেন, বিষ খাইছিলেন, ইত্যাদি, এই শাহজালালকে আমরা চিনতাম। আমি সেই। তাহলে আপনি কে? আমি যাকে চাচ্ছি আপনি কি সেই? না আমি সে না। তাহলে কে আপনি? আমি তার মামাতো বোন। এই মামাতো বোন হিসেবে তার সাথে আমার সাথে প্রায় 2.5 ঘন্টা কথা হয়। এক পর্যায়ে আমি আমার আগের ফিলিংসটা এখনো তার কাছে প্রকাশ করি যে হ্যাঁ আমি তাকে আগের মতোই ভালোবাসি।
তখন কি সে ডিভোর্স?
হ্যাঁ ডিভোর্স প্রাপ্ত।
তার মানে আপনি যাকে লাভ করতেন সেই পাখি বিয়ে করে সংসার করে আবার ডিভোর্স হয়ে গেছে, তখনও আপনি তার জন্য হয় গান লিখছেন বা কিছু একটা করে যাচ্ছেন, এবং তার পরবর্তীতে যখন ডিভোর্স হলো তখনও আপনি তার সাথে আবার নক করলেন এবং তাকে বললেন যে আপনি তাকে লাভ করেন, স্টিল ইউ লাভ হার। ওকে, তারপর?
তারপরে যেমন কথার মধ্যে ওখানে সব ক্লিয়ার হয়ে যায় যে আমি এখনো তার পথে দাঁড়িয়ে আছি আর তাকে উৎস করি আমার এই সামনের দিকে আগানো।
এক্স্যাক্টলি কি আপনার ফিলিংসটা এরকমই ছিল নাকি মাঝে অন্য কোনো মেয়ে এসেছিল?
এটাই ছিল। কত মেয়ে দেখতাম, অনেক অনেক মেয়ে দেখাইত, কোনো কিছু একটা অভাব আছে, আর এটাই ফিলিংস ছিল যে একটাই লাভ। আর ওর মধ্যে যা আমি দেখছি আর কারোর মধ্যে আমি দেখিনি, আমি তাকাইতামই না, আমার ফিলিংসটা এটাই কাজ করতো। আর আমি বলে আসছিলাম যে আমি তোকেই ভালোবাসি আর তোকে বোঝাবো, জীবনের শেষ প্রান্ত গিয়ে হলো যে আমি তোকে কতটা ভালোবাসতাম, বাসি বা বাসবো। প্রথম ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা ওই আমার। এছাড়া অনেকে আসছে গেছে, অনেকে প্রপোজ পর্যন্ত আমাকে করছে, অনেকে আমার এই যে লোভ দেখাইছে, তোমার বই বের করে দিব, এটা করবো ওটা করবো, টাকা দিয়ে সাহায্য করবো। কোনো সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, নিজের হাঁটুতে যদি আমি খিরাই ভাঙতে পারি ভাঙবো, নয়তো না।
কি বললেন, নিজের হাঁটুতে
খিরাই? এটা যে বাংলায় একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলে,
নিজের হাঁটুতে খিরাই ভাঙা।
হ্যাঁ, খিরাই ভাঙা, যদি পারি তো ভাঙবো, নয়তো না। আপনার হাঁটু হাওলাত করে আনবো না ভাঙার জন্য।
না, আমার হাঁটুতে ভাঙতে গেলে সমস্যা আছে, হাঁটুতে একটু সমস্যা আছে। বাই দ্য ওয়ে, আপনি একটু আগে যে রিডলটা বলেছিলেন সেই রিডলের উত্তরটা আমরা একটু জানতে চাই, তারপর আমরা ঠিকই হাঁটুর খিরা ভাঙাতে গিয়ে আবার ফিরবো। দাদাটা যেন কি ছিল আরেকবার একটু বলবেন।
দাদাটা ছিল এক পথিক, পথ দিয়ে যাচ্ছে আর পাশে একটা পুকুর ছিল, পুকুরে একটা মহিলা কাপড় কাচতে ছিল আর পাশে একটা ছেলে পানি নিয়ে খেলা করতেছিল। তো পথিক ভাবছে ছেলেটা পানিতে পড়ে যাবে, তাই পথিক পথিকের সুরে বলতেছিল, ছেলে ধরো ছেলের মা, আর ওখান থেকে উত্তর আসো যে ছেলে কিন্তু আমার না, ছেলের বাবা যার শ্বশুর তার বাবাই আমার শ্বশুর। এখন ওই ছেলেটার মেয়েটা সম্পর্কে কি, এটা ছিল ধাঁধাটা।
উত্তরটা,
উত্তরটা হচ্ছে সম্পর্ক হচ্ছে ভাই বোন,
ভাই বোন। আলটিমেটলি মেয়েটা হচ্ছে ওই ছেলেটার
বোন।
ফাইন, প্রিয় শ্রোতা অনেকেই উত্তর পেরেছেন, যারা যারা পেরেছেন ভাই বোন সম্পর্ক বলেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, এবং আপনারা অপেক্ষায় থাকুন, আপনাদের মধ্যে থেকে দুইজনই পাবেন ক্লোজ আপে সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওকে ফাইন, তারপরে কি হলো?
তারপরে বেশ কথা হইল, ঢুকে গেলাম তার মধ্যে, আমি সে আমার মধ্যে।
আপনি ঢাকা থেকেই তার সঙ্গে ফোনে কথা বলছেন?
না, তখন আমি দেশে। তারপরে তার সাথে আমার সাথে কথা হইতো, বললাম না তাদের বাড়িতে আমার যাতায়াত যাইতাম, সে জানলার পারে দাঁড়ায় থাকতো, ফোন করতো দিনের মধ্যে মানে 1000 বার, মানে খোঁজ খবর নেওয়ার, আর বলতো এটা করবো না, এটা করবো না, এটা করবো, এটা করবো না। পরে একদিন বলল, 15 আগস্ট আজকে কি দেখা করতে পারবা? আজকে দেখবো তোমাকে, মিষ্টি মিষ্টি চাদরালয়। হ্যাঁ আসবো। কখন? রাতে। আর রাত ছাড়া যাওয়া সম্ভব না, যেহেতু পুরনো একটা ইতিহাস আছে, ওই বাড়ির ত্রিসীমানাও মারাইতাম না তারপর থেকে।
আচ্ছা,
তারপরে গেলাম। তাই আমাদের বাড়িতে না পেয়ারা ছিল, খুব মিষ্টি, যে যাবো প্রথম প্রথম কি নিয়ে যাবো, মানে এরকম একটা ফিলিংস।
কতদিন পরে দেখা হতে যাচ্ছে?
2005 থেকে এই যে 8,
3 বছর পরে দেখা হতে যাচ্ছে পূর্ণিমার রাতে। ওকে,
যাচ্ছি তো নৌকা পার হইতে হয়, এই ধারে একটা খেতে জমি আছে, এটার মধ্যে কাদা, নৌকা ডুবানো, এই কাদা পাড়ায় এই পর্যন্ত যাইয়া নৌকা হিস্ট হয়েছে, হিসার পরে নৌকা নেয় মানে পাটাতন, বসার মধ্যে কিছু নাই,
নৌকা সিস্তে হয়েছে। আচ্ছা,
কাদার মধ্যে টাইম নেয়, নদীর মধ্যে একা রাত্রে, এধারে কুকুরে ডাক দেয়, এধারে শিয়ালের ডাক দেয়, মানে খুব ভয় লাগে, আবারও যেতে হবে। নৌকা হেসে ওপার গেলাম, কাদা কাদা সবাই ধুইলাম, ধুয়ে গেলাম, যেদিকে ওদের বাড়ির ঘাটায় যেখানে আমরা কাজ করতেছিলাম ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখার পর থেকে মানে হাতটা ধরে টান দিয়ে নিয়ে গেল পাশের বাড়িতে, পাশের বাড়িতে একটা বাথরুমের জায়গা আছে ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে আমি পেয়ারাগুলো এট ফার্স্টে হেরাতে দিছিলাম, এগুলো লুকায় রাখছিল একটা জঙ্গলের ভিতরে, রাইখে যেমন নিয়ে আসছিল। নিয়ে আসার পর ওখানে দাঁড়ায় মিটি মিটি জোসনাত এক ফার্স্টে দাঁড়ায় সামনে দাঁড়ায় আমাকে সালাম করলো, সালাম করে আমার দুই হাঁটু ধরে আমার বুকে একটা করলো, বাট আমিও তাকে দুই কানে এ জায়গায় ধরেছি, ধরে তার কপাল একটা করেছি। ওই মুহূর্তে সে আমাকে জড়ায় ধরলো, কিন্তু জড়ায় ধরার পরে আমি কাঁদতেছিলাম, কেমন যেন একটা ফিলিংস, এই কোন নারীর কোন স্পর্শ আমার শরীরে পড়ল।
ইভেন আপনি তো যদি বলি যে আপনি যাকে লাভ করেন পাখি, তাকেও তো আপনার প্রথম স্পর্শ, রাইট? এটাই প্রথম স্পর্শ?
হ্যাঁ, এই পাখি
প্রথম স্পর্শ এটাই,
এটাই।
ওকে,
পুরো শরীর কাঁপতে ছিল, ধরে রাখছিল, মানে আমি বুঝতেছিলাম না যে কি হতে যাচ্ছে আর কি। যাই হোক, ওখানে অনেক কথা, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম দুজন দুজনকে।
এই যে এই ঘটনাটা ঘটলো, তার আগে কি আপনাকে সে কথা দিয়েছিল যে ইয়েস সে আপনাকে লাভ করে?
হ্যাঁ, তার সাথে আমার যখন দ্বিতীয়বার কমিটমেন্ট হয় বলেছিল, হ্যাঁ, যে এখন যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আপনার কথা আমি রাজি। ভালোই, দিন যাচ্ছে, এখন তো আনন্দের দিন আমার, যার জন্য এত সাধনা, যার জন্য এত কিছু, সে ধরা দিয়েছে, আর সুখের সীমা আছে, আনন্দ ফিল করতেছি সবসময়, বিন্দু পরিমাণ কষ্ট নাই ভিতরে, আর কি চাই, ব্যাস। তারপরে একদিন দেখা হলো, ওই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওই দিন কি রাত্রেই একটা বাগানের মধ্যে বসা, রাত তখন 12টা, জ্যোৎস্না রাত ছিল, জ্যোৎস্না রাত্রে দেখতে খুব ভালো লাগতো, ওইখানে বসে তার সাথে আমার সাথে অনেকক্ষণ কথা হয়, পুরো ডিটেলসটা আমি তাকে খুলে বলি। তখন আমাকে বিয়ের কথা বলছিল, আমি বলছিলাম যে তোমাকে বিয়ে করতে হলে আমার 2 বছর সময় দিতে হবে। সে বলছিল, কেন? যে আমার সংসারে একটা বোন আছে বিয়ের লায়ক, তার একটা হিলে না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারছি না।
এটা আপনার কথা ছিল?
হ্যাঁ। ও বলছিল, 2 বছর কেন, 200 বছর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো।
ওকে,
যে আমার জন্য 3টা বছর কষ্ট করতে পারে আমি পারবো না কেন? তোর নৌকায় চড়তে খুব শখ হইতো, আমি ওকে নৌকায় নিয়ে যেতাম, তো কেউ দেখত না, নিতাম কখন, রাত 12টা বাজত, তখন
12টার সময় ওকে নৌকায় নিয়ে ঘুরতেন।
হ্যাঁ, কারণ এমনি লোক সমাজে দেখলে হয়তো একটা ছিটাছিটি হয়ে যাবে, এ কারণ ও বলতো আমিও বলতাম, তো সেফ, আমি নৌকা বাইতাম, ও নৌকার মাঝখানে বসে থাকতো, মানে চাঁদের আলো দেখতাম, নদীর পাড়ি দেখতাম, গল্প করতাম, ভালো লাগতো, এর বাইরে আর কিছু নয়, অনেক স্বপ্ন দেখাইতো, আমিও দেখাইতাম, তেমন করে চলতেছিল চলতেছিল, বেশ ভালো ঈদ এসে গেল, ওই ঈদে আমার তেমন একটা কাজ ছিল না, তো ও আমার একটা শার্ট উপহার দেয় প্রথম, আর বোনের বাসায় ডেকে নিয়ে, আর মেজ বোনের বাসায় তো যাই, ঘরের মধ্যে সবাই ছিল, মানে আমার মেজ বোন ছিল, ছোট বোন ছিল, ও ছিল, আর ভাগ্না ছিল, কথাবার্তা বলি তাদের সাথে, এই আগের মতোই। বাট ওর বোনও একদিন আমার নৌকায় ঘুরতে চাইল, রোজার মাস ছিল, যে আমরা নৌকায় বসে ইফতার করবো, তুমি কি বলো, পারবে? হ্যাঁ পারবো। তাই ইফতারের সময় অন্যত্র এক জায়গা থেকে উঠাই নিলাম, প্রায় 7-8 জন নৌকা চালাইতেছি, নৌকার মধ্যে ইফতার করতেছি। তারপরে ঘন্টাখানিক রেখে আবার নামে দিয়ে আসি তাদের বাড়ি ঘাটায়। এর মধ্যে এই সমাজের কোন লোক জানতো না যে ওর আমার সম্পর্কটা আবার জড়া নিয়েছে, শুধু জানতো ওর ফ্যামিলি।
ওকে।
আর আমার ফ্যামিলি থেকে টুকটাক জানতো, তবে রিয়েল ভাবে জানলে হয়তো কি তখনই বিয়ে করাই দেয় আব্বা আমাকে, তাই অতটা জানতো না, টুকটাক জানতো যে হ্যাঁ কথা বললি। আমার কথা হলো কি, আমি তো আনবো অবশ্যই, কিন্তু সময়টা আসুক।
জি,
সময়টা আসুক। আর এখন যদি বলি আনার ইচ্ছা করতো, এখন এই বোন রেখে আব্বাই তাকে এনে দিবে আমাকে।
ওকে।
এনে একটা সমস্যা হয়ে যায় না বোনের ক্ষেত্রে? যাই হোক, এভাবে ভালো চলতেছিল সে তোমার, হঠাৎ কিছুদিন হয় আমি তাই বলছিলাম যে আমার একটু সমস্যা হইতেছে, তুমি আমাকে ফোন করো না, আমি তোমাকে সময় মতন ফোন করবো।
কি সমস্যা ছিল সেটা?
এত ফোন দিত বলার বাইরে, কাজের ক্ষেত্রে সমস্যা হইতো, বাইতে থাকলেও সমস্যা হইতো, ফোন দেখা যেত আমি না ধরে আরেকজনে ধরতো, তখন এক একজনে কোশ্চেন করতো যে এটা কার নাম্বারে, কেন ফোন দিল।
ওকে ফাইন, তো এই জন্য আপনি তাকে বললেন যে বেশি ফোন না দিতে, কিছুদিন অপেক্ষা করো আমি ফোন দিব।
আমি ফোন দিব, তো গেল, এইভাবে চলতেছে বেশ ভালোই। আমি কাজ করতেছি আমার এলাকায়, ওদের এলাকায় একবারই আমি কিছু টাকা পাইতাম, দিনটি ছিল 18 ডিসেম্বর। তো ওই টাকা আনার জন্য এর মধ্যে ওর যোগাযোগ নেই ওর সাথে, আমার সাথে সপ্তাহখানিক সামথিং সামথিং কথা হয় 2-1 মিনিট, কিন্তু হয়তো আমি তখন বুঝতেছিলাম যে ও আমার কিছু একটা বলতে চায়।
আচ্ছা।
কিন্তু আবার নিজে নিজে চিন্তা করতেছিলাম যে এমন কিছু বলার নাই, আমি রিল্যাক্স হয়ে তাকে আমি ফোন করে সব জানিয়ে দেবো আর কি। 18 ডিসেম্বর আমি যাই সেই বাড়িতে টাকা আনার জন্য সন্ধ্যার সময়। তা আমি যে বাড়িতে গেছি আর কোনোভাবে জানার প্রশ্ন না যে আমি এখানে আসছি। এখানে একটা হিটলারি করছে আমার একজন লোক, সেটা বলতেছি পরে। তো আমি বাড়িতে গেছি আর যার কাছে টাকা পাবো সে চলে গেছে। এখন আমি তার সিঁড়ির উপরে দাঁড়াই তাকে ফোন করে কথা বলতেছি যে আপনি আমার আসতে বললেন, এখন আবার চলে গেলেন টাকা না দিয়ে, এটা কেমন হলো, তাহলে আমি আসলাম কেন? কয়ে তুমি আগামী সোমবার এসো, এটা এটা বললো, ঠিক আছে। ইতিমধ্যেই দেখি কি ওই পাখি আর ওর পাশের বাড়ির একটা মেয়ে, ওই বাড়িটা ছিল হিন্দু বাড়ি, হিন্দু বাড়ির মহিলাটাকে ডাকলেন যে কাকি একটু ঘরে আসেন। তো আমি তো সিঁড়ির উপরে দাঁড়ানোই, আমি ভাবছি হয়তো অন্য কোনো কাজে আসছে। তো ঘরে ঢোকার সময় আমার গায়ে সোয়েটার ছিল, হালকা শীতের দিন মানে শীত শুরু, সোয়েটার ছিল, গেঞ্জিরের কলারটা ধরে ঘরের মধ্যে ঢুকে আয়। তা আমি ঢুকে যাই।
কে ঢুকালো গেঞ্জির কলার?
পাখি।
ওকে।
ঢুকে যাই, দরজাটা লক করে, লক করে দরজা এখানে দাঁড়িয়ে পড়ে ওর সাথে ওই মেয়েটা। আর ও আমার এইভাবে বলতেছে জাস্ট, দাঁড়া তোর সাথে আমার কথা আছে। আমি অবাক, কি বলতেছে? আজ তোরা কিছু কথা জিগাম, সঠিক সঠিক উত্তর দিবি। আচ্ছা বলো। চুপ করে রয়েছে। বলো। ও যেই ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলতেছিল, আমি অবাক যে আমি কি থেকে কি বলবো আমি দিশে পাচ্ছি না। তারপর বলল, তুই আমাকে ভালোবাসিস কি না? আমি কোনো কথা বলছি না, চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনতেছি কি হতে যাচ্ছে। আবার বলতেছে, কথা কি কানে শুনস না, তুই আমাকে ভালোবাসিস কি না? তখন আমি মুখ থেকে নিজের অজান্তেই হোক আর জানতেই হোক না কেন বললাম, এখন তুমি যেই তুমি আছো সেই তুমিকে আমি ভালোবাসি না। এই কথা বলায় ওর গায়ে সোয়েটার গায়ে দেওয়া ছিল, ওর পকেট থেকে একটা ব্লেড বের করলো, ব্লেড বের করে ঠিক এ জায়গায় একটা পোজ দিল
হাতের মাঝখানে,
ওর হাতে পোজ দিয়ে এইভাবে রাখছে। এ চিল্লা পাল্লা লেগে গেছে গা সন্ধ্যার সময়, মাগরিবে আজানটা দিছে। আমি তারে কোনো মতে বুঝাইয়া দরজাটা খুলে, সামনে ফুল গাছ ছিল, গাঁদা ফুল গাছ, পাতা ছিঁড়ে ডোলে ওর হাতে দিয়ে কোনো মতে ওখান থেকে বেরিয়ে আমি চলে আসি। যে কেন চলে আসি আমি কিছুটা আজ করতে পারছিলাম যে ও এরকমটা করলো কেন, কি কারণে, হয়তো যেহেতু ওর বাড়ির সাথে বাচ্চা স্যার আসতে পারে, বা একটা ভয়ে আমি চলে আসি যে হয়তো একটু মারধর আবার হইতে পারে, যেহেতু মেয়ের সাথে এক পুরো ইতিহাস আছে, এখন পর্যন্ত কেউ জানে না, এখন এই অবস্থায় ছেলের ধরে এই বাড়িতে, তো ওখান থেকে আমি চলে আসি। কিন্তু আসতে আসতে আমি ভাবতে থাকি যে ও আমার সাথে এই আচরণ করলো কেন, এটার কি কারণ হইতে পারে, সব দিক বিবেচনা করতেছি, আমার কোন ফল্ট আমি দেখতেছি না। তো ইতিমধ্যে আমার একটা বন্ধু ফোন করলো যে তুই কোথায়। ওকে আমি যেদিকে যাচ্ছি সেদিকের কথা না বলে উল্টো দিকের কথা বললাম যে আমি ওদিকে যাচ্ছি। তখন ওই বন্ধুটির সাথে এই পাখি ছিল, ও আমার দিকে না গিয়ে যে আমি বলেছি উল্টো দিকের কথা, সে উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে গন্তব্য শেষ মাথায় গিয়ে বলতেছে, কই তুই তো এখন নাই, আমি চলে আসছি আমার এলাকায়। আমার এলাকায় এসে নদীর এপার ওপার যাওয়ার মতো আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে একটা বাঁধ আছে নদীর মধ্যে দিয়ে, বাঁধের মধ্যে দুই সাইডে কাশফুল হয়েছে, তো ওখান থেকে যাতায়াত করে আমাদের বাড়ির ঘাটের নৌকা আছে, আবার ওই সামনে নৌকা আছে, তো ওদিকে একটা চায়ের দোকানে বসে আছি। তো ওই ছেলেটা আসছে, তুই কোথায়? আমি কি, আমি তো এই দোকানে বসে চা খাচ্ছি, আয় দোকানে। ও বলতেছে, না আমি দোকানে যাব না, কালকে তো দোকানে যাওয়া নিয়ে আমার আব্বার সাথে আমার সাথে অনেক কেঁচা হলো, তুই তো ছিলি দেখছিস। আমি তো ছিলাম, তাই বল কি করবো, তাই তুই একটু বান্ধের মধ্যে আয়। ওর কথা মতো বান্ধের মধ্যে চলে গেলাম, যে আয় একটু ভিতরে আয়। তো গেলাম ভিতরে, যে গিয়ে দেখি কি সে মেয়ে দুটো। তো ওরে বললাম, কি তুমি এখানে আসছো কেন, তুমি বাড়ি চলে যাও, তোমার সাথে আমার পরে কথা হচ্ছে। আমি প্রচুর যাচ্ছি এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে রাত বেড়াতে দেখলে গ্রামাঞ্চলের মানুষ রটে যা তার চেয়ে ঘটায় বেশি, তুমি বাড়ি চলে যাও। এই বলে আমি ওখান থেকে চলে আসছি। বাড়ি চলে আসে বললাম ছোট ভাইরে যে এরকম এরকম ব্যাপার হইলো কর, তো বললো তাহলে কাজ করেন দিয়ে দিয়ে কি করা যায়। ইতিমধ্যে মেয়ে করছে, আমি বাড়ি থেকে সরে আসছি মামাদের বাড়িতে, কিন্তু ও লোকজন পাকড়াও করে আমার বাড়িতে উঠছে রাত 8টা বাজে। গ্রাম ভৈর মানুষ থুই থুই করতেছে, আমার খুঁজতেছে, আমি শুনতেছি, আমার ফোন দিয়ে বলতেছে আমার খুঁজতেছে, আপনি বলে এরকম এরকম করছেন বা কি করছি, সবাই ফোন করে বলে তুই বলে ওই যে অমুকের মেয়ে এনে রেখে চলে আসছিস।
মেয়ে এনে রেখে চলে আসছেন মানে?
মানে মেয়ে আমি নিয়ে আসছি বিয়ে করার কথা কয়ে
ওদের বাড়ি থেকে।
হ্যাঁ, যে দোকানে চা খাচ্ছিলাম, দোকানে অনেক লোকজন ছিল, ওখানে গিয়ে এ কথা বলছে যে ওই ছেলেটার তো চিনে, হ্যাঁ চিনি, ছেলেটা আমাকে বিয়ে করার কথা কয়ে এখানে এনে রেখে চলে গেছে, পালিয়ে গেছে, এখন আপনারা কি করবেন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়েকে সহ গ্রামের মাদ্রাসাদ্র যারা ছিল তারা সহ মানে গ্রামের মানুষ আর মানুষ সব মানুষ আমার বাড়িতে।
আমি একটু আপনাকে থামাচ্ছি। একটা হচ্ছে শাহজালাল, আমরা যেটা বুঝলাম যে একটা সময় আপনি আপনার পাখির কাছ থেকে মানে যাকে আপনি লাভ করেন তার কাছ থেকে একটা সাময়িক বিরতি চেয়েছিলেন, একটা সময় চেয়েছিলেন আপনার বোনের বিয়ে দেওয়ার জন্য, আরেকটা হোক আপনাদের মধ্যে যে কোনো কারণেই হোক একটা মনোমালিন্য তৈরি হয়েছে যখন আপনি তাকে বলছিলেন যে তুমি ফোন করো না আমি তোমাকে ফোন করব, যে কোনো কারণেই হোক না কেন, বা ফোন কম করেও বলতে পারতেন। এই জায়গাটা থেকে কি সে কখন এরকম মনে করেছে আপনার আচরণ দেখে যে আপনি তাকে আগের মতো ভালোবাসছেন না, এরকম কি হয়েছে?
এরকম কোন আচরণ আমার কাছ থেকে আসে নাই, তবে আমি পরে যেটা শুনতে পারছি আর কি।
ফাইন, তাহলে বিষয়টা পরবর্তীতে আমাদের মনে হয় পরিষ্কার হবে, তাই না? ঠিক আছে, তো মোটামুটি আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি বলা যেতে পারে, কারণ যে আপনাকে লাভ করবে সে কেন এই ধরনের কাজ করতে যাচ্ছে, আপনি তাকে বিয়ে করতে চেয়েছেনই তাহলে তো এভাবে সে আপনাকে কেন ইয়ে করে যাচ্ছে, ব্যাপারটা কি আপনি পরবর্তীতে ক্লিয়ার হয়েছিলেন? ওকে ফাইন, তারপর বলুন।
এখন ও যখন এইভাবে চলে আসছে আমার বিশ্বাসে আঘাত হানছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বিয়ে করবো না। তো এইভাবে আসলো কেন, ও কি আমাকে ভালোবাসে? প্রশ্ন জাগলো নিজের মধ্যেই। ভালোবাসলে তো এইভাবে আসতে পারতো না, যে আমার একটু সময় দিত, আমারে দেখতো যে আসলে সত্যটা কি, আমি কেন ফোন দিচ্ছি না। তো যাই হোক, খবর পাঠালো যে বিয়ে করতে হবে, নয়তো বাড়ির অবস্থা পাল্টে ফেলবে সবাই, কারণ মেয়েরা খুব তখন ক্ষমতাশালী ছিল, পাল্টে ফেলবে, আর ওরা আপনাকে বিয়ে করার জন্য এই আয়োজন করে আসছে। তো সকালবেলা আমাকে ধরে আনা হইল, কাজে আনা হইল, আর আমি কুড়াল দাঁড়াইলাম রাত্রে, যে আমাকে বিয়ে করাইতে আসবে সেই কসম আবার খাইলাম যে তার আগে কুড়াল তো কোপাবো, তার যদি বিয়ে হয় তারা আমার লাশের সাথে বিয়ে হবে, এর আগে আমি বিয়ে করছি না, আজকে রক্তের বন্যা বইবে, বিয়ে তবু করবো না, এমন একটা শপথ কাটার পরে মা শুনতে পায়। আর তখন পরিস্থিতিটা এরকম ঘোলাটে ছিল যে বাড়ির মানুষ সবাই কাঁদতেছে। মা বলল যে বাবারে, তোরে নিয়ে অনেক ধ্বংসের খেলা খেলছি বা দেখছি, আর দেখতে চাই না, যদি এরকম কিছু করিস তাহলে আমার কবর শোয়া তারপরে কর, আর নয়তো আমি তোকে বলছি যে বিয়ে মেনে নে, বিয়ে কর, পরিস্থিতি সামাল দিতে হলে বিয়ে করতে হবে।
মেয়ের ফ্যামিলি কি চাচ্ছিল?
মেয়ের ফ্যামিলি থেকে বলা হয়েছিল যারা এই কাজটা আগায় নিয়ে আসছে তারা ফোন করেছিল বলে তারা বলছিল যে তোমরা যা ভালো মনে করো তাই করো। তখন আমার বাবা তাদেরকে বলছিল যে যাই হোক, মেয়ে যখন এসে পড়ছে আমরা মেনে নিলাম, কাজ করো, মেয়ের বাবাকে মেয়েটাকে একটু নিতে বলো, আমরা আমার যেহেতু পছন্দ ছেলে আমরা পাঁচজন লোক গিয়ে আনি, মেয়েটা ফেরত দাও আমরা আনি। কিন্তু মেয়ের বাবাকে এটা বলার পর মেয়ের বাবা অস্বীকার করে, মেয়ে চিনি না।
প্রিয় শ্রোতা, রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। কোথাকার জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই বলেছিলাম, আসলে চিন্তা করা যায় না। বিরতির পরেরটুকু কি আপনার অনুমানের সাথে মিলবে সেটাই হচ্ছে প্রশ্ন। আর আপনি ওকে দেখতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুকে এসে, এবং একই সাথে আমাদের পেজটিতে লাইক দিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920 টিম মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত দশটা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা। এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা এবং আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ, লোবান, আরজি শাকিল এবং আরজি লাবিদ। আর আমার সঙ্গে আজকে জীবনের গল্প বলছে এখানে শাহজালাল। শাহজালালের জীবনের গল্পে ফিরতে চাই আবারও। আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের কাছে বলতে চান, ফোন নম্বরটি নিশ্চয়ই জানা আছে। ফোন নম্বরটি হচ্ছে 9115668। আবারও বলি 9115668। মোবাইল থেকে ফোন করলে 02 যোগ করে নিতে হবে, আর ফোন করার পরে আপনার নাম এবং আপনার যে নম্বরে আমরা যোগাযোগ করব সে নম্বরটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। যে বন্ধুরা অনেক আগে যোগাযোগ করেছিলেন এবং যাদের নাম্বার পরিবর্তন হয়ে গেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি আবারও নতুন করে যোগাযোগ করার জন্য, কারণ অনেক নাম্বারই আমরা অনেক সময় বন্ধ পাই। ব্যাস, ফোন করার পরে আপনি যে কাজটি করবেন, আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং অবশ্যই মনে রাখবেন ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং আপনি ফোন করার পরে 2 থেকে 3 মিনিট সময় পাবেন। সময় নষ্ট না করে মূল কথাটি বলে ফেলতে আমি সবাইকে রিকোয়েস্ট করছি। ওকে, ফেসবুকে চলে আসতে পারেন। ফেসবুকের মাধ্যমে আপনি আপনার জীবনের গল্প বলতে চাইতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যান, লাইক দিন এবং হ্যালো 8920 মেম্বার হয়ে যান। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে কিংবা তাকে দেখতে চাইলে আপনি এখানে চলে আসতে পারেন। শাহজালাল, তারপর?
হ্যাঁ, তারপরে যেমন বিয়ের অনুষ্ঠানে বিয়ে করাচ্ছে, লোকজন পাকড়াও করছে।
আপনি রাজি হলেন শেষ পর্যন্ত বিয়ে?
না, রাজি বলতে কি, আমাকে ধরে বসাইছে, বসলাম, কুড়াল টুড়াল ফেলে দিলাম বাড়িতে, থুই থুই মানুষ, মা কান্দতেছে একদিকে, বাবা, আমার বাবারে আমি কখনো কাঁদতে দেখিনি, আমি ওইদিন খুব কাঁদতে দেখছি, তারে চোখের উপর উপর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। যাই হোক, তারপরে বিয়ে আয়োজন করলো, কিন্তু আয়োজনের মধ্যে আমার ধরে নিয়ে যখন দাঁড় করাইলো তখন আমি বললাম যে হ্যাঁ, আপনারা যে প্রোগ্রাম করছেন তা হবে, তবে মেয়েকে আমার কিছু প্রশ্ন করার আছে। আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। তখন বলল যত কথা থাকে বিয়ের পরে বইল, এখন আমাদের সময় নাই। তাদের কাছ তারা বিয়ে পড়াইলো, চলে গেল, বাড়িটা ঠান্ডা হয়ে গেল। ব্যাস, 3 দিন পরে বাসর রাত।
3 দিন কোথায় ছিল?
3 দিন আমার বাড়িতেই ছিল, আমার বোনদের সাথে ছিল, আর আমি কোথায় ছিলাম তা আমি নিজেও জানি না। তারপর যাই হোক, অগ্নিপতিরা আশপাশের লোকজন এনে ঠেনে অনেক, মানে ওই যেদিন বিয়ে করলাম ওদিন থেকে ড্রাগ নেওয়া শুরু করলাম। ড্রাগ বলতে কি, প্রথমে ধরলাম গাঁজা, যে এখন নেশা করবো, কোনোদিন নেশা করি নাই, মানুষকে বোঝাইতাম, অনেকের ছাড়াই আনছি নেশার পর থেকে, আমি শাহজালাল, আজ আমি নিজেই নেশা করবো। গাঁজা ধরলাম, ধরতো না, ট্যাবলেট ধরলাম, ধরতো না।
ট্যাবলেট মানে কি?
একটা ট্যাবলেট আছে, খাইলে ঘুম হইতো, ঘুমের পরে ইচ্ছে হইতো নিজেকে মারি, নয়তো অন্য কাউকে মারি।
পাইতেন কই এগুলো?
এগুলা ডাক্তাররা বিক্রি করতো, আর যে আমাকে এনে দিত যারা অ্যাকচুয়ালি নেশা করতো, যারা তাদের কাছে যে হাতে পায়ে ধরতাম, ভাই এই বিপদ আছে, ভাই এই কষ্টের মধ্যে আছে, তারা কিছু জানতো, জানতো বলে তারা এটা এনে দিত।
ঠিক আছে, 3 দিন পরে বাসর রাত।
হ্যাঁ, বাসর রাত এসে তার মতে, আমি আমার মতে তাকে একটা কথাই বলেছি, তুমি যাদের হাত ধরে পাকড়াও করে আমার জীবন আসছো, আমার বিশ্বাসকে মেরে যাও তাদের কাছে, তারাই দিবে তোমার স্বামীর সুখ। স্বামী কি জিনিস, যাদের ধরে আসছো তাদের কাছে যাও, আমাকে তুমি হয়তো কোনোদিন পাবা না, কারণ তোমার প্রতি আমার অন্ধবিশ্বাস ছিল, সরল ভালোবাসা ছিল। 2 দুবার করে মার খাইছি, বিষ খাইছি, তাতেও এই ভালোবাসা নষ্ট হয় নাই, কিন্তু আজ তুমি 1000 সুখ দিছ, সবটাই আজ নুন ছাড়া পানি বাদ। আমার কাছে মনে হচ্ছে নুন ছাড়াই পানি বাদ, যে তুমি আমার বিশ্বাসকে, তোমাকে আমি বারবার বলেছিলাম, ভালোবাসার বড় পুঁজি বিশ্বাস, তার রোজি যদি হারিয়ে যায় সেই বিশ্বাস থাকে না রে ভালোবাসা, থাকে দীর্ঘশ্বাস, তোমার প্রতি থেকে আমার সেই বিশ্বাসটা উঠে গেছে।
না, আপনি তখনও কি তাকে কোশ্চেন করেননি যে কেন এরকম করলাম?
তখন মেন্টালি আমি বলতেছি আপনি আসবে এটাই, তখন একটা আমার ডিসিশন নিল যে বিশ্বাসী মানুষ যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যারা এতটা বিশ্বাস, আমি আমার জীবনকে রাখবো না, এভাবে তিলে তিলে শেষ করে দেবো, অথচ মাকে কথা দিয়েছি যে আমি কোনো সুইসাইড করবো না, কিন্তু আমি আমার নিজেকে তিলে তিলে শেষ করে দিব। অথচ জিগাম উপরের কথা, বিশ্বাসী মানুষ কেন বিশ্বাস ভঙ্গ করলো, কোন কারণ, আমি কোনো কারণ দেখতেছি না।
প্রিয় শ্রোতা, আমি একটু নোট করতে চাই, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মিস্ট্রি। আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যে দুজন মানুষ এত এত ভালোবাসে দুজনকে, সেখানে একজন মানুষ কেন এই ধরনের, মানে এক ধরনের হটকারিতার আশ্রয় নেবে। একজন তো একটু সময় চেয়েছে, সেটা উপাস থেকে মেনে নেওয়া হয়েছে, মানে উনি যাকে লাভ করেন পাখি, ওনার বর্তমান স্ত্রী, এই গল্পের এই জায়গাটিতে আমরা শেষেই পাচ্ছি তাকে, তো মেনে নিয়েছে সে। মেনে নেওয়ার পরেও কেন লোকজনকে দিয়ে এইভাবে ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করলো, এবং বিয়ে করার পরে এসে তার কিন্তু জানা উচিত ছিল কারণটা, যে কেন এরকম হলো, কিন্তু সে জানতে চাচ্ছে না। সে এতটাই বেশি ইমোশনাল হয়ে গেছে যে একজন বিশ্বাসী মানুষ যেহেতু বিশ্বাস ভেঙে ফেলেছে, বা যে কোনো কারণেই হোক না কেন, আমি যে কোনোভাবেই হোক এর প্রতিশোধটা তুলব, ওসব পরে কেন করেছে কি কারণে করেছে এটা আমার জানার দরকার নেই, বাট উই হ্যাভ টু নো যে আলটিমেটলি রিজনটা কি ছিল। ওকে, তারপর
এইভাবে কিছুদিন চলল, তারপরে প্রায় সাতটা দশেক পরে ওর সাথে আমার সাথে কথা হইল, তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে কোন সুখের মোহে তুমি পড়ে এই কাজগুলো তুমি করলে। তখন যেটা আমি জানতে পারলাম আমার কাছ থেকে, ও নাকি জানতে পেরেছিল আমার সাথে অন্য আর একটা মেয়ের সম্পর্ক আছে। আমি প্রশ্ন করছিলাম সেই মেয়েটাকে, অমুক, হ্যাঁ তুমি জানতে পেরেছ সেই মেয়েটা আমাকে ভালোবাসে, তার সাথে আমার সাথে সম্পর্ক আছে, কিন্তু আমার কাছ থেকে তোমার একটু জানার দরকার ছিল না যে আসলে আমি কি তাকে ভালোবাসার কথা বলেছি কিনা বা বাসি কিনা?
নাও দিস ইজ দা পয়েন্ট। একটা হচ্ছে যে আপনি তাকে ফোন করতে না করে দিয়েছিলেন, ফোন বেশি বেশি করছো, তার মনে সন্দেহ তৈরি হচ্ছে, বা এরপরে আপনি কিছুটা সময় পাসও করেছেন, তার কাছে একটা রং ইনফরমেশন যাক বা রাইট ইনফরমেশন যাক, একটা ইনফরমেশন গেছে যে আপনি তাকে লাভ করছেন না, এবং একই তো সে ডিভোর্স একটা মেয়ে ছিল, সবকিছু মিলিয়ে তার মনের ভিতরে অনেক বেশি পরিমাণে সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সে সন্দেহ তৈরি হওয়ার কারণে সে এই ধরনের পথ বেছে নিয়েছে, সেটা তার ভাষ্য, ঠিক আছে? ওকে, ফাইন। তারপর
সে এটা বলেছে আর কি, তখন তার আমি বলছিলাম তোমার কি এটা মনে হয় না কথা না, তোমাকে আমি বারবার করে বলতাম যে যা কিছুই করি না কেন আমার প্রতি তুমি বিশ্বাস রেখো, তুমি আমার বিশ্বাসটা রাখতে পারলা না? তোমার প্রতি যদি আমার বিশ্বাসটা শত আঘাতের মধ্যে তিন বছর পর্যন্ত অব্দি তাজা থাকে, আর দুই দিন মাত্র কয়দিন গেল বিশ্বাসটা রাখতে পারলা না তুমি আমার প্রতি, তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো? এই হলো তার মধ্যে আমার মধ্যে এইভাবে চলতেছিল তিন মাস। হ্যাঁ,
মেয়েটা কে ছিল যে মেয়েটাকে নিয়ে সন্দেহ করা হয়েছিল? হু ইজ দ্যাট গার্ল?
সে হচ্ছিল ওই আমাদের অত্র এলাকার অন্য জায়গার অন্য অঞ্চলের একটা মেয়ে, সে কার কাছ থেকে শুনেছে সেটা জিজ্ঞেস করিনি, তবে সে মেয়েটার কাছে গেছিল।
আচ্ছা,
জিজ্ঞেস করছিল তুমি কি শাহজালালকে ভালোবাসো, মেয়েটা বলছিল হ্যাঁ মাসি, এটা শুনে সে চলে এসেছে।
ফাইন, দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে আপনাকে সে ভালোবাসে, মেয়েটা আপনাকে ভালোবাসে, মেয়েটার সঙ্গে আপনার যাতায়াত বা দেখাশোনা কিরকম?
আমার কিচ্ছু না, সে পরে আমি চিনি এইভাবে অনেক মেয়েই আমাকে ভালোবাসত।
কিভাবে সেটা বলেন?
সেটা বলতেছি কাজের ক্ষেত্রে পরিচয়।
কিভাবে?
ওদের বাড়িতে কাজ হইতো বা ওদের দোকানে কাজ করতাম, ওই ক্ষেত্রে পরিচয়। এমন অনেক বাড়িতে অনেক মেয়েরাই যেমন এইভাবে ভালোবাসত, কেউ প্রকাশ করতো কেউ করতো না, তখন সবাই এক কথাই বলতাম যে আমি আজ পর্যন্ত একজনকে ভালোবাসি। ওকে ছেড়ে আসার পরে যে ঢাকা শহরে ছিলাম, অনেক প্রপোজ পেয়েছি, একটা কথাই বলছি যে আমি একজনকেই ভালোবেসেছি আর একজনকেই ভালোবাসি আমি।
ফাইন, ওই মেয়েটা আপনাকে লাভ করতো আপনার কথা অনুযায়ী? আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারটা পাখি জানলো কিভাবে?
এখানে আমার একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে মিন্টু, তো ও আমাদের এই সম্পর্কটা জানত।
তার সম্পর্ক পাখির সাথে? আপনার সম্পর্ক?
সম্পর্কটা, বাট ওর সাথে ওর ফোনে মাঝে মাঝে কথা হইতো।
ওকে,
তো ওই দিছে সম্ভবত এই খবরটা, পরে আমি জানতে পারছি। আর এই বন্ধুর সাথে, বন্ধুর হাত ধরে এসে আমার পাকড়াও করছে। আর বন্ধুর আমি প্রশ্ন করছিলাম যে তুই কেন তাহলে এইভাবে ওরে নিয়ে আনলি, ও প্রশ্ন করছিল ওরে অনেক ক্ষমতার চাপ ঠাপ দেখায়া মানে তোরে ধরতে বাধ্য করছে। আর ওরে আমি প্রশ্ন করছিলাম আমার ওয়াইফকে যে তুমি কেন ওর সাথে আসলা, তখন আমার বউ বলতেছে যে মিন্টু আমারে এটা এটা বলছে। কি কি বলছে? এখন যদি তুমি না ধরে ওকে বিয়ে করো তাহলে কালকে সকালে দেখবা কি যে ও অন্য রকম একটা ঘটনা রটাইবো তোমার দিয়ে আমার দিয়ে। এটা ছিল আমার ওয়াইফের ভাষ্যমত যে মিন্টু এটা বলছে। আর মিন্টু বলছে যে তোকে পাকড়াও করার জন্য আমাকে অনেক ভয়ভীতি দেখাইছে, দুজনে আমি এক করতে পারি, দুজনের মুখ থেকে কথাগুলো আমি জেনে নিছি।
পরের সিচুয়েশনটা আমরা ইমাজিন করতে পারি কি হবে, কিন্তু মিন্টু কেন চাচ্ছে আপনার সাথে তার একটা দূরত্ব তৈরি হোক, বা মিন্টু ওই মেয়েটার কথা এসে কেন পাখিকে বলতে যাবে, ওয়াই?
সেটা আমি জানি না, আমি শুধু জেনেছি মিন্টুর কাছ থেকে যে তুই কেন, আমার কথা ছিল যে মানে আমার সাথে পাখির সাথে একটু দেখা করাই দিব, মিন্টু এটা মধ্যস্থতা করবে, এটা পাখি তার সাথে কন্ট্যাক্ট করছে। তো দেখা করাতে গিয়ে পাখি নাকি ওরে বলছে পাখিদের সাথে ওদের সাথে ওর সাথে অনেক কথা হয়েছে, যেমনি হোক ওকে বিয়ে করতে হবে, নাহলে তোমার এই সমস্যা হবে।
কার সমস্যা?
মানে আমার বন্ধুর সমস্যা হবে, যে তুমি ঘটনা জানো, তোমার কোন সময় মানে ক্ষমতাশালী ছিল, একটু লাঠিয়াল ছিল, আর আমাদের এলাকার লোক একটু
দুর্বল। আমি যে জায়গাটি স্টিক থাকতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাখির কাছে কেন ওই মেয়েটার কথাটা সে বলতে যাবে, ওয়াই? আমি এই জায়গাটাই,
আমি আদৌ জানি না, আর আদৌ অব্দি মিন্টুর সাথে আমার একবারই কথা হয়েছিল।
মিন্টু আপনার কেমন ধরনের বন্ধু ছিল?
এই একই পাশাপাশি বাড়ি।
ও কি একই কাজ করতো?
না, ও একই কাজ করতো না, ও মাছ মারতো, আর আমি ওই যে নৌকায় ঘুমাইতাম, নৌকা ঘুমানোর অভ্যাস ছিল আমার, তো ওর পাশে যে ঘুমাইতাম।
আপনি ঠিক আছে, তাহলে আপনি আমাকে এটা বলেন তো যে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি এই যে ইনফরমেশনটা পেলেন যে ও সন্দেহ করেছিল যে আপনি ওই মেয়েটাকে লাভ করেন, সেটাও কার কাছ থেকে জেনেছিল? ও কি মিন্টুর নাম স্বীকার করেছে সেখানে?
হ্যাঁ, মিন্টুর নাম স্বীকার
করেছে, মিন্টু আমাকে এসে এই কথাটা বলেছে। ওকে, ফাইন। ফাইন, আমরা মোটামুটি একটা গ্রাফ পেয়ে গিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে আপনার স্ত্রীর মনে সন্দেহ তৈরি হয়েছিল এবং আপনার স্ত্রী এটা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করেনি, সরাসরি অ্যাকশনে চলে গিয়েছে। সরাসরি অ্যাকশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, লোকজন নিয়ে এসে আপনাকে ব্ল্যাকমেইল করে আপনাকে বিয়ে করে ফেলা এবং কোন ধরনের কোনো প্রশ্ন করেনি, বিশ্বাসের প্রশ্ন তো আরো পরে। হ্যাঁ, আপনার কষ্টের জায়গাটা ছিল যে যাকে আমি এতটা ভালোবাসি, যার জন্য বিষ খেলাম, দুবার মানুষের সামনে মার খেলাম এবং সে আমাকে একবার প্রশ্নটা না করে আমাকে জানতে না চেয়ে সে আমাকে সরাসরি এভাবে লোকজনের দ্বারা অপদস্থ করে বিয়ে কেন করলো, এটাই তো আপনার কষ্ট ছিল। ফাইন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তারপর
চলতেছে এইভাবে, একদিন ভালো চলি একদিন খারাপ চলি, একদিন ভালো চলি আরেকদিন খারাপ চলি। নেশা করতেছি, কাজে মন বসতেছে না, নেশা করলে ঘুমাসে, অলস হয়ে যায় শরীর, আব্বাও ক্যাট ক্যাট করে, সবাই মেনে নিছে। অবস্থায় বিয়ে হলে সাধারণত বাপ মা গার্জিয়ান আগে প্রথমে মেনে নেয় না, কিন্তু আমার মা বাবা সহজেই মেনে নিছে শুধু আমাকে বাঁচিয়ে রাখার জন্য।
ওকে,
তারপর থেকে আমি একটাই কথা, যে আমি ওকে মেনে নিতে পারছি না। ওকে দেখলে আমার দুইটা ফিলিংস হচ্ছে, প্রথম হচ্ছে যে তুই কি সেই মেয়ে যে আমাকে এতটা ভালোবাসত আর আমি যাকে এতটা ভালোবাসতাম, ওর চেহারা দেখলে আমার এটা মনে পড়ত।
ও কি সরি,
ও সরি বলেছিল,
সরি বলেছিল।
হ্যাঁ, আর আমি ওকে বলেছিলাম যে সব ভুলের ক্ষমা সরি তো হয়ে যায় না,
এই জন্যই হয়তো বলা হয় সরি ডাজন্ট কল অল দ্য টাইম। ওকে,
কিন্তু তারপর থেকে যে ঘটনাগুলো ঘটতো, ওরে যদি বলতাম তুমি ডাইনে চলো, ও চলতো ভাই, ওরে বলতাম যে এই কাজটা তুমি করবো না, সেই কাজটা বেশি বেশি করতো, এই লেগে যেত
ঝগড়াঝাটি এবং অশান্তি শুরু হলো সংসারে,
লেগে যেত। জানি না সে এটা ভালো লাগার জন্য করতো না আমাকে চেতানোর জন্য করতো তা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো এই সামান্য ব্যাপার নিয়ে যেমন লাগাই দিত। দেখা যাচ্ছে আমি ওরে মানে যদি হাসি মুখে থাপ্পড়টা দিতাম তাহলে এই থাপ্পড়টা গায়ে লাগতো না, যে থাপ্পড়টা দিচ্ছি কিন্তু মুখে হাসি আছে কিন্তু থাপ্পড়টা গায়ে লাগে নাই, কিন্তু থাপ্পড়টা দিচ্ছি মুখে হাসি নাই কিন্তু থাপ্পড়টা গায়ে লেগে গেছে। থাপ্পড়টা এমন একটা থাপ্পড় দিলাম, এই থাপ্পড়টা দিলাম কিন্তু মুখে হাসি নাই, এই থাপ্পড়টাই আঘাত হয়ে গেল, কিন্তু এই থাপ্পড়টাই দিলাম কিন্তু মুখে, এর চেয়ে বড় একটা দিলাম কিন্তু মুখে হাসি আছে কিন্তু এটা আঘাত হইল না।
রাইট,
তাই এরকম হতো তো ও ভাবতো এটা ঠাস করে আমার গালেও একটা মেরে দিত।
ওকে,
তারপরে একদিন রাতের ঘটনা বলি যে আমার বাড়িতে অনেক লোকজন নিছে, তো রাত্রে একটু কথার মার হয়েছে, ও আমার একটু কথায় মারছে আমি একটু কথায় মারছি, এই ছিল কথার মার আমারই। সকালবেলা উঠে আমি বলছি কি আমি তো কাজে যাবো, তুমি এক কাজ করো বাড়িতে অনেক লোক নিছে রান্না করতে হবে তো উঠো, যদি তাড়াতাড়ি না উঠো তাহলে গ্রামাঞ্চল বউ যদি না উঠে তাহলে একটা আলাদা ব্যাপার। ও আমার বলে কি তোর মাত্র তুই রাইন দেখা গা, মেজাজ গেছে গরম হয়ে গেছে, সকালবেলায় কি শুনাইলো, আস্তে করে একটা থাপ্পড় মারছে গাল পরে, থাপ্পড়টা মেরে বেরিয়ে চলে গেছি। ও করছে কি আমার মা আমার পিছিয়ে থেকে ডাকতেছে যে এরকম এরকম কি হয়েছে, আমি অনেক দূরটা চলে গেছি, এমন এমন ও ঘরের মধ্যে আগুন ধরাই দিয়েছে। এই সামান্য থাপ্পড়কে কেন্দ্র করে আমার ঘরের মধ্যে আগুন ধরানোর কারণটা কি, এই আগুন ধরার পেছনে কি কারণ ছিল যদি আপনাদের জানতে হয় তাহলে তাকে ফোন করে জানতে পারেন, আমার আর জানা নেই। একদিন রাত্রবেলায় এই তিন মাসের মধ্যে ওর বাবা আসতো না, আসে না, অনেক খবর দেওয়া হয়েছে, অনেক পাগলামি করতো, একদিন রাতে মানে সামান্য কথা মার হইতো হাতের মার না, তিন মাসের মধ্যে ওর গায়ে আমি তেমন করে টোকা দিতাম না, আমার টার্গেট ছিল আমি নিজেই শেষ হয়ে যাবো, তাহলে ওরে আমি আঘাত করি কোন সময়,
টার্গেট ছিল মানে আপনি ড্রাগ নিতে নিজেই মারা যাবেন,
নিজেই মারা যাবো, ওর ভালোবাসার মানুষটাকে ও কিভাবে মেরে ফেলেছে এটা ও দেখবে, তো এমনটা করতাম না। আর শরীর থাকতো দুর্বল, নেশা করলে ঘুমাইলে শরীর থাকতো দুর্বল, মানে শক্তি ছিল না শরীরে, তোমার অবস্থায় রাত্রবেলায় বললো কি পালিয়ে যাবে গা, হেই ধান ক্ষেতের মধ্যে কেদার মধ্যে জড়াই জড়াই দূরে বাইরে আনি, তারপর বাপ মারে খবর দেয়, তারপরও আসে না, যে আপনার মেয়ে যারা বিয়ে করেছে এদেরকে আনা হয় যে দেখেন এই কাণ্ডগুলো করতেছে, আমাদের কোনো অপরাধ বা ছেলের কোনো অপরাধ, ও কেন এই কাজগুলো করতেছে, পরে তার বাপ মা আসে, তার বাপ মা এসে জিজ্ঞায় যে তাহলে তুমি এই কাজগুলো কেন করছো, কই তোমাদের অনেকদিন ধরে দেখি না তো তাই এরকম হয়ে গেছে, যাক এটা গেল, নিতে আসলো ওদের বাড়ি থেকে আমাকে, আমি যাবো না কারণ আমার বাবা সাথে আমার সাথে বনে না, বাবার কথা চোক্কা চোক্কা আর আমার কথা চোক্কা চোক্কা, আমি কারোর সাহর দেওয়ার কথা বলতে পারি না। তারপর গেলাম ওদের বাড়িতে, দুদিন বেড়ে আসলাম, তবে এখানে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ওরা গল্প করতেছিল যে ওরা আমাকে কিভাবে পাকড়াও করবে বা করতেছিল, এই গল্পটা ওরা ঘরের মধ্যে বসে করতেছিল আর বাট এই গল্পটা আমি শুনে ফেলি পিছন থেকে,
মানে যেভাবে আপনাকে পাকড়াও করে
বিয়ে করা হয় যেটা কিভাবে মাস্টার প্ল্যানটা করছিল সেটা আমি শুনে ফেলি, শুনে ফেলে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ঠাট্টা একটা চটকানো মানে গালে মেরে চলে আসি, চলে আসার পরে নিজেই রক্তাক্ত হই, আমার নিজের একটা হাতে কাটার দাগ আছে আর কি, আমি আসল রহস্যটা ওখানে জেনে যাই, তারপর থেকে আর ওর প্রতি আমার মন বসে না। আসলে ওর ভিতরে সন্দেহ আমি পরবর্তীতে একটাই পাইছি, হয়তো ওই যে ওই মেয়েটা নিয়ে ভাবছে যে আমি অন্য কাউকে লাভ করি, তাহলে আমার কথার কোনো মূল্যই ছিল না তোমার কাছে।
দ্য মিস্ট্রি অফ রিলেশন ইজ একটা সম্পর্কের ভেতরে যে জিনিসটা থাকে, মানে অস্থিমজ্জা যেটা থাকে কিংবা মেরুদণ্ড হিসেবে যেটা থাকে, যে ব্রেইন যেটা বলি আমরা যেটা থাকে, সেটা হচ্ছে বিলিভ। অ্যান্ড দ্য ওয়ান থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিলিভ যখন চলে যায় ওই সম্পর্কটা আলটিমেটলি সম্পর্ক থাকে না। তবে এটা দেখবেন যে অনেক সময় এরকম হয় যে বিলিভটা নেই কিন্তু ওই লোকটাকে আপনি ছাড়তে পারছেন না, মায়া কাটাতে পারছেন না, ক্রেজি হয়ে যাচ্ছেন তার উপরে, ইমোশনালি হয়ে যাচ্ছেন তার উপরে, এটা হচ্ছে হল আলটিমেটলি ওই একটা জায়গা থেকে চলে যাওয়ার পরে যে ছাপটা থাকে না, ওই ছাপ এবং ওই ছাপটা যেতে বেশি দিন সময় লাগে না। কিন্তু বিলিভ যদি না থাকে তাহলে একটা সম্পর্কের আসলে কিছুই থাকে না। দেখুন, এরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসে এবং মেয়েটা কতটা ভালোবাসে তার চেয়ে আমি বরং ছেলেটার ভালোবাসাটাকেই দেখবো, কারণ ছেলেটা তো এখানে বলার সুযোগ পেয়েছে, সে কারণে সে নিজেকে এক্সপ্রেস করেছে অনেক বড় করে। এবং একটা মেয়ের জন্য সে বিষ খেয়ে মারা যাচ্ছে, একটা মেয়ের জন্য সে লোকের মধ্যে এত অপমান হচ্ছে, একটা মেয়ের জন্য সে গান লিখছে, কবিতা লিখছে, সাহিত্যিক হয়ে যাচ্ছে, একটা মেয়ের জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছে, ফিরে আসছে, ডিভোর্স হওয়ার পরে তাকে পেয়েছে এবং তাকেই সে প্রথমে স্পর্শ করেছে, তার বাইরে কোনো মেয়েকেই তার ভালো লাগেনি। সেই মানুষটি কিন্তু তার জীবনে এসছে, আসার পদ্ধতিতে একটা মাত্র সমস্যা ছিল, বাকি সবকিছু ঠিক ছিল, সেটা হচ্ছে তার বিশ্বাসের জায়গাটাকে সে অনেক বেশি নাড়া দিয়েছে, যে সবকিছু ঠিক আছে মেনে নিলাম তুমি আসলে আমার জীবনে, কিন্তু তুমি আমাকে কেন বিশ্বাস করলে না, তুমি যদি বিশ্বাসই করতে আমাকে তাহলে তোমাকে প্রশ্ন করতে পারতাম, আমাকে জিজ্ঞেস করতে পারতাম, এরকম তো হওয়ার কথা ছিল না, তুমি কেন এইভাবে আসলা। তার মানে বিশ্বাস যদি নড়ে যায় সম্পর্ক অনেক অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, সম্পর্কটা সম্পর্ক থাকে না। এবং এই সংসারটা শুরু হলো সংসারের পরে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংসার নাকি এক ধরনের অত্যাচার, সেটা আপনারা শুনলে বুঝতেই পাচ্ছেন ভালো করে। এই জন্যই প্রিয় শ্রোতা আমরা গল্পের শুরুতে বলেছিলাম যে আজকের গল্পের যতগুলো বাঘ আছে একটা বাঘে কি আপনি অনুমান করতে পারবেন না পরের বাঘটা আসলে কি হবে। চলুন সামনের দিকে এগোনো যাক। তারপর
তারপর এভাবেই চলতেছিল টুকটাকে ঝগড়াঝাটি, কথা শুনতেছে না, আমি ওই যে কথা না শুনলে আমার চটকারাক, যে এখন বলছি এখন কি করতে হবে, মানে আমার ডিটেলসটা আমি খুলে বলছিলাম, আগেই বলছিলাম যে আমি এই প্রকৃতির লোক, দুই মিনিট পরে তুমি আমার যা কো আমার সব শুইব, আমার রাগ হলে এই সমস্ত কথা যেই হোক না কেন আমি শুয়ে নিতে পারি না, আর সহজে রাগ হয় না। যাই হোক, তারপরে যে এভাবে চলতেছিল বাড়ি ছাড়লাম 2009 27 ফেব্রুয়ারি, নরসিংদীর উদ্দেশ্যে কাজে যাচ্ছি, ওকে রেখে যাচ্ছি বাড়িতে, তখন আলাদা করে দিয়েছে আমার মা বাবা আমাকে।
আপনাকে বউসহ আলাদা করে দিয়েছে?
হ্যাঁ, আলাদা করে দিয়েছে। এর মধ্যে নরসিংদী থাকা অবস্থায় যেমন আমার বাড়ি থেকে টাকা হারানো যায়, ওই সময়টায় ও আর বাবার বাড়িতে ছিল, আর আমি যখন টাকাটা হারানো যায় আমি করছি ওই সময়টায় ওরে নিয়ে রাতের বেলায় আমার বাড়িতে চলে গেছি। তা এইভাবে যে আমি নিয়ে গেছি এটা আমার বাবা চায়নি, রাতে একা একা তুই আনছিস কেন, আমার ছোট ছেলে আছে অন্য কারো পাঠাম তো নিয়ে আসবো, তুই আনছিস কেন, মানে এইভাবে আব্বার সাথে আমার সাথে একটু ঝগড়া হয়েছে, তুই আজ যখন তুই রেখে যা কিভাবে রেখে যাবি, মানে আমার আব্বার কাছে আমি 10,000 টাকা দিয়েছিলাম যে তাহলে আমি রেখে যাবো কোথায়, আপনার কাছে 10,000 টাকা দিয়ে টাকাটা দেন, আনলে আপনার বউ এখানে থাকবে, যখন আমি নিয়ে আসছি আমার বউ টাকা তো আপনার কাছে দিয়ে যাচ্ছি, এ করে মানে আব্বার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়, বাস বউ রেখে আসি তাদের কাছে, বাস কাজ করতেছি, এর মাসখানিক পরে টাকাটা হারানো যায় ঘরের থেকে। ওকেও আমি জিজ্ঞেস করছিলাম, সে বলছিল যে তোমার বাবার যে মুভমেন্টটা দেখেছি টাকাটা আসলে হারিয়েছে, শুধু টাকা না সেটার সাথে আমার বোনের গহনা ছিল, টাকাটা ছিল আব্বার সাথে একটা ছেলে কাজ করে ওই ছেলেটার। তারপর আমি যেহেতু আমার নাম পড়তেছে যে জায়গায় যায় কয় গ্রামের মানুষ তো ওই ফকির ফকরা একটু বেশি মানে বা যে জানে এদিকে যায়, তো যেখানে যাচ্ছে সেখানে বলতেছে সংসারের যে বড় তাদের কাছে আছে টাকা, কিছু টাকা ভাঙছে সব টাকা আছে, তো কি রে আমার কথা বলতেছে সবাই আমার দেশ সন্দেহ করতেছে, আমি তো চলেই আসছি আমি তো দেশে নাই, তো ওরে বললাম কি দেখো রে দেখো তো নামটা তোমার আমার পড়তেছে, তুমি বাড়ি থেকে এক চুলো নড়বে না আমি আসতেছি, ও করছে কি একটা মিথ্যা কথা বলে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে চলে আসছে, বাড়িতে এসে দেখি ও নাই, কি রে আমি ওদের বাড়িতে খবর নিছি ও ওদের বাড়িতেও নাই, তারপর গেলাম ওদের বাড়িতে কই যেতে পারে কেউ বলতে পারতেছে না কই গেছে, একটা খুঁজে খুঁজে বের করে ফেললাম ও আর মামার বাড়ি চলে গেছে, সরাসরি ওই অবস্থায় বাড়িতে নিয়ে গেলাম, তুমি যেখানে না আসো আজকে সেখানে আসো, আর সেখানে আমিও আসলাম এভাবে। পর ওই রাতেই আমার বাড়ির থেকে ও রাতে পালিয়ে আসে,
পালিয়ে আসে
হ্যাঁ
কোথায়,
ওদের বাড়িতে,
আপনাকে না বলে
কাউকে না বলে। দুটার পরে কাজ থেকে আসার পরে আমি যখন শুয়ে পড়ছি আর ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমার পাশ থেকে কিন্তু উঠে গেছে
রাত দুটোর সময়
সকালবেলা আমার এক ভগ্নীপতির পাট রাখা নৌকা ছিল বাড়ির ঘাটায়, সে আয়সা খুঁজতেছে যে আমার নৌকা কই, সবাই নৌকা খুঁজতে পারে এদিকে ও নাই, নৌকাও নাই, নৌকা উপর দেখা যাচ্ছে বউ নাই,
এই নৌকা পার করে দিল কে তাকে,
পাট ভর্তি নৌকা,
ডেঞ্জারাস। ওকে,
তারপরে আমি গেছি ভাই, তারপরে আমি আমার নানা দুজনে পাঠাইছি আব্বাই, যাই দেখে আসো মেয়ে কি তাদের বাড়িতে গেল না অন্যত্র চলে গেল, তার আরেক সমস্যার মধ্যে পড়বো, গেলাম যাই দেখি ওর কাগজ পর আছে কিন্তু ও নাই, ওর বাবা তো বিচ্ছিরি ভাষায় বকাবকি করতেছে আমারে, আমিও সার দিতেছি না, পরে খুঁজে পাইলাম জোর করে নিয়ে আসলাম বাড়িতে, তার বাড়ির ইয়া ছিল যে আমি শুধু দেখে আসবো, দেখে এসে কেস করবো, তারপরে যে কোনো একটা ছাড়াবেড়া হয়ে যাবে, ফাদারের ইয়াটাই আমার সমাজবাসীর ইয়াটা ছিল এরকম। আর আমার কথা হইলো যেহেতু পলায় আসলো কেন এটা আমি আমার বউ আমার বাড়িতে নিয়ে আমি জানবো, কিন্তু আমি নৌকা নিয়ে ঘাটে আসলাম আর সমাজবাসী মিলে আমার বাবা মিলে ওই অবস্থায় আমাকে আর বাড়িতে উঠতে দেন, বের করে দিল বাড়ির থেকে
আপনার ওয়াইফ সহ।
এখন কোথায় যাব, ওই বাড়িতে ওঠাই নাই, শ্বশুর বাড়িতে কোন ঠাই নাই আমার সাথে, তাদের সাথে আমার সাথে বনে না, এখন কোথায় যাব। তারপর
দ্য আলটিমেট রিয়েলিটি, জীবনটা আসলে এরকমই জটিল, কোথায় সেই সুন্দর স্বপ্ন ভালোবাসা, কোথায় সেই মেয়ের মধ্যে অদ্ভুত সুন্দর সৌন্দর্য, আর কোথায় হচ্ছে একদম মানে কি বলবো আমি, এত রূঢ় বাস্তব। দিস ইজ কল লাইফ, জীবনটা আসলে এরকমই। ওকে, তারপর
এক পর্যায়ে ওর একটা মামাতো বোনের বাসায় উঠলাম। উঠার পর আসার বললাম যে এখন কি করা যায়, আমার হাতে টাকাও নেই, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি কাজে চলে যাই। কাজে চলে আসলাম, তারপর ঈদ আসলো। ঈদের সময় যেমন ওদের বাড়িতে আমি আসলাম সরাসরি, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, কেউ আমার সাথে কথা বলতেছে না, আর তখনই আমার খুব কষ্ট লাগতো। আমার মা বাবার কথা মনে পড়তো, ভাই বোনের কথা, কেউ আমার সাথে কোনো কথা বলতো না, এবং শ্বশুর বাড়ির কেউ না। ওয়াইফ মাঝে মাঝে কথা বলতো, আমি কথা বলতাম, ভাল লাগলো কথা বলতাম, ভাল লাগতো না কথা বলতাম না। নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে হইত, তখনই মনে হইতো যে আমি সুইসাইড করে ফেলি, এত যন্ত্রণা ভাল লাগে না। আজকে আমার পাশে আমার ওয়াইফটাও ঠিক মতো নাই, আজকে আমার মা বাবাও নাই, ও এই কাজটা কেন করলো আর কেন আমার বাড়ি ছাড়তে হইলো, মানে নানা দিক চিন্তা করে মানে চুল উঠে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে ছাদ থেকে পড়ে মরে যাই। যাই হোক, তারপর যেন ঈদের সময় ওদের বাড়িতে যাই, তা আমার জীবনে ফার্স্ট, বিয়ের পরে আমি ওর জন্য কাপড় চোপড় কিনি। শ্বশুর বাড়িতে কিভাবে আসে সেভাবে আসলাম। আসার পরে তখন ঈদটা ছিল 22 তারিখ, 11 দিন সময় আছে, তারপর আমি আগেই বলছি যে আমি ঢাকায় বাসা নেবো, এখানে নিয়ে আসবো তোমাকে, ঠিক আছে। কিন্তু আমি শ্বশুর বাড়িতে 3 দিন বেড়ানোর পরে শ্বশুর বলতেছে ও এতদিন থাকে কে, ও চলে যাবে। ঈদের সময় ঢাকায় শহর বন্ধ, টোটালি 1 সপ্তাহ অন্তত বন্ধ থাকে, আর আমাদের কাছে অনেক দেরি করে ধরা পড়ে। তা ওরে নিয়ে আমি উঠবো কোথায়, ও বাড়ি থেকে বের করে দিচ্ছে আমাদের। অকথ্য ভাষায় অনেকগুলো কথা আমাকে বললেন, আমিও তার কোনো কথার কোনো সার দিই নাই। তিনি আমাকে বলছিলেন যে তুই কি আমার বাড়ি জামাই হওয়ার যোগ্য, তো বাপে আমার বিয়ে হওয়ার যোগ্য। আমিও তাকে বলেছিলাম যে আপনি আমার শ্বশুর হওয়ার যোগ্য নন। দেখো এভাবেই চলতেছিল, এইভাবে ঘাত প্রতিঘাত, বাট ওর দুলাভাইদের কাছে আমার একটা কালারিং করছে, বাট আমার সমাজেও কালারিং হয়েছে, যেভাবে হোক হয়েছে। বাট আমি এখন একটা প্রশ্ন করতে চাই পাখিকেই, যে পাখি যতটা খারাপ বিয়ের পরে আমি হয়েছি বা পরিচিত হয়েছি তোমাদের সমাজে, আসলে কি তোমাদের সমাজে আমি তার আগে এতটাই খারাপ ছিলাম, কেন হইলাম? আসল সত্যটা সমাজের আর কেউ না জানো, তুমি জানো এবং আমি জানি, কোথায় আসল সত্যটা লুকিয়ে আছে? কেন হইল এমন? এমন তো হওয়ার কথা ছিল না। আজ তুমিও এক পারে, আমিও আরেক পারে, কেন ডিভোর্স হইল, কি কারণ হইল? আমি বলবো মূল কারণ তোমার বাবা।
ফাইন, নোট অন দ্যাট পয়েন্ট। আপনাদের ডিভোর্স হয়েছে তার মানে? আমি বুঝতে পারলাম যেটা আপনি পাখিকে ইয়ে করে যেটা বলছিলেন। কবে ডিভোর্স হলো আপনাদের?
2013 22 মার্চ।
কত বছর সংসার করার পরে?
সংসার বলতে তো কিছুই হয় না, অ্যাকচুয়ালি 3 মাস ছিলাম একসাথে।
বিয়ের পরে কত বছর পর?
2008 বিয়ে হয়েছে।
2008 বিয়ে হয়েছে, তার মানে 2013, 5 বছর এই টানা পোড়েনের মধ্যে আপনারা ছিলেন। তারপর সিদ্ধান্ত নিলেন আপনারা ডিভোর্স করবেন। ডিভোর্সটা কে করেছে, আপনি নাকি পাখি?
ডিভোর্সটা ওর ফ্যামিলি আমার কাছে দিতে চাইতো না। আরো একটা গুণ ছিল, এখন আমার মনে পড়ে, ওরা দাঁতগুলো আমার কাছে খুব সুন্দর লাগে, আর ওর রান্নার দিক দিয়ে খুব একটা গুণ ছিল, মানে হাতের রান্নাটা খুব ভালো লাগে। আমি অনেক ওর কাছ থেকে সরে থাকতাম, কিন্তু আমার পিছন থেকে ভালোবাসতো, এটা আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু ভিতরে যে একটা অহংকার জিত কাজ করতেছিল যে আজকে তুই এত ভালোবাসিস আমারে, হাজার সুখ, কিন্তু হাজার সুখের মধ্যে যেমন এক মন দুধের মধ্যে এক ফোঁটা চোনা।
মানে আপনার বারবার শুধু একই কথা মনে হতো যে কেন আপনাকে এভাবে বিয়ে করতে বাধ্য করলো, একটা জিনিসই আপনি মন থেকে বের করতে পারেননি, তাই তো? তারপরে যতবারই মেয়েটা ফিরে আসতে চেয়েছে, আপনি যত ভালোই বাসুক না কেন, আপনার কাছে এগুলো কোনো কিছু মনে হয়নি?
নুন ছাড়া পানি ভাত মনে হয়েছে।
নুন ছাড়া পানি ভাত। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমাকে বলেন যে ডিভোর্সটা কে দিয়েছিল?
ডিভোর্সটা দিয়েছি আমি। আর ডিভোর্সটা দেওয়ার মানে একবার প্রোগ্রাম হলে আমি তো ঢাকায় দেশে যাচ্ছি না, তো ওদের বাড়িতেই আছে, আর বাড়িতে তো আমার কোনো যোগাযোগ নাই। ওই যে বের করে দিচ্ছে, ওই বের করে দেওয়াই, তো বাড়িতে হুমকি দামকে দিচ্ছে ওর বাবা, ওর দুলা ভাইরা, মানে ওর আত্মীয় শুভাকাঙ্ক্ষীরা হুমকি দামকে দিচ্ছে, আমার বাবার ঠ্যাং ভেঙে ফেলবে, এটা করবে, ওটা করবে। তো এই ভয়ে আমার বাবা নাকি জিডি করছিল। জিডি করার পরে তখন থানা থেকে জানতে চেয়েছিল আসলে কি কি কারণে, তখন আমাকে ফোন করে নেয় আর কি থানায়। থানায় অনেক কথা বলি, আমি জিজ্ঞেস করি, আমি তো বিয়ে যেভাবে হয়েছে হয়েছে, এখন তো আর ছাড়বো না, নিয়ে যাবো বউকে আমার সাথে যেতে রাজি। আমি আমরা কিন্তু সে ভালো করে চিনে, আর কেউ না চিনলো, এখানে অনেক লোক আছেন, আর কেউ না চিনতে পারেন, সে কিন্তু আমি চিনা যে আমি কোন প্রকৃতির, সে কি আমার পাশে থাকতে পারবে, আমার সাথে তাল মিলিয়ে থাকতে পারবে? বড় জিজ্ঞেস করলো, হ্যাঁ পারবো। ওখান থেকে ঢাকা নিয়ে আসলাম। ঢাকা আনার পরে যেটা হলো যে ঢাকা তখন আমার নর্মালি বাসা ছিল একটা বস্তির মধ্যে, আর তখন আমার শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল, কারণ একদিন কাজ করলে 3 দিন কাজ করতে পারতাম না। আমার ওষুধও খেতে হতো, কারণ আমার লিভারের সমস্যা ছিল, ঢাকার শরীরে কিছু খেতে পারতাম না, মেসের খাবার, আর ইনকাম ছিল কম, তখন মাসে 6,000 টাকা ছিল স্যালারি। তা দিয়ে যখন নিয়ে আসলাম, তখন ওরা আমি বললাম যে এই পরিস্থিতির মধ্যে এখন আছি, এখন তোমার বাড়ি তো আমার জায়গা নেই, আমার বাড়ি তো আমার জায়গা নেই, বাট তোমার বাড়ি তো তোমার জায়গা নেই, কারণ থানার থেকে যখন তুমি তাড়াই চাচ্ছিল, থানা থেকে ছাড়াই নিয়ে যাবে।
কাকে ছাড়িয়ে নিয়ে যাবে?
পাখিকে ছাড়িয়ে নিয়ে যাবে তারা,
থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবে।
হ্যাঁ, থানা থেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবে তার বাপমা,
পুলিশের মাধ্যমে।
হ্যাঁ, পুলিশের মাধ্যমে।
সেটা তো তারা ডিভোর্স দিয়ে দিলেই পারে।
হ্যাঁ পারে, কিন্তু তারা আরেকটা আশাই ছিল টাকা, যে এইভাবে ডিভোর্স দিয়ে নিয়ে গেলে তো তারা কিচ্ছু পাচ্ছে না, বাট তাদের মেয়ের একটা বিয়ে হয়েছে, আমার দিয়ে 2টা, তাদের মেয়েটা বিয়ে দিতে হলে তো নেক্সট টাইমে একটা খরচের ব্যাপার আছে।
দিন মুহূর্ত কত ছিল আপনাদের?
1 লাখ।
1 লাখ টাকা। এই 1 লাখ টাকাটা তারা আদায় করতে চাচ্ছিল,
তাদের মেয়ে দিবেও না, নিবে
এই জন্য থানার মাধ্যমে এটা করতে চাচ্ছিল।
হ্যাঁ, এটা করতে চাচ্ছিল।
ওকে,
নিয়ে আসার পর ঢাকায় যেটা হয় যে ও বোন জামাইদের সাথে কথা বলতো, আমার কাছ থেকে সরে গিয়ে কথা বলতো, আমার ফোন দিয়ে কথা বলতো। বাট আমার প্রশ্ন জাগে যে কি এমন কথা থাকতে পারে তোমার আমার মাঝে যা আমি শুনতে পারবো না। আমার কথা তো সবই শুনতে,
সংসারের এই ছোট ছোট জিনিসগুলো একটা সম্পর্ক নষ্ট করে দেবার জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ। একটা জিনিসই ঘুরে ফিরে অভাব আজকের এই সম্পর্কে, সেটা হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাসের ব্যাপারটা হচ্ছে এরকম, এত শক্তিশালী একটা জিনিস, একবার যদি ভেঙে যায় এটা আর কখনোই জোড়া লাগে না। ওকে, সন্দেহ তো মনের মধ্যে ঢুকে গিয়েছেই, আমরা বুঝতেই পারছি যে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আপনার ছিল। আমি একদম ডিভোর্সের জায়গাটাতে আসতে চাই। আপনি ডিভোর্সটা দিলেন, দেবার পরে এই এক লাখ টাকা কি আপনাকে দিতে হয়েছে?
এক লাখ টাকা না, সেখানে এখান থেকে একটু বলে যেতে হবে।
জি,
ও এখান থেকে চলে যায় আমাকে ফেলে চলে, এখানেও ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করছিল, এখানেও
এই বস্তির মধ্যেই,
এই বস্তির মধ্যেই, কারণ ঘটনাক্রমে আমি ওখানে উপস্থিত ছিলাম বলে দিতে পারিনি যে ওরা আমি যেতে দিচ্ছি না, তুমি যাবে কি কারণে, কারণটা কি আমার বলো। তারপরে যেমন ডিভোর্সের জায়গাটা তৈরি হচ্ছে, যেমন আমার মামাকে ওর বাবা ধরলেন, যে আগে ফার্স্টে বিয়ে করেছিল তারে ধরলেন যে এইভাবে তার ঝুলে থাকা যায় না, একটা মীমাংসা করে দে। কিভাবে করে দেবো? তারা ৪০,০০০ টাকা যেমন মানে মিটমাট হইলে যে ৪০,০০০ টাকা দিব, তাদের মেয়ে তারা নিয়ে যাবে বা আমার দিয়ে তালাক দেওয়া হবে। আমাকে এটা জানাইলো আমার মামা। আচ্ছা মামা, তারা যদি নিয়ে যায় বা এইভাবে এইভাবে কাজ করতে চায়, আমার কোনো সমস্যা নেই, আমিও চাই না এভাবে ঝুলে থাকতে।
শেষমেশ আপনাদের ডিভোর্স হয়ে গেছে, আমি যেটা বুঝি প্রথম থেকে কথা বলি, আমি সামারি করে ফেলতে চাই। ডিভোর্সটা হয়েছে কত সালে বললেন? ২০১৩ সালের কোন সময়টাতে?
২২শে মার্চ।
কাম টু দ্য পয়েন্ট, ২০১৩ সালের বাইশে মার্চের পরবর্তী পরিস্থিতি কি?
পরবর্তী পরিস্থিতি যে ওকে ও আমার মনে পড়ে, আমাকেও আর মনে পড়ে, বাট ও আমাকে ফোন করতো, আমি ফোন করতাম না বেশি, কারণ আমি ভুলে থাকতেছি আমার জীবনে। আমি দেখছেন আমার, আমি পাথর হয়ে গেছি, আমি অনেক কেঁদেছি, আমার চোখ থেকে এক ফোঁটাও জল বের হয়নি, কারণ এখন যদি কারো কাছ থেকে কোনো কষ্ট পাই আমার মুখ থেকে শুধু হাসি আসে, কান্না আসে না, কাঁদতে ভুলে গেছি। তা এইভাবে চলতেছি, মা বাবা ভাই বোন নিয়ে হয়তো, মা বাবা
ও আপনার সাথে যোগাযোগ করে, আপনি ওর সাথে যোগাযোগ করেন, মানে কি আপনারা দুজন দুজনকে এখনো লাভ করেন?
এখনো লাভ বলতে কি, ও আমাকে ফোন করেছিল কোরবানি ঈদের পর থেকে যে আমি তোমার একটু দেখতে চাই। কি দেখবে এখন আর না, একটু দেখতে চাই, তারপরে দেওয়ার ইচ্ছাটা পূরণ করছি। হ্যাঁ দেখো, এখন একটা সাজেশন দিল যে যা যা হবার তা হয়ে গেছে, এটা ভাগ্যের বাইরে তো কেউ না, তো তোমার লাইফটা ঠিক আগের মতো করো, আর আমি আগের মতো নাই, নিশা শেষ ছেড়ে দাও। আর অবশ্যই যেহেতু আল্লাহর ইশারা ছাড়া ডিভোর্স হয় না, এটা সে বলছে যে আমারও একটা হিল হবে, তুমিও একটা বিয়ে করো, বিয়ে করে সংসার করো বা কাজ করো, কিন্তু আমি পারছি না।
পারছি না কেন?
পারছি না কেন, যে আমার বিয়ে করতে এখন ভয় হচ্ছে। আমি অনেকের দ্বারে দ্বারে আমার পাঠাইছে মানুষ যে বিয়ে করো, মেয়েটা দেখ, আমি সবার মধ্যে একটা না একটা স্বার্থ দেখি, ভালোবাসার মধ্যে একটা স্বার্থ দেখি, কিন্তু ও আমাকে ভালোবাসতো, কিন্তু ওর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, এজন্যই বিয়ে করতে সাহস পাচ্ছি না।
নো নো নো, আই এম নট ক্লিয়ার। ও আপনাকে ভালোবাসত, ভালোবাসার মধ্যে স্বার্থ ছিল না, তারপরও তো আপনি সুখী হতে পারেননি?
না, ওই যে একটা বিশ্বাসী কাজ করতো।
আর এখন কি পাচ্ছেন আপনি?
যে ওদের সাথে একটু কথা বলে দেখি, বা কথা বলতে গেলে দেখা যায় যে ওর ভিতরে একটা স্বার্থ কাজ করতেছে।
স্বার্থ বলতে?
স্বার্থ বলতে মানে ভালো, রিয়েল ভালোবাসাটা না, আগে তার স্বার্থটা আগে পরে ভালোবাসা।
যেমন একটু উদাহরণ দিয়ে বলতে পারো?
যেমন অনেকে টাকা চায়, অমুকে এটা করে দাও, ওটা করে দাও, ফিরে আসি, ভালোবাসার মধ্যে টাকার প্রশ্ন আসবে কেন?
বেসিক্যালি আপনি আসল ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন, তাই তো?
খুঁজে বেড়াচ্ছি।
সেটা আপনি কারোর মাঝে পেয়েছেন?
একজনের মধ্যে পেয়েছিলাম, কিন্তু তাকে ধরা ছোঁয়ার বাইরে। আমি
কিরকম?
সে অনেক হাই সোসাইটির, বাট সে ডিগ্রি করতেছে এখন।
সে জানে যে আপনি তাকে লাভ করেন?
হ্যাঁ সব জানে।
সে কি বলেছে আপনাকে?
সে কি বলেছে তার বলার আগেই আমি বলে দিয়েছি যে আমি তোমার যোগ্য নই।
ফাইন, দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে শেষে যতটুকু হলো চারটা পাঁচটা লাইন, সে কি বলেছে সেটার আগে আমি বলে দিয়েছি আমি তোমার যোগ্য নই। দ্যাট ইজ দ্য বেসিক লেসন অফ লাইফ ফর হিম পার্টিকুলারলি। এটা যদি আপনার প্রথম জীবনের অভিজ্ঞতা না থাকতো, লাইক আপনার যদি পাখির সাথে আপনার যে সম্পর্ক, সেই এক্সপিরিয়েন্সটা যতটা খারাপই হোক না কেন, সেই এক্সপিরিয়েন্সটা যদি না থাকতো, তাহলে আপনি কি সেকেন্ড মেয়েটাকে স্ট্রিক্টলি বলতে পারতেন যে আমি তোমার যোগ্য না, বা নিজেকে যেটা বলেছেন আপনি যে আমি মেয়েটার যোগ্য না, এই সাহসটাকে আপনি পেতেন? আপনার কি মনে হয়?
আমার মনে হয় না যে তখন পেতাম এটা, ওই মেয়েটাকে যেভাবে বলেছিলাম
একই ভুলই আপনি করতেন। রাইট, দিস ইজ ইউর লেসন ফর পার্টিকুলারলি ইউর লাইফ। আর প্রিয় শ্রোতা, আমরা এখানে যেটা দেখলাম, আপনার অবস্থা তো এখন বর্তমানে এটাই দাঁড়িয়ে আছে, তাই না? যে আপনি এখনো কাঠের মিস্ত্রির কাজ করছেন, এখনো তো আপনি মোহাম্মদপুরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, এবং আপনার কাঠের কাজের কিছু ক্যাটালগ আপনি আমাদের এখানে নিয়ে আসছেন, আমরা অনুষ্ঠানের ফাঁকে সেগুলো ফেসবুকে দিয়েও দিয়েছি। প্রিয় শ্রোতা, আপনার হাতে কাজ দেখলে বুঝতে পারবেন, এগুলো কি আপনি নিজে নিজেই করেছেন নাকি কারো কাছ থেকে ধার করেছেন?
কি ড্রয়িং? যেগুলো অফসাইড পেপারে করা সেগুলো হচ্ছে আমার নিজের হাতে।
আচ্ছা,
জায়গা মানে স্পেসটা মেপে মেপে ড্রয়িংটা আমি করে ইঞ্জিনিয়ারকে দেখাই বা মালিকদের দেখাই, তারা যেটা সিলেক্ট করে।
সম্পূর্ণ আপনার নিজের চিন্তা থেকে করা এগুলো? এগুলোতে কারো কোনো ফিউশন নেই?
না, ফিউশন নেই। আর কতগুলো আছে আপনার ক্যাটালগ, আর অনেকগুলো আছে আপনার ইঞ্জিনিয়াররা ক্যাটালগ বের করে দেন কম্পিউটার থেকে, ওইটা দেখে দেখে কাজ করা, তা আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মা বাবার দোয়ায়, গ্রামবাসীর দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আমি আমার কাজের দিকে, মানুষের দোষ গুণ মিলিয়েই মানুষ, আমার 14টাই দোষ, 2টা গুণ আছে। প্রথম গুণ হচ্ছে আমি আমার কাজের দিকে পুরোপুরি দক্ষ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর দ্বিতীয় গুণ হচ্ছে আমি সকল পরিস্থিতিতে নিজেকে মেলে ধরতে পারি।
ওকে, সেই ছবিগুলি আমরা প্রিয় শ্রোতা ওখানে দিয়ে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করবো আপনাকে, সেটা হলো যে আপনি যখন পাখিকে লাভ করতেন, পাননি তাকে, সেই জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, আপনার শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশন খুব বেশি ভালো ছিল না, তারপর আপনি অসম্ভব সুন্দর সুন্দর গান লিখতেন, হ্যাঁ, কাব্য সৃষ্টি করতেন, এই যে ফিলিংস, এই যে অনুভূতির জায়গাটা, সেটা কি এখন আর আছে?
100 এর মধ্যে 50% নেই, 50% আছে।
50% কি হিসেবে আছে?
এখন বাস্তব সম্মত, আগে তো অনেক কিছু কল্পনায় চলে আসতো, আর এখন বাস্তব সম্মত ভাবে মানে কিছু কিছু চলে আসে।
50% বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনি কি আপনার আগ্রহের জায়গাটা আগের মতো আছে কিনা?
আগ্রহের জায়গাটা আগে যেমন 100% ছিল, এখন 50% আছে, 50% নাই, আর আগের মতো ততটা মানে আসে না।
দিস ইজ মাই পয়েন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ফিলিংস এর জায়গাটাও নষ্ট হয়ে যায়। আমরা শুধু একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি আজকের এই জীবনের গল্পে, এই মানুষটার জীবনে 28 থেকে 29 বছরের জীবন, সেখানে একজন মাত্র মানুষ পাখি, তাকে সে পাগলের মতো ভালোবেসেছে। এই মানুষটাকে ভালোবেসে সে মরতে গিয়েছে, এই মানুষটাকে ভালোবেসে সে অপমান সহ্য করেছে, এই মানুষটাকে ভালোবেসে সে হেনতা নাই যে জীবনে করেনি, এই মানুষটাকে সে কাছে পেয়েছে, কাছে পাওয়ার পরেও জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে সে সুখের মানুষ হিসেবে সুখের জায়গাটিতে প্রতিস্থাপন করতে পারেনি। একটাই মাত্র প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের জায়গাটিতে যদি চির ধরে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। সে কিন্তু একবারের জন্য বলেনি যে পাখির চরিত্রে সমস্যা ছিল, কিংবা পাখিও কিন্তু তাকে একবারের জন্য বলেনি যে তার চরিত্রে সমস্যা ছিল। তারা সংসার করতে গিয়ে দুজন দুজনের গায়ে প্রচুরভাবে হাত তুলেছে। ওর কথা শুনেই বোঝা যায় যে স্বামী হিসেবে সে মোটেও পারফেক্ট ছিল না, কারণ সে প্রচুর নেশা করত এবং তার স্ত্রীর গায়ে সে হাত তুলেছে। স্ত্রী তার জায়গা থেকে কোনোভাবেই স্বামীকে হ্যাপি করতে পারেনি, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। শুধুমাত্র ইগো, শুধুমাত্র বিলিভ না থাকা একটা সংসারকে স্ম্যাশ করে দিয়েছে। একটা সাজানো সুখের সংসার হওয়ার কথা ছিল, সেটা হতে দেয়নি। সুতরাং আমি মনে করি, এবং আমার শ্রোতা যারা আছেন, যারা ফেসবুকে লিখেছেন, তারা মনে করেন যে যাই করি না কেন, লাভের মধ্যে যেন বিশ্বাসটা সবসময় প্রোটেক্টিভ থাকে, সেটা যেন সংরক্ষিত থাকে, সেটার গায়ে যেন কখনো আচর না পড়ে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আপনার কি মনে হয় আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কি ছিল? দুজনের ভুল, আমি একজনের ভুল বলতে চাই না।
আমার ভুলটাই ছিল, এখন যেটা বুঝতে পারি, যে ওকে ডিভোর্স করা।
এক দুই নম্বর যদি আমি বলি, একদম পার্টিকুলারলি, ক্ষমা মহত্বের লক্ষণ। ও তো সরি বলেছিল আপনাকে ফিরে আসার পরে, আপনি যদি সরিতেই আপনার জীবনের সমস্ত ইগো, সমস্ত কষ্টগুলোকে কবর দিয়ে দিতেন, তাহলে তো আজকে আপনাদের জীবনটা এরকম হতো না। আপনি এটা বিলিভ করেন? আপনার কি মনে হয় না যে ইগোটা অনেক বড় একটা ভুল ছিল আপনার জীবনে?
হ্যাঁ, এটা ভুল ছিল।
ফাইন, প্রিয় শ্রোতা, এই হচ্ছে শাহজালালের জীবনের গল্প। আমরা কোথায় ছিলাম, কোথায় দাঁড়িয়ে আছি, খুব সহজে অনুমেয়। আমরা একটা গানের চেষ্টা পেয়েছে, ওর জীবনের সাথে মিল রেখে একটা গান শুনতে চাই, তারপরে ওকে নিয়ে ফিরে আসবো। ফেসবুকের কমেন্টস নিয়ে ওর কি বলার আছে সেগুলো আমরা শুনবো। আপনারা চলে আসতে পারেন ওকে দেখার জন্য, ওকে নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর।
Yeah. জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে, কি ভুল ছিল আমার এভাবে আমায় কাঁদালে, কত স্মৃতি ভরা স্বপ্ন জমে আছে আমার মুখে, ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে।
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসেব আছে।
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি,
একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 নিয়ে। সঙ্গে আছে আমি কিবরিয়া, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে শাকিল, আরজে লাবিব, খালিদ এবং লোবান। অন্ময় সুমা লিখেছে, স্টোরিটা অনেক নাইস ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আর এম রকিব রহমান লিখেছে, ভাইয়া স্টোরিটা খুবই কষ্টের। মাহফুজুর রহমান লিখেছে, লাভ ইজ সো নাইস হুইচ মেক্স ম্যান ব্লাইন্ড। শেখ আনিস আমাদের নিয়মিত বন্ধু ফেসবুকে, সে লিখেছে, শাহজালাল ভাইয়ের সেই ভালোবাসা শেষ পর্যন্ত কোথায় গেল, হায়রে ভালোবাসা, আমরা সেই ভালোবাসার জন্য এত পাগল কেন। এক্স্যাক্টলি সেটাই হয় আসলে। মিরাজ খান লিখেছে, কি বলবো ভাই, বুঝতে পারছি না এটা কি জীবন। কায়সার হামিদ লিখেছে, বিশ্বাস হচ্ছে সংসারের মূল স্তম্ভ, এটি যখন নষ্ট হয়ে যায় সংসার তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাই বিশ্বাসটা যেন ভেঙে যায় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। আনটোল্ড স্টোরি লিখেছে, সত্যি ভালোবাসা, বিশ্বাস না থাকলে সেই ভালোবাসার কোন মূল্য থাকে না। আব্দুল মালিক লিখেছে, অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা একটা অজুহাত মাত্র, পাখির একমাত্র উদ্দেশ্য ছিল শাহজালালকে বিয়ে করা। স্বপ্নহীন শান্ত লিখেছে, ভালোবাসায় যদি থাকে বিশ্বাস তাহলে মানুষকে জীবনে এত কষ্ট আসে না, একটু ভুলের জন্য পাহাড়ের মতো একটি সীমাহীন ভালোবাসা কি হল ভাই। শাহজাহান শাহজাদা সুজন লিখেছে, একটি সম্পর্ক ধাতব মুদ্রার মতো, এর এক পিঠ বিশ্বাস এবং অন্য পিঠ ভালোবাসা। বিশ্বাস ছাড়া যেমন ভালোবাসা হয় না, তেমনি ভালো না বাসলে বিশ্বাস করা যায় না। হৃদয় খান লিখেছে, ভাই পাখিকে ভুলে যান, জীবনকে নিজের মতো করে গড়ে তুলুন, আপনার এখনো অনেক স্বপ্ন দেখার সময় আছে। সমুদ্র সৈকত লিখেছে, কিপ্রিয়া ভাই, আমরা আমাদের ফ্ল্যাটের 12 বন্ধু মিলে গল্পটা শুনলাম, আমাদের একটা আবদার, তাদের দুইজনকে আবার মিল করিয়ে দিন গাজীপুর টুয়ের থেকে। দেখুন আপনি যে কথাটা বলেছেন সেটা হয়তো আমাদের সোর অলংকার বৃদ্ধি করত। হ্যাঁ সত্য সত্যি আমরা পারতাম, তাদের দুজনকে রাজি হোক আর না হোক জোর করে হলেও যদি একটা মিল করিয়ে দিতাম, তাহলে ওই গল্প এবং সিনেমার মতো না শেষের এন্ডিংটা আমাদেরকে অনেক একটা হ্যাপি এন্ডিং হতো। কিন্তু যেই 28 বছরের জীবন তাদের নিজেদেরকে নিজেরা পারেনি মিল করতে, সেখানে আজকে আমরা একটা রেডিওর অনুষ্ঠান করে তাদের একটা ভূমিকা নিয়ে বা যে কোনো কিছুই হোক ফোনের এপার ওপারে রেখে একটা মিল করিয়ে দিলাম, এবং আমরা বিশ্বাস করে নিলাম, যারা গল্প শুনলাম তারা বিশ্বাস করে নিলাম, ধরে নিলাম তারা মহাসুখে শান্তিতে বসবাস করছে, ওই গল্প শেষের মতো, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল। এই ফিলোসফিতে আমরা বিলিভ করি না। আমরা মনে করি জীবনের গল্পগুলো যেমন হ্যাপি এন্ডিং এর ধার ধারে না, জীবনের গল্পগুলো যেরকম রুক্ষ শুষ্ক, জীবনের গল্পগুলো যেরকম চ্যালেঞ্জিং, মূল কথাটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতা তাদের কাছাকাছি থাকতে দেয় না, বাস্তবতা হচ্ছে তারা এখন দূরে আছে, বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে এখন মাঝে মাঝে যোগাযোগ হয়, বাস্তবতা হচ্ছে আমাদের শাহজালাল আজকে যিনি জীবনের গল্প বললেন এবং এখনো আছেন আমার সঙ্গে, তিনি ব্যক্তিগতভাবে তাকে আর অনুভব করেন না আগের মতো, যে বলছে 50-50। এই 50-50 জায়গা থেকে তাদের মিলন করিয়ে দেয়াটা মোটেও মানে উচিত বুদ্ধির লক্ষণ হবে বলে আমরা মনে করি না, এবং এটাই হচ্ছে বাস্তবতা, এটাই সবসময় মেনে চলে। হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনি যে উদ্দেশ্যে কথাটা বলেছেন সেটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু বাস্তবতার বাইরে আমরা যেতে পারি না। মোহাম্মদ মনির হোসেন লিখেছে, শাহজালালের জীবনের গল্প সিনেমাকে হার মানায়, তোমার জন্য শুভকামনা ভাই, সামনের দিনগুলো ভালো কাটুক। সবকিছু মিলিয়ে যদি বলি শাহজালালের কাছে ফিরতে চাই, তবে তার আগে একটু বলি, প্রিয় শ্রোতা, ধাঁধার যে কুইজ ছিল সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেটার উত্তর হচ্ছে ভাই বোন। অনেকেই আজকে উত্তর পার্টিসিপেট করেছেন, এবং সঠিক উত্তরে দিয়ে যিনি আসলে বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন রফিকুল ইসলাম, এবং আরও একজনকে আমরা পেয়েছি স্নিগ্ধা আক্তার জুই। দুজনের সঙ্গেই আমরা অতি দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করব শাকিলের পার্সোনাল আইডি থেকে, এবং আপনাদের জন্য অপেক্ষা করবে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শাহজালাল সবই শুনলেন আপনি, শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
শ্রোতাদের উদ্দেশ্যে আমার কিছু কিছু কথা বলার আছে, আমি বলতে চাই। সেগুলো হচ্ছে প্রবাদ কথা যে, মহিয়ানের মহিমা কে বুঝিতে পায়, যাকেই ঘোষিত করেছে শয়তানের বাহক তাকেই রাখিয়াছে শ্রেষ্ঠ মর্যাদায়, উৎস নারী। আরেকটা হচ্ছে, একটা বয়স পাগলা ঘোড়া, লাগাম নিতে চায় না, কেহ লাগাম দিতে জানে আবার কেহ জানে না, বয়সটা হচ্ছে 14-24। এর দুটি মেসেজ
না আপনি ঠিক আছে, ফাইন, আমরা বুঝে গিয়েছি আপনি কি বলতে চান, তারপরেও একদম ডিরেক্টলি যদি আপনি বলতে চান যে আলটিমেটলি আপনার জীবনের থেকে যদি কিছু পার্ট ডিলিট করতে চান আপনি, তাহলে এগুলো ডিলিট করে দিতেন, কিংবা আপনার জীবনে যে জিনিসগুলোর অভাব ছিল সেগুলো যদি আপনি কোথাও পেতেন তাহলে সেই জিনিসগুলো কি, আপনি একটু জাস্ট কম্বাইন্ডলি আমাদেরকে বলেন।
আমার জীবনটা এখন যেখানে দাঁড়িয়ে আছে, যে এখন কাজ করতে গেলে ভাল লাগতেছে না বা তেমন কাজ পাচ্ছিও না, যা পাচ্ছি তাতে হচ্ছেও না, কারণ আগে একা ছিলাম, একা ভাবে চলতে চলতে মানে হাতটা বড় হয়ে গেছে, এখন ফ্যামিলির সাথে জড়াই গেছি, বাপমা ক্ষমা করে দিয়েছেন, অনেক ভুল করেছি তাদের কাছে, পা ধরে মাপ চেয়েছি, বাপমা তো ক্ষমা করে দিয়েছেন, এখন ছোট ভাই বোন আছে, এদের নিয়ে চলতে হয় আর কি, এদের নিয়ে আমার স্বপ্ন। আর লেসনারদের উদ্দেশ্যে আমার একটা কিছুই বলা আসে, ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। আর অনেক কিছু রাগ মানুষকে ধ্বংস ছাড়া আর কিচ্ছু দেয় না,
দ্যাট ইজ দ্য আলটিমেট পয়েন্ট।
আমার যেটা ছিল সেটা ছিল রাগ, ক্রোধ, আর ক্রোধের কারণেই আজ আমার জীবনের এমন পরিণতি। আমি বলতে চাই এটাই, রাগকে বর্জন করুন।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের শাহজালাল। শাহজালাল যা বলে গেল তা জীবনের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা কাজে লাগাই, আমাদের জীবনটাকে সুন্দর করি, তাহলেই আমাদের জীবনের গল্প সার্থক হবে। আমরা বাকি কমেন্টসগুলোর দিকে যেতে চাই, সেটা আসলে কমেন্টস বলবো না, আমাদের গত সপ্তাহে যিনি এখানে অতিথি হয়ে এসেছিলেন তার জীবনের গল্প এখানে প্রচারিত হবার পরে আমরা ভ্যারাইটিস অব কমেন্টস পেয়েছি। তিনি আপনারা নিশ্চয়ই জানেন, তিনি হচ্ছেন একজন অন্ধ হাফেজ, লালচান মিয়া। তার জীবনের গল্প প্রচারিত হবার পরে আমরা শত শত ফোন কল পেয়েছি, সেখান থেকে কিছু ফিডব্যাক শুনব, এবং একই সাথে পার্টিকুলারলি আমরা বলতে পারি যে আমাদের এখানে যারা আসতে চান তাদের যে আসার জন্য আকুতি সেগুলো আমরা একটু শুনতে চাই। শোনার পরপর আমরা আবারও ফিরে আসছি, চলুন শোনা যাক।
আমার নাম আলামিন, এখন যে কথা বলতেছে অন্ধ লোকটা, ওনার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই, উনি যদি বর্তমান চাকরি না করে তাহলে আমি একটা চাকরির ব্যবস্থা করে দেব।
মেহেদী হাসান রবিন হামিলাল চান ভাইকে বলতে চাই যে সে যেন আগের মতো একটি মাদ্রাসায় চাকরি নেওয়ার চেষ্টা করে। আমি মনে করি তাতে তার ফ্যামিলিও চলে যাবে এবং তার কোরআনটাও চর্চা থাকবে।
আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, যে চান মিয়া কথা বললো ওনাকে আমি সাহায্য করতে চাই।
আমি সালাউদ্দিন বলছিলাম, আমি হাফেজ ভাইয়ের গল্পটা শুনে আমার কাছে এটাই ভালো লাগছে যে তিনি অন্ধ মানুষ হয়েও কিন্তু তিনি অনেক দূরে গিয়ে গেছে। মেয়েটাই দোয়া করি হাফেজ ভাই আপনার সামনের দিকে এগিয়ে যান, আমরা দোয়া করি যে আপনার মতো কোন আদর্শ নিয়ে আমরা এরকম বাঁচতে পারি।
আমাকে কিং বিশু নামে সবাই চিনে, লালচাল সর্দারের কাহিনী শুনলাম, একটা করুণ কাহিনী। তার বলি মানুষের জীবনে এত কষ্ট, এত কিছু, তারপরেও মানুষ জীবন যাপন করে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন মামুন, আমি একটা ভালো ফ্যামিলির ছেলে, আমি রাজনীতিকে জড়ায় যাই, ওখানে অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, হঠাৎ করে আমি একটা এক্সপিরিয়েন্স হয়, এরপরে তো ভালো হয়ে যাই। আমি এই দেশের সবাইকে জানাইতে চাই আমার মতন কেউ যেত এই ভুল না করে।
আমি লাবণ্য, আমি একটি হুজু ফ্যামিলি নেই, আমার বাবা নেই, আমার বড় ভাই সম্পদের লোভে আমাকে অনেক অত্যাচার করে, আমি কিভাবে বলবো, কাকে বলবো, আমার সাথে ঘটে যাওয়া কষ্টের ঘটনাগুলো, আমি তো সবসময় চার দেয়ালের মাঝে থাকি, তাই বলছি প্লিজ সবাইকে আমার কষ্টের কথাগুলো জানাতে দিন।
নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, অপেক্ষা করে থাকবেন, এবং যারা অপেক্ষা করে আছেন তাদের সবাইকে হ্যালো 8920 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কিবরিয়া, আর জে শাকিল, আর জে লাবিব এবং খালিদ লোবান সহ হ্যালো 8920 লাখ লাখ টিম মেম্বার যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি।
পার
আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে,
presents hello 8920 close up the closer the better
to ghare dukar shomoy genjir collar ta dhore o amar ei bhabe boltase just tui amake bhalobashish kina ami kono kotha bolchi na abar boltese কথা কি কানে শুনিস না, তুই আমাকে ভালোবাসিস কি না? তখন আমি মুখ থেকে নিজের অজান্তেই হোক আর জানতেই হোক না কেন বললাম,
কি বলেছিল শাহজালাল? অদ্ভুত এক জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজ রাত 11:20 বরাবরের মতোই আরজি কিবরিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার.
This track was downloaded from FusionBD.com.